exclusively on FusionBD.com.
Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজি কিবরিয়া বলছি ঢাকা এফএমের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে দেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। অনুষ্ঠানের শুরুতেই আমি আজকে একটি বিশেষভাবে আপনাদেরকে একটা পার্টিকুলার জিনিসে নোটিস করতে চাই, সেটা হচ্ছে রেপ। রেপ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এটা আসলে নতুন কোনো কিছু নয়, নতুন কোনো টার্ম নয় সারা বিশ্বে নতুন করে পরিচিত হবার জন্যে। এটা ইতিহাস কি সেটাও আমরা সেদিকে নাই বা গেলাম, কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে, ইনফ্যাক্ট গণমাধ্যমেও আমরা বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি যেটা তুমুল আলোচিত কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্ট আমরা বলতে পারি, খবরের মধ্যে একটা খবর। সেটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় রেপের সংখ্যা বেড়ে গেছে। আদৌ কি বেড়ে গেছে নাকি এই ব্যাপারটা আগে তেমন একটা ফ্ল্যাশ হতো না, এখন ফ্ল্যাশ হচ্ছে, এই জায়গাটাতে আমরা যেতে চাই না। কিন্তু একটা জায়গা খুব বেশি অ্যালার্মিং, সেটা হলো যে এই যে ছোট ছোট শিশু যারা প্রাপ্তবয়স্ক নন, তারা বিভিন্নভাবে এই রকম একটা দুর্ঘটনার শিকার হচ্ছেন, রেপের শিকার হচ্ছেন। এবং এটা আতঙ্কজনকভাবে আমাদেরকে খুব বেশি, আমরা যে রেটটা দেখতে পাই সেটা আমাদেরকে খুব আতঙ্কের মধ্যে নিয়ে যায়। আমি আসলে কথাগুলো বুঝিয়ে বলতে পারছি না, এই কারণে যে কারণ বিষয়টা খুব সেন্সিটিভ। এবং আমরা কিছুদিন আগে দেখেছি এরকম যে, আমরা জানি না যে শেষ পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট এখন পর্যন্ত আসেনি, তবে অনেকেই বলেছেন সংবাদ মাধ্যমে এরকম এসেছে যাত্রাবাড়ি থানাতে এরকম একটা ঘটনা ঘটেছে যে দুটো বাচ্চাকে রেপ করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, বা তিনতলা বা চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে উপর থেকে, এবং তারা মারা গেছে। এবং দেখলাম যে কিছুদিন আগে প্রেস ক্লাবের সামনে এক মা তার সন্তানের কে রেপ করা হয়েছে এবং সেটার জন্য তারা বিচার চাইছেন, এবং তিনি ফেস্টুন নিয়ে, ব্যানার নিয়ে একা একা দাঁড়িয়ে আছেন সেখানে। এই রকম দৃশ্য আমাদেরকে খুব বেশি আতঙ্কিত করে। এবং একইভাবে আমরা আতঙ্কিত হই যখন এই যে রেপ কেন্দ্রিক বিভিন্ন ঘটনাগুলো আমাদের সামনে চলে আসে, পাশাপাশি আমরা এটাও দেখি যে কিছু লাশ পাওয়া যাচ্ছে যে লাশগুলোতে লেখা আছে যে আমি ধর্ষণকারী এবং ইহাই আমার শাস্তি, মৃত্যুই আমার শাস্তি। মানে সব কিছু মিলিয়ে আমরা এরকম একটা ধোঁয়াশার মধ্যে আছি, সব বিশেষ করে এই রেপকে কেন্দ্র করে। এবং সেই ধোঁয়াশাটা থেকে আমাদের বের হওয়াটা খুব বেশি প্রয়োজন। আমি জানি যে সরকার এই ব্যাপারটাতে অনেক বেশি ঐকান্তিক, এবং এখান থেকে যে কোনোভাবেই হোক না কেন আমাদের এটা থেকে পরিত্রাণ পেতে হবে, এবং সেটার জন্য মানুষের সচেতনতা প্রয়োজন। তো যেহেতু এটা একটা খুব বার্নিং ইস্যু, আজকে আমি একটা ভিকটিম ফ্যামিলিকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি ঘটনাটা প্রথমেই একটু হলেও রিভিল করছি যাতে আপনারা পুরো গল্পটা শোনেন। এই ভিকটিম ফ্যামিলির যেই মেয়েটির প্রতি এই ঘটনা ঘটানো হয়েছে, সেই মেয়েটি এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে, এবং ওর বয়স আমি যদি ভুল না করে থাকি, ও কোন ক্লাসে পড়ে এখন?
পরীক্ষা
দিতে পারে নাই, তার মানে ওর বয়স সর্বসাকুল্যে 10-11 যদি সর্বোচ্চ হয়, 11 বছর বয়স, 11 বছর বয়স। ওর নামটা আমরা এখানে রিভিল করব না, ওর মার পরিচয়টা নিয়ে হয়তো তুই একটা দু একটা কথা ও যদি বলতে চাই বলবে, না বললে আমরা প্রেশার দিব না, কারণ ওকে আমি দেখতে পাচ্ছি ওর শারীরিক অবস্থা ভালো না, ও ভিকটিম এবং ও এই মুহূর্তে আমার সামনে স্টুডিওতে, ওর মা এসছে এবং ওর বড় বোন এসছে, রাইট, এবং আপনার একটা ছেলে ছোট বয়স ও এসছে। আপনার বড় মেয়ের বয়স কত
এখন? 18 বছর হয়েছে।
18 বছর বয়স, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আজকে মূলত গল্প হচ্ছে ওনার যে সন্তানটির রেপ, সেই গল্পকে কেন্দ্র করে ওনার লাইফের স্টোরি। আমরা ওনার লাইফের স্টোরির কোন একটি পর্যায়ে গিয়ে আপনাদেরকে জানাবো যে আসলে কি ঘটেছে। আমি একটা জিনিস এখানে একটু প্রথমেই পরিষ্কার করে নিতে চাই, যে বিষয়টি আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি অনুষ্ঠানের শুরুতেই আমাকে একটু কথা বেশি বলতে হচ্ছে, কারণ সেটার প্রয়োজন আছে। সেটা হলো যে এই ঘটনাটি ঘটেছে, আমি যদি ভুল না করে থাকি, সেটা হচ্ছে 2018 সালের নভেম্বর মাসে, রাইট? মানে এটা খুবই বার্নিং একটা ইস্যু,
নভেম্বরের 8 তারিখ।
তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আজ থেকে 3 মাস আগের ঘটনা, এবং এই যে ঘটনাটা সেটা এখন মামলাধীন অবস্থায় আছে। এটা নিয়ে একটি বিশেষ টেলিভিশন রিপোর্টও করেছে, একটা লোকাল পত্রিকায় এটা নিয়ে সংবাদও এসেছে, এবং এই ভদ্রমহিলা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তার লাইফের স্টোরি বলার জন্য। আমরা ঘটনাটি জানার পরে তাকে আমরা ফ্লোর দেই। তো সব কিছু মিলিয়ে আমরা পুরো ঘটনাটা আজকে এখানে রিভিল করব। আমরা জানি যে পত্রপত্রিকা বা টেলিভিশনে বা অন্য কোথাও যখন এরকম একটা ভিকটিমের খবর আসে কিংবা সোশ্যাল মিডিয়াতে, আমরা শুধু ওই খবরটুকুই জানি যে হ্যাঁ এই মেয়েটি কিংবা এই ছেলেটি রেপড, কিংবা রেপের ঘটনাটা আসলে কী ছিল সেটা জানি। আজকে আমি এই ঘটনা, বিহাইন্ড দ্য স্টোরি, কীভাবে শুরু হয়, এটার রেজাল্ট কী দাঁড়ায়, এটার ইম্প্যাক্ট কী দাঁড়ায়, মামলা করার পরে পরিস্থিতি কী দাঁড়ায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে, ভিকটিম সাপোর্ট সেন্টারে যাওয়ার পরে কী রিপোর্টটা কী দাঁড়ায়, সব কিছু মিলিয়ে পুরো ঘটনাটাই আমরা এখানে উপস্থাপন করব উইথ ডিউ রেসপেক্ট। আমি আবারও বলি উইথ দ্য রেসপেক্ট, সেটা হলো যেহেতু মামলাটি এখন পর্যন্ত চলমান অবস্থায় আছে, আমরা এই ঘটনা যেটা রেডিওতে উপস্থাপন হচ্ছে এটা ভিকটিমের এক ধরনের জবানবন্দি, জবানবন্দি নেওয়ার তো কোনো বিষয় থাকে না ভিকটিমের, আমি যাই হোক না কেন, তারপরেও বলি সেই হিসেবে আমরা এই অনুষ্ঠানটিকে ব্যবহার করা যাবে না, এটা নিছকই মানুষকে সচেতন করবার জন্য আমরা গল্পটা এখানে উপস্থাপন করছি। এবং সতর্কতার জায়গা থেকে আমরা আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যেহেতু মহামান্য আদালতে এই বিষয়টি এখন পর্যন্ত বিচারাধীন অবস্থায় আছেন, সুতরাং আদালত পুরো ঘটনার বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনীত হবেন সেটার প্রতি আমরা ঢাকা এফএম অথরিটির জায়গাটা থেকে পূর্ণ আস্থা জ্ঞাপন করছি। আমাদের অনুষ্ঠানে আমরা এই বিষয়টিকে উপস্থাপন করছি শুধুই মানুষকে সচেতন করবার জন্য, এবং আমরা যেটা বলতে চাই এই অনুষ্ঠানের কোনো কথাই, কোনো বিষয়ই আমরা আমাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করিনি। ইনভেস্টিগেট করিনি বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, উনি আমাদের কাছে যে পেপারসগুলো নিয়ে এসছেন, যে ডকুমেন্টসগুলো নিয়ে এসছেন, সেগুলোই আমরা দেখে ওনাকে বলার সুযোগ দিচ্ছি। সুতরাং সেই অর্থে আপনি যদি বলেন যে ওনার ভাষ্যটা বেজলেস, বিশ্বাসযোগ্য না বা অবিশ্বাস্য, সেই জায়গাটায় একেবারেই আপনার মতো, আমরা সেখানে আপনাকে কোনো কমেন্টস করতে চাই না। কিন্তু আদালতের ব্যাপারে আমাদের ব্যাপার বলার হচ্ছে এটাই, যে আদালত এই ঘটনার বিচার বিশ্লেষণ করে যে রায়টি দেবেন সে রায়ের প্রতি আমরা ঢাকা এফএম অথরিটি পূর্ণ আস্থা জ্ঞাপন করছি। ওকে, তো আপনার জীবন গল্প থেকে আমরা শুরু করব, এবং আমাদের প্রত্যেকটা মানুষ আজকে অপেক্ষা করবেন যে আপনার এই 3 সন্তানের মধ্যে ছোট কন্যা যিনি, তার জীবনে কি ঘটেছে, কি ভয়াবহতম দিন মাত্র 2 মাস আগে, সেটা আমরা জানার জন্য। কিন্তু তার আগে আমি আপনার ছোটবেলা থেকে শুরু করতে চাই, আমি সবাইকে বলবো ধৈর্য ধরে অপেক্ষা করবার জন্য। জি বলুন, তার আগে বলুন তো আপনার বয়স কত এই মুহূর্তে?
আমার এই মুহূর্তে 38 বছর হয়েছে।
38 বছর বয়স। আপনার জন্ম জেলা কোথায়?
আমার জন্মস্থান বরিশাল ভোলা।
বরিশাল ভোলাতে আপনার জন্ম? আচ্ছা, ঠিক আছে, শুরু করেন।
আমি ছোটবেলা, আমরা 4 বোন 4 ভাই ছিলাম, আমি ছিলাম 4 জনের ছোট।
জি,
আমার ছোট 2 ভাই 1 বোন, আমি 4 জনের ছোট।
আচ্ছা,
তখন ছোটবেলায় আমার বাবাই মানে একটা দোকান ছিল বাজারে, আমার 2 ভাই আর আমরা 2 বোন ওই দোকানদারি করতো, চা চু সব কিছু বিক্রি হইতো ওইটার ভিতরে, বড় দোকান। এমনি এমনি পরে বড় 1 বোন বিয়ে হয়েছে, গেছে তার শ্বশুর বাড়ি, এইভাবে এইভাবে মানে আরেক ভাই বিয়া করছে, আরেক ভাই ওরা চইলা গেছে, শ্বশুর বাড়িতে 2 ভাই গেছে, যাওয়ার পর আমরা ছোট ছোট 2 বোন আর 2 ভাই রাইকা গেছে, ওরা ভিন্নই গেছে শ্বশুর বাড়িতে ঘর জামাই, আর বড় বোন বিয়ে হয়েছে বরিশাল, ও বরিশাল থাকে।
আচ্ছা, তার আগে আমি একটু ইন্টারাপ্ট করছি, তুমি কি বসে থাকতে পারবা, তোমার কি খারাপ লাগছে বেশি?
একটু পানি খাও তো জানো,
মানে এমন তো না যে তুমি, ও কি খাওয়া দাওয়া করে এখন ঠিকমতো?
কম করে, খাওয়াই দিলে খায়, নালে খায় না, ওই ঘটনাটার পরে তো একটু ওই গভীর থাকে,
গম্ভীর থাকে সব সময়,
গম্ভীর থাকে সব সময়, ওই যে আয়োরা থানায় নিয়া।
আচ্ছা ঠিক আছে, ওগুলো আমরা বিস্তারিত শুনবো, কি হয়েছে না হচ্ছে, কি ধরনের হ্যাসল ওকে পোহাতে হচ্ছে। আমি প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা কথা আমি আজকে মানে না বললেই নয়, আমি আই এম টেকিং আ চ্যালেঞ্জ, কজ আপনারা শুধু জানেন যে মেয়েটি রেপ হয়েছে, বা যে ধর্ষণ করেছে, এই যে ঘটনাগুলো টুকটাক আপনারা জানেন, কিন্তু একটা ঘটনা এরকম ঘটে যাওয়ার পরে এই রেপড একটা মানুষকে বা একটা মেয়েকে এবং একটা কিশোরীকে কিংবা একটা শিশুকে কত ভয়ঙ্কর রকমের সোশ্যাল কমপ্লেক্সিটির মধ্যে ফেলে দেয়, এটা আপনারা আজকেই আমার মনে হয় মিডিয়াতে এত বেশি পরিমাণে রিভিল হবে, এবং এটা আমি খুব সাহসের একটা ভূমিকা রাখছি। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে একদম শেষ পর্যন্ত শোনার জন্য যে আসলে কি ঘটে। আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি তো আমার একদম মানে আমার কাছে বয়সে অনেক ছোট, আমার ছোট বোনের মতোই আমি মনে করি তোমাকে, তুমি যদি তোমার খারাপ লাগে, তুমি যদি কিছু খেতে চাও, যেহেতু অনেকক্ষণ ধরে গল্পটা চলবে, 2-2.5 ঘন্টার মতো আমরা গল্পটা প্রচার করবো, হ্যাঁ তুমি একদম আরামসে থাকো, তোমার যদি এখানে ঘুরে স্টুডিও অনেক বড় আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি ওকে একটু ফ্রি করার চেষ্টা করছি, ও যদি তোমার যদি মনে হয় যে ঠিক আছে তুমি স্টুডিওতে ঘুরে ফিরে বেড়াবো কোনো সমস্যা নেই, যখন তোমার কিছু বলার হবে তোমার মন চাইলে বলো, না হলে না বললো সমস্যা নেই, ঠিক আছে বলেন তারপরে কি হলো।
তারপরে ওই চার ভাই বোন ওই বাবার ঘরে ফালাই দিছে, আর বড় বোন তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে, আর এক বোনও বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে, মানে চার ভাই বোন বাপের ঘরে ফালাইছে, আর দুই বোন আবিয়াতি আর দুই ভাই ছোট ছোট, তখন বাপে চারজন নিয়ে চলতে পারে না, দোকানও বিক্রি করে ফেলাইছে, দোকানে মানুষের বাকি খেয়ে টাকা দিত না, আমার বাপে পড়ালেখা জানে না তো, খাতার মধ্যে লেখতো কর দিছি এগুলো ব্যাপারে দোকান বিক্রি করে, পরে করতো কি ওই বড় বইনে করছে কি ছোট দুই বোন টাকা নিয়ে আসছে, ছোট ছোট হিসেবে আমি 8 বছর ওই একটু আটটা ছোট, বলে যে আমার সংসার আমার সন্তান নাই তো ওগরকে বড় করি, এভাবে নিয়ে আসছে, নিয়ে আসতে আসতে একটু বড় হয়েছি, পরে আবার আমার আম্মা নিয়ে গেছে আমাদের দুনো বোনটা দেশে, নিয়ে গেছে দেশে থাকি, ওই বাবা যা আনে তাই খাই, বাবা এবার ওই মাছের নৌকা ছিল, নৌকায় যাইতো, নৌকায় যেয়ে মানুষের নৌকায় কাজ করতো, মাছ পাইতো, ইলিশ মাছ টাছ এগুলো ধরতো, ওইভাবে ওইভাবে সংসার চলতো, চলতে চলতে বাড়ি ছিল বড়, তো বাড়ির ভিতরে গাছ গাছালি লাগাইতো, সুগারি গাছ, আমার বাবার আবার একটা জিনিস আসছিল কি গাছ পছন্দ করতো, খালি গাছই লাগাইতো, সেভাবে গাছের সুগারি বিক্রি করতো, তারপর সবজি টবজি করতো অনেক পদের পদের, এগুলা বাজারে বিক্রি করতে পারে, তাই আমার বোন দেখা থাকে বলে যে আমি এই ধারে নিয়ে যাব, তাই নিয়ে আসছে বেড়াইতে, আসার পরে যে বাড়িতে ভাড়া থাকে এই বাড়ির ওদের পোলা পালক পোলা বলে, তা পালক পোলা বলছে, প্রথম বলছে ওদের পোলা পালক, ওদের ছোটকালে পালক আনছে দুই ও আই তিনটা, তিনটে বাড়ি, বাড়িও তিন ছটা, তো পালক পোলা এখন হঠাৎ করে আমার বোনের প্রস্তাব দিছে, আসছি আর 2 মাস পরে প্রস্তাব দিছে, আমার বোন বলে যে না ওই ছেলে না, ওনার বয়স হইব 35 বয়স, আমার হাজবেন্ডের, আর আমার 12 বছর বোঝেন,
মানে তখনও তো হাজবেন্ড হয়নি,
না না না
তখন আপনার 12 বছর,
ওনার আগে বলে বিবাহ করছিল, ওই হিরণ খাইছে পরে ওই ওয়াইফ চলে গেছে, দুই সন্তান নিয়ে, এগুলো আমাদের কাছে মানে কিছুই মানে আমরা জানিও না কিছু না, তখন ওই এক সন্তান মারা গেছে, এক সন্তান বলে ওর মার কাছে আছে, ও আবার ঢাকায় মেয়ে ছিল, ওর স্বামী বাক থাকতো ওই মেয়েটা, এখন আমার বোনে ভয়তে ঘর ছেড়ে দিছে যে আমরা চলে যাবো অন্য জায়গা, তাহলে আর নিতে পারবো না, রুম ছাড়ার কথা শুনে ওনারা চাল খাটাইছে যে এখন তো চলে যাবো এখান থেকে, মেয়ে তো আমরা পাবো না, আমাদের সাধ্যকের লেগে মেয়ের বিয়া করার লাগবই, তখন হঠাৎ করে আমার মানে নিয়ে গেল আমার বোনের ঘরতে না, তার ঘরে আমি বসে বসে খেলতেছি, তার বাচ্চার লগে তো বলে যে আসো এদিকে, দায়িত্ব নিল নিয়া, আর এই কয়দিন আমার মানে অনেক পরামর্শ দিছে যে তোমার ভালো হইব, আমাদের বাড়ি দেখো কত বড়, তুমি আমাদের কাছে থাকবা, আমি তোমার আদর করবো, এরকম বলতো টলতো, তো আমি অত মানে ই করতাম না, তারপরে হঠাৎ করে আমাকে কি নিয়ে গেলো ওদের ঘরে, নিয়ে হলুদ টলুদ বাটে বাইটা টুইটা আমার শরীরে দেয়তে, এখন আমার বই নাইসা আমার রাগার এই করতেছে, পানি পরা না খাওয়াইতেছে যে তাবিজ করছে তারা নাকি, পানি পরা কোনো কাজ হয় না, মানে আমি হও কই না নাও কই না, তারা আমার হলুদ মলুদ দিতেছে, দিয়া টিয়া সুন্দর গোসল মোসল করে, আর এক বাড়ি তাদের আরেকটা বাড়ি আছে অন্য দূরে, ওই বাড়িতে নিয়ে গেছে, নিয়ে কাজে ডাইকা বিবাহ পড়াইতেছে, মানে আমার ওই
মানে আপনার গার্ডিয়ানের পারমিশন ছাড়াই,
পারমিশন ছাড়া মানে গার্ডিয়ানের মাথা ফাটালাইছে, আবার আমার বোনের মাথা ফাটালাইছে, বিবাহ পড়াইতেছে, বোনের জন্য আবার চাকরি করতেছি অবশ্যই, তখন মাথা ফাটালাইছে, পাঠাইছে আমার বোনে তো মাথা বেন্ডিশ বন্ডিশ নিয়ে চুপ করে বসে রয়েছে আর যায় নি, তখন ওনারা গার্জিয়ান ছাড়া নিয়ে বিবাহ পড়াইছে, বিবাহ পড়াইছে আমার এই কবুল কইতে বসে, আমি 3 বার কবুল কইছি এতটুকু জানি, আইসা এখন আমার বোনের সালাম করতে গেছি, সালাম দিতে গেছি পর আমার বোন একটা লাফতি মারছে দিরা, যে এই আমার কাছে আসবি না তুই, যা যা যারা তোরে বুদ্ধি দিছে,
আপনার নিজেরও কি ইচ্ছা ছিল,
না আমি কিছুই বুঝতাম না,
আমি বুঝতেই না বিষয়টা,
না যে বিয়া কি জিনিস সেটাই বুঝতাম না, আর ওরা আমার কি করতেছে আমি নিজে বুঝতাম না, ওরা কি করছে আমার আমিও নিজে জানি না, তখন লাফতে দিয়ে চলে আইসি ওই শাশুড়ির কাছে, শাশুড়ির কাছে চলে আইসা এখন বলি যে আমার বোনে তো আমার জায়গা দিব না রুমে, বলে যে তুমি আমার রুমে থাকো, পরে একটা ভাড়াইটা যে লেগে ওই রুমটা তোমাদেরকে দিব বইলা, পরে আমি ওই রুমে ঘুমাইছি, পরে 15 দিন পরে একটা রুম খালি হয়েছে, শাশুড়ির কাছে ঘুমাই তো এই 15 দিন এখন আমার বোন রুম ছাইয়া চলে গেছে এখান থেকে। এখন ওই শাশুড়ি ঘর টর দিছে, ওদের সব কাজ করি টরি, ওনাদের কাজ করি সকাল থেকে সারাদিন, ওদের লগে খাই। খাইতে খাইতে পরে বলে যে তোমরা আলাদা রাইন দেখাও, তখন আমি আলাদাই আমার হাজবেন্ড নিয়ে রাইন। ওই ওই ওদিন কে ঘরে দিছে, দিছে পরে রাত্রে দেখি ডুইল্লা ডেল্লা আসছে লোকটা।
আচ্ছা,
তারপরে রাত্রে উনিও ঘুমাইছে আমিও ঘুমাইছি, সকাল উঠছি, এখন শাশুড়ির কাছে গেছি বলছি, শাশুড়ি পরে কয় কি তুমি পেশু শৈশা আসো ওই নাস্তা খাইতে, তখন নাস্তা নাস্তা খাইছি, খাইতে খাইতে এমনি সংসার করতে করতে 1 মাস মানে হইয়া গেছে। পরে বাবু পেট হইছে, হইছে পরে বমি করি তো বুঝতাম না যে
1 মাসের মধ্যেই,
1 মাস
বয়স তখন কত,
তখন ধরেন
10-11 বছর,
12 বছর, 12 বছর বিয়ে,
12 বছর বয়স,
আর 1 মাস পরে বমি হইতেছে।
ওকে,
ওই লোকটার বয়স বেশি না, ওনার 35 মতন বয়স।
ওনার তো সতর্ক হওয়া উচিত ছিল, ঠিক আছে বলেন।
না, শাশুড়ি তো সতর্ক করে নাই, তারাই তো কিছু কইরে বোঝাই নাই আমারে কিছু।
আচ্ছা, আপনি কিছু বিষয়টা বুঝতেনই না?
না না, তখন মানে বুঝতামই না যে বাচ্চা হইলে আমার ক্ষতি হবে কি ভালো মন্দ। তখন বইন বুঝতে পারছে যে বমি করে কেন। তখন বইন বলল যে আমার কাছে একটু আসবি তুই, মানে দূরের থেকে, বইন আদর করে দূরের থেকে বলছে আমার কাছে একটু আসবি। আমি বলি কেন, বলে আসে দিকে গেছি পরে একটা কাঁচা আনারস নিয়ে কাইটা খাওয়াইছে, এটা আবার আরেকটা বাড়াইটা দিয়ে খেলাইছে, দেখা শাশুড়ির কাছে বইলা দিছে, শাশুড়ি হাজবেন্ডের কাছে বইলা দিছে। হ্যাঁ, তো রাইতের বেলা ওই নিশা খাইয়া আমার বোনের পুরো কাপড় চোপড় মাথায় উঠাইয়া বকাবকি স্টার্ট লাগাইছে।
ওকে, আমরা এখান থেকে ফিরব প্রিয় শ্রোতা, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। এখানে আমি একটা কথা অবশ্যই আপনাদেরকে প্রথমে বলেছি, আবারও বলছি, আজকে মূলত 10-11 বছরের আসমার একটা কন্যা সন্তান, সে ভিকটিম, সে রেপড, তাকে নিয়ে স্টুডিওতে সে এসছে এবং এটা হয়েছে 2018 সালের নভেম্বরের 8 তারিখে। এরপরে ওখানকার স্থানীয় পত্রিকা এসছে, একটি টেলিভিশন এটা নিয়ে রিপোর্টও হয়েছে। বিষয়টি এখন মামলাধীন অবস্থায় আছে। আমরা এই অবস্থাতে ওনার জীবন গল্পের যেই পার্টে ওনার এই এই মেয়ের যে ঘটনাটি ঘটেছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। ইন দ্য মিনটাইম আপনাদেরকে আরেকটা বিষয় একটু বলতে চাই। আমরা অনুষ্ঠানের কোনো একটি সময়ে, আমরা ফেসবুকে লাইভ হব অনুষ্ঠান চলাকালীন সময়, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা যদি লাইভে আমাদের সঙ্গে কানেক্ট হতে চান, কোনো প্রশ্ন থাকে আপনাদের, কোনো কিছু কোয়ারি করতে চান, তাহলে চলে আসুন আমার যে ফেসবুক পেজটি আছে www.facebook.com/kibriya.rj, ওখানে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। আমি যে কোনো মুহূর্তে অনুষ্ঠান চলাকালীন সময় এই পরিবারকে নিয়ে ফেসবুক লাইভে যাব এবং ওনাদের সামাজিকতা রক্ষা করি লাইভটা হবে। আর ইন দ্য মিনটাইম আমি আবারও বলে রাখি যে ঢাকা FM এর যে পেজটি আছে ওখান থেকেও আপনারা লাইভটি সরাসরি দেখতে পাবেন। ওকে, বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আমি ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরব। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজি কিবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আরো একবার শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। অনুষ্ঠান শুরু করবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ওকে, আমি কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে আবারও ফিরছি। জি, যেখান থেকে আপনি ছিলেন সালমা, তো শাশুড়ি এসে বকাবকি করছে বা আপনার হাজবেন্ড? হ্যাঁ,
শাশুড়ি এসে বকাবকি করছে, হাজবেন্ড আমার বোনের বকাবকি করছে, তাই আমার বোন শরীর চলে গেছে। এখন এমনি বাচ্চা পেড়ে 9 মাস হয়েছে, তখন মানে আমার বাচ্চা হইব আজকে ডেলিভারি, শাশুড়ির দায়িত্বই নিয়ে আসছে।
নিজের বাড়ি আমি তো ওনাদের পালক
সে
গল্প ধারাবাহিক ভাবে আসবে।
তখন মানে একটা সাইডে বাড়াইটা ছিল ভালো, বলে যে এখন যাই ওর বোনের কাছে, অনুরোধ করে নিয়ে আসি ওর বোনের। তখন বলে যে এই ছোট মানুষের পেটে বাচ্চা হয়েছে, বাচ্চা হইতে গেলে যদি মারাও যেতে পারে কি, তো তুমি আমার বোনের অনুরোধ করে নিয়ে আসছে, পায়ে হাতে দুইটা যে আস তুই একটু ওরে দেখিস। তখন আমার বোন চলে আসছে, আর থাকতে পারে নাই, আইসা সারা রাত আমার সাথেই করছে, সকালবেলা আমার ওই ছেলে বাচ্চা হয়েছে। হয়েছে পরে আমার হাজবেন্ড মিষ্টি মিষ্টি আইনা খাওয়াইছে, করেছে সবাইরে। খাওয়ানোর পরে আমার হাজবেন্ডের মানে বাবা মা কোথায় আছে কি আছে আমরা কিছুই জানি না, আসল বাবা মা নাই বলছে ওনারা, কোনো ভাই বোনও নাই মনে হয়, এরকম কেউই নাই মনে হয় এরকম জানি। তারপরে খাওয়াইছে আস্তে আস্তে একটু, বাবুটা এই 5 মাসে রয়েছে। ওইসব আর হঠাৎ করে ওই রাস্তায় মারামারি করছে, ওই ওষুধ কোম্পানির দুইটা লোকে মারামারি করছে, ওই ছেলের বয়স 5 মাস, মারামারি করছে পরে ওই ওনারা ধরাই দিছে ওই মালিকে, মানে আরেকজন ভাই এরকম পালক আর একটা ছেলে হলো মারামারি করছে, ধরাই দিছে পুলিশ দিয়া। আমার হাজবেন্ড ধরাই দিছে, আমি জানি না। তো এই নাইট গেরা এসে বলে যে সালমা তোমার এই হাজবেন্ড তো ধরাই দিছে তোমার শ্বশুরে। পরে আমি কি করবো আর জানি না, সকালবেলা হয়েছে, এখন বলে যে আমার শ্বশুর ডাইকা নিয়ে বলে যে তুমি আমাদের ঘরে খাওয়া দাওয়া করবা। কিন্তু পরে আমি ওনাদের ঘরে এক বেলা যাই খাই, আর ওই বাচ্চাটা নিয়ে থাকি এরকম করে 2 মাস। এখন আমার বাবার বাড়ির মানুষ শুনছে ওই কথা, শুনে আমার বাবা চলে আসছে, আর থাকতে পারে নাই, চলে আসছে, গাছ বেচছে দেশে, বেচা গাড়ি ভাড়া নিয়ে আসছে যে আমার মেয়ে নিয়ে যাবো আমি, ওইটা শুনছে কাটতে জানি না বড় বই দেখতে জানি। পরে আসতে পরে এরা যাইতে দিব না, যেলে না ওর স্বামী নাই ওর দেওয়া যাবে না, মানে এত ফাঁসান দেয় নাই। তখন আর আমার বাবা ফিরত চলে গেছে। তারপরে আমার ওই আমার শ্বশুরে একটা লোক দিয়া জেলখানায় পাঠাইছে যে তোমার হাজবেন্ডের দিকে আসো। কখন আমি গেছি আর আমার হাজবেন্ড মানে আমি কই চলে যাম গা, আর এর ভাত খাম না, অনেক মাইর ধরেও করতো। পরে আমি গেছি চলে যাম গা, কখন না না বোন তুই যাইস না, আমি সারা পাইলে তারপরে তোর নিয়ে তোর বাবার বাড়িতে যাম।
এটা আপনার বলছে
আমার হাজবেন্ড বলে জেলখানার ওই খাতা ধরে ধরে। হ্যাঁ, পরে আমি কই থাক লোকটা হাজার বাবা মানাই এতিম, এই খারাপ হইলো তো এমনি খাওয়ার খাদ্য দিত আমারে, মানে বাজার কোনোটা বাদ রাখতো না।
আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি যে ওই বাড়িতে মূলত ওই ছেলেটার সঙ্গে আপনাকে বিয়ে দিয়েছিল যাতে বাড়ির কাজকর্ম আপনাকে দিয়ে করানো যায়, ওই পালক
ছেলেকে, ছেলেতে। কিন্তু ওই লোকটা আমার হাজবেন্ড কেমন মানে নিশা খাইতো রাইত হইলে দিন হইলে ভালো থাকতো, তারা কোনো ব্যবস্থা নিতে বলে নাই দেখে আমিও বুঝি নাই, আর আমার বাবা আমার ফ্যামিলিও ব্যবস্থা নিতে বলে নাই, আবার বাচ্চা পেট হয়ে গেছে। ওই এই যে মেয়েটা পেট হয়েছে,
মেয়েটা
পেট হয়েছে রে, প্রতিদিন পর্যন্ত রাত্রে হইলে নিশা খাই আয়া না অনেক অত্যাচার করতো। পরে করতাম কি জানেন, মানুষের ঘরে যায় রাত্রে পলাই থাকতাম, মানুষের ঘরে পলাইতাম, চুপ করে বসা থাকতাম, ওই হামতাম কইরা টইরা শুয়া পড়তো যেসম, তখন ঘরে যায় চুপ করে শুয়া থাকতাম। পরে এতই খারাপ ছিল, রাত্রে হইলে কি করতো পেশাব করে দিত বিছনার ভিতরে, প্রতিদিন প্রতিদিন দিত, ও জানে ও দেখছে বড় হইয়া প্রতিদিন পেশাব করে
দিত, ইচ্ছা করেই করতো
জানি না, ওই মদ খাইতো প্রচুর খাওয়া খাইতো, একবার কাপড় মাথা তো দিত রাস্তা দিয়ে মানুষের বক্ত বক্ত আসতো, কিন্তু কোনো কোনো মহল্লার মানুষে ওরে কিছু কইতো না, কইতো পাগল থাক কিছু, কোনো বাড়ি এলা দেখলো কইতো সালাম মান কি দিত লোকটারে, মানে ওরে সালাম দিত হেরা উল্টা, মানে একটু পাগল
থাকতো
আমি খাটের নিচে ঢুকা চুপ করে বসে থাকতো। তখন তাদাম বাড়ি বিশ্রে বুসরে আসতো পাইতো না, তখন চুপ করে শুয়ে 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 থাকতো, শুয়ে থেকে ওই পেশাব করতো, সকাল হলে জানি ওই পেশাব গুলো ধোয়া লাগতো আমার, খাতা করতাম, শাশুড়ি কইতাম, আবার দেন সকালে রাইতে জ্বালানি খাই, তারপর সকালে তাও কাজ করা লাগতো, সংসারের কাজ করে আবার আমারটা করতাম। এমনি এমনি ওই বাচ্চারা ফেট হয়েছে, তো ওই বাচ্চারা ফেট হয়েছে, ওই মায়ের খেতে খেতে ফেট হয়েছে। বুঝছি ওর 7 মাসের সময় বাবার বাড়িতে চলে গেছি, যে এখন আমার বাচ্চা হইব যদি মরে যায় বাচ্চাটা, তখন বাবার বাড়িতে গেছে, বাবা মা যত্ন যত্ন করে ওই মেয়ে অনেক কষ্টতে এক মাস পরে।
আরেকবার একটু বলে রাখি প্রিয় শ্রোতা, উনি তিন সন্তান নিয়ে এখানে এসেছেন, যে বড় সন্তানের গল্প বলছিলেন ওই বড় সন্তানের বয়স এখন 21 বছর এবং ওনার সঙ্গে ওনার ব্যক্তিগত আর কোনো সম্পর্ক নাই। আর উনি যেই সন্তানের কথা এই মুহূর্তে বললেন, বড় মেয়ে তার, সেই বড় মেয়ে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছে। আমি একটু আপনার সঙ্গে কথা বলি। হ্যাঁ, আপনার মা যেটা বললো, মাইক্রোফোনটা নিয়ে নেন আপনি কাছে নিয়ে নেন। হ্যাঁ, আপনার মা যেটা বললো সেটা কি ঠিক, মানে বাবা সম্পর্কে যেটা বললো সেটা কি ঠিক?
জি জি,
আপনি নিজে দেখেছেন
এরকম? এমনকি আমি নিজেও দেখেছি। জি,
এরকম মাতলামো করতো রাতের বেলা, এরকম কেটে এসে?
একটা রাত আমরা ঘুমাতে পারতাম না, মশারির মধ্যে আগুন ধরায় দিত, তারপরে ছুরি ধার দিত, আমার আম্মু কলা কাটবে, মানে আমরা অনেক ভয় পেতাম, একটা রাত ঘুমাতে পারতাম না ঠিক মতো। মানে আমার যতটুকু মানে জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু আমার মনে আছে ওই ঘটনাগুলো, রাত্রের ঘটনাগুলো,
4-5 মাসের ছিল, 5-6 বছরের ছিল, নিয়ে গেছি।
ঠিক আছে, তা আপনি যেটা বললেন যে আপনার বাড়িতে গিয়ে যাওয়ার পরে যত্ন করতে,
যত্ন করে, তারপরে এক মাস পরে ব্যথা, প্রচুর ব্যথা, অল্প বয়সে মা হয়েছিল, ছেলে ছোট 2.5 বছরের হয়েছিল, 2.5 বছরের অনেক সুন্দর একটা ছেলে, তখন এই মেয়ে হইব, অনেক ফকির পাকড়া বাবা মা দেখায় দায় গায়ে নিয়ে আগে দাঁড়ে সবাই রাখে, তারপরে ডেলিভারি হয়েছে একটা মেয়ে ছোট, একবারে ওজনও কম, পুষ্টি নাই কোনো শরীরে, তারপরে হয়েছে হয়েছে পরে আমার বাবার ওই এর ভিতরে চলে গেছে বোলা, চলে যায় বলছে আমার বউ নিয়ে যাবো, বলে আমার মা বলছে ডেলিভারি ছাড়া আমরা দিব না, তখন বলে যাচ্ছে তো আমি চলে যাই, 2 দিন থেকে ও চলে আসছে ঢাকা, তখন চলে আসতে পরে ও ডেলিভারি হয়েছে পুষ মাসের 15 তারিখে ও হচ্ছে শীতের মধ্যে 3টার দিকে হয়েছে, পরে ওরে নিয়ে 15 দিন পরে আমি ঢাকা চলে আসছি, আমার ছোট বোনটারে নিয়ে চলে আসছি ঢাকা, লগে করে নিয়ে আমার বাবাই লঞ্চ উঠাই দিচ্ছে, পরে আইনার সংসার করতেছি করতেছি, এমনি ওই প্রতিদিন রাত্র হইলে খাইয়ায় অনেক অত্যাচার করে, একদিন করছি কি জানেন, আমার এই মারণের লেগে বিষয়টাছে দিনে মদ খায়া, পরে মারতে পারে নাই, আমি ইচ্ছা করে কলের দিকে চলে গেছি, যে না জানো তার খাটের স্টান ছিল আগের দিনে, কিন্তু ধার ধার উপরে উপরে কারা থাকে না খাটে, এভাবে নিয়ে এই আমার মাথার ভিতরে শিলি হয়েছে সাইডটা দেখেন, এই শিলি মাথায় বাড়ি দিয়ে মজক সহকার বার করে
লেছি,
তখন আমার শাশুড়ি করছে কি ওই শাশুড়ি, এবার এমনি আদর করতো বিচারা তখন না, আমার অনেক আদর করতো এখনো আদর করে, সে করছে কি জানেন আমার মানে নিয়ে গেছে ডাক্তারখানা নিয়ে, এটা শিলি দিছে, যখন না শিলি দেয় গিট্টু গুলো এম করে টান দিয়ে গিট্টু দেয়, ওই সময় সুতা ছিল শিলাই টিলে বাসাইছি, আর এক সপ্তাহ পরে ওই শিলি গুলো ওই সব খুলছে, আমি জানেন ওই অজ্ঞানীয় পড়ে গেছি ওখানে, তারপর বাসাইছি আবার সংসার করতেছি করতেছি, এরকম করে করে সংসার করতে, একদিন করছি জানেন আমার বাথরুমের ভিতরে পলাই রয়েছি, বাথরুম ভাঙ্গা, টয়লেট ভরা ছিল নিচে, টিন সেট বেঁচে থাকি না, আমার ওই শাশুড়ির সামনে শ্বশুরের সামনে আমার করছে কি জানেন, বাড়াইটা থাকে 22টা, ওই বাড়াইটার সাকি এখন ওই বাড়াইটাই দোলাই করা আছে, ওই বাড়াইটার সামনে আমার করছে কি জানেন, বাথরুমে পলাইছি না, বাথরুমের দরজাটা ধাক্কা দিয়া ঢুকে আমার এই মুখটা আছে না ওই বাথরুমের ঘুয়ের ভিত্তে ডুমায় ধরছে, আমার এই শরীরটা পুরো গু দিয়া বেড়ে গেছে, আর এমন জোরে গুসা দিছে বুঝলেন, এই জায়গাটা এরকম করে
এগুলো কি সেই খাওয়ার পরে মদ
খাওয়ার পরে এরকম খায় করতো, এডি বালা থাকলে কি সি করতো না, সে মদ আর গাঁজা খায় খায় এরকম করতো, এরকম করতে করতে ও বাচ্চার বয়স 4 বছর ওই যে মার খেতে দিতে মানে হেরা বার করে দিচ্ছে, ও শ্বশুর মানে আর সহ্য করতে পারে না ছেলের,
ও মানে আপনার যারা পালক
তারা সহ্য করতে পারে না, দেখে তারা করছে কি মা সমানা সব ঘরেতে নামে বাইরে ফালাই দিছে ফিক্কা মেরা, যে আমাদের বাড়িতে যাও গা বাবা তোমাদেরকে রাখতে পারবো না, তখন একটা অন্য বাসায় ঘর নিছি আমরা, এখন আমি কিছুই বুঝি না, থানাও কিছু বুঝি না, বাবা মাও দিয়ে নেয় না কিছুই বল না, শ্বশুর বাড়ির মানুষও কিছু বলে না, কিছুই বুঝলাম যে রাখা করা, এরকম করতে করতে পরে এই মাইয়ার 4 বছর বয়স হয়েছে, আর ওই ছেলে একটু বড় হয়েছে 6 বছরের হইব, মানে 6-7 বছরের, আর ওর 4 বছর, তখন ওরে 4.5 বছর হয়েছে, ওরে ভর্তি করছি একটা মাদ্রাসায় ওই ওখানে,
আচ্ছা
কইরা এখন আমি কি করি জানেন, ওই আখরবাতি আছে না ও নিশামানি খায়, অত টাকা দিত না, 60 টাকা গাইনা দিত রাত্রে বাজার করার জন্য,
আচ্ছা
আর সব খাইয়া লইতো, ওই দিয়ে আমি ওই টুকটাক 12 টাকা কেজি চাল ছিল তো, তো আর ডাইল ছিল সময় তো মাংস ছিল 60 টাকা, তো ওই 1 কেজি চাল আনলে আমরা সুন্দর 2 দিন হইয়া যেত, আধা কেজি করে অত খাইতাম না, আখরবাতি আছে না এগুলা ওদিকে দেয় বাড়ি বাড়ি বানাইতে, তখন আমি মানুষে বানাই দেখে দেখে শিখছি, তো প্রতিদিন 3 কেজি বানাইতাম, সিয়ারি খাইয়া অনেক বাড়াইতে ঘুমাই থাকতো, হ্যাঁ আমি ঘুমাইতাম না, আমি ওই বৈশা বৈশা ঘরের মধ্যে ওই গোলাইতাম, গোলাইয়া বইয়া বইয়া বানাইতাম, তো সবাইকে বেশি বানাইতাম, 4 কেজি কি 4.5 কেজি বানাইতে পারতাম,
আগরবাতি
জি,
আচ্ছা
বেড়েরা দিয়া যায় বাসায় গুড়িও দিয়া যায় গোলাই নিতে হয় আটার মতন, তো বানাইতে বানাইতে ওই বেবি আমার শিখ খেলাইছে ওগুলা, রাস্তায় সুগার লাগতো মিল্লা মিল্লা সুগার পরে আবার বাইন্ধে রাখতাম লোকটা নিয়ে দিত। দশ দিন বারো দিন পরে 1500-1200 টাকার মতন আইতো। আইলে আমার কাপড় চোপড় আমি নিতাম নিজেরটা, ও বাচ্চারে কিছু দিতাম, দিয়ে দিয়ে বাচ্চা মাদ্রাসায় ভর্তি করছি। করার মনে 2 মাস কি 4 মাস পরে হিরণ ধরছে। এখন ওই পাক ঘরে বৈশা পয়সা খাইতো কত অন্য মানুষের সাথে। তখন হিরণ ধরছে পরে, এখন আমি বুঝি না যে ও কি খায়। এটা খাইয়াতে ঘরে যাই চুপ করে দমন ধরে শুয়ে থাকতো। এখন আর আমার সাথে ওই মারামারিটা কম করতো, ওইটা খাওয়ার পরে মারামারিটা কম করতো, কিন্তু টাকা চাইতো আমার কাছে খালি। টাকা না দিলে মাত্র এই যে দেখেন এই কেন্নার ভিতরে, এই যে এই কেন্নার ভিতরে রড দিয়া বাড়ি দিয়া এগুলা এমন কালো হয়ে গেছে। কি করবো, ওই কাজ লইছি একটা, সবাই দিয়ে কিস্তিতে টাকা উড়াইয়া চলে সুন্দর। ওই আগরবাতি দিয়ে চলবো না, মেশিনটা আনতালে জালি ব্যাগ শিলাই নেট গুলা ওই ফলের দোকানে দেয়। অনেক একজনে বুদ্ধি দিয়ে কি, ওই তোর স্বামী তো ওই নেশা ধরছে, এখন তো ওই বাচ্চা দুটো জীবন নষ্ট হইব। আর বাবা মাও নেয় না আমার আয়সা, কেউ পাশেও দাঁড়ায় না। তখন বললাম যে একটা মেশিন কিনবো, তখন কিস্তিতে টাকা উঠেছি 10,000।
আমি এখানে একটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা তো শুধু গল্পটা শুনছেন, ইনফ্যাক্ট আমি বলবো যে এতদিন যাবত কোনো একটা ঘটনার, আপনি রেপ কেন্দ্রিক কোনো একটা ঘটনার যতটুকু জানেন, আজকে আপনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তার চেয়ে অনেক বেশি জানবেন। আমি আসমার জীবন গল্প এখানে উপস্থাপন, সরি সালমা, সালমার জীবন গল্প এখানে উপস্থাপন করছি। সালমার দুটো মেয়ে, দুটো ছেলে, আজকে এখানে 3 সন্তান উপস্থিত। বড় মেয়ে একটু আগে কথা বলেছে, এবং ছোট মেয়ে যে ভিকটিম, যে নভেম্বরের 8 তারিখে 2018 সালের নভেম্বরের 8 তারিখে তার জীবনে এই ঘটনাটি ঘটেছে, যার বয়স মাত্র 10 থেকে 11 বছর। ক্লাস 5 পড়া অবস্থায় ঘটনাটা ঘটে এবং সে পরবর্তীতে পরীক্ষা দিতে পারেনি এবং এটা নিয়ে মামলা হয়েছে। সে কথা বলবে আজকে সময় পেলে। আপনারা যদি ওদের ফেসটা দেখতে পারতেন, বিশেষ করে যে মেয়েটা ভিকটিম হয়েছে ওর যদি ফেসটা আমি দেখাতে পারতাম, আমি দেখাতে পারবো না, কারণ সামাজিকতার জায়গাটা থেকে আমাদের আমাদের সমাজের কিছু সীমাবদ্ধতা আছে। আমিও নিজেও কখনো দেখিনি, টু বি অনেস্ট। আমি এত জীবন গল্প প্রচার করেছি রেডিওতে, এত ভয়ানক রকমের জীবন গল্প প্রচার করেছি, এত এক্সট্রিম লেভেলের, কিন্তু আমি কখনোই মানে এই ধরনের সিচুয়েশন ফেস করিনি। আজকে শেষ পর্যন্ত শুনবেন আশা করছি, ধৈর্য ধরে শোনা উচিত, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে পশু বিরাজ করে, এবং সেই পশুটা যদি কোনো কারণে শক্তিশালী হয়ে অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে ওই মানুষের দ্বারা ভয়ানক রকম কাজ সম্ভব, ভয়ানক সম্ভব। এগুলো আমাদের, আমরা ধীরে ধীরে কেমন বা যেন সেই আইএমএ জাহিলিয়া যুগের দিকে আবার চলে যাচ্ছি, কোনো কিছুই অবিশ্বাস্য মনে হয় না। তবে আমি বিশ্বাস করি এই ঘটনাটা যারা আজকে আগাগোড়া শুনবেন, তারা নিশ্চয়ই এই ধরনের পাপ কাজ, এই ধরনের ভয়ানক কাজ, এই ধরনের অনৈতিক কাজ থেকে নিজেদেরকে সেভ করতে পারবেন। আশা করছি আমার সঙ্গেই থাকবেন, এবং আমি চেষ্টা করছি যে কোনো সময় আমার ফেসবুক পেজে লাইভ হওয়ার। আমি আবারও বলছি, এই পুরো টিমটা নিয়ে যারা এখানে আছেন আমাদের জীবন গল্পের, এই মুহূর্তে যারা গেস্ট আছেন তাদের সবাইকে নিয়ে আমি ফেসবুকে লাইভ হব। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, পেজটিতে অবশ্যই লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, এবং এই অনুষ্ঠানের একটা ভিডিও ফুটেজ পাবেন আপনি আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriyafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkibriyafm। ওকে, RJKEBRIAFM। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4। ছোট একটা বিরতির পর আবারও ফিরছি।
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা। বিরতির পর আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, এবং অনুষ্ঠান শুরু করবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ওকে, আমরা যেখানটায় ছিলাম সালমা, তারপরে
আমি একটা সেলাই মেশিন কিনে কিস্তির টাকা চারবার টাকা জমা দিলে একটা ওরা টাকা দেয় 10,000, ওই সুতলাপুর এই কিস্তির রবি শক্তি, তখন 10,000 টাকা উড়াই উড়াই একটা সেলাই মেশিন কিনে যায় সদরঘাট থেকে কিনে, ওই নেট ব্যাগ গুলো এখন সেলাই সেলাই 100 সেলাইলে আপনি 10 টাকা, এরকম প্রতিদিন 1,000 সেলাই তৈব, পাও দিয়া তোর 1,000 সেলাইতে পারব না। তখন একটা মোটর কিনে নিলাম 500 টাকা দিয়া, কিনে লাগাইয়া এখন সেলাই সেলাই আমি ও বাস করে, আর ওই ছেলে পড়ে না, ক্লাস ওয়ানে ভর্তি করছি, তুই উঠছে পড়ালেখা করতেছে না, খালি খেয়ালে বাচ্চা কাচ্চার লোকে বাবার মতন বুঝছেন, খেয়ালে খেলতেছে না। আর ও মেয়ে পড়ে মাদ্রাসায়, তখন মাদ্রাসায় পড়তে পড়তে ওরম নিশা খায় এলাকার সবাই, ওরে চিনে। তখন আমি মানে করম কি ওইখানে থাকি না আপাতত, পরে ওই মাদ্রাসায় বেতন দিতে পারতাম না, ওই জালি ব্যাগ দিয়ে যা পাইতাম এলাকার লোক আছে ভালো নেতা, ওর রাস্তার মধ্যে যে কান্দা পড়ছি, আমি কাকা মিশিংটা নিয়ে যাইব, আমার টিভিটাও নিয়ে গেছে ঘরের থেকে, আবার ওর সাপারের ছোট গুলো দিচ্ছে, কারণ আমার আছে গেলে মিশিং আর একটা খাট আছে আর কিচ্ছু নেই করে, আর ওই আন্টি পাতিল কটা আছে আমাদের আর কিছু নেই, মিশিং এর মাথা নিয়ে যাইব, আমি এমন ঘেরান পাইতেছি। আর আমি ওই জালি ব্যাগ সিলাই মানুষের বাসায় দিয়ে আসি আবার নিয়ে আসি, আর ও দেখছে কিভাবে খায় ওর জিজ্ঞাসা করে।
দেখছেন তুমি কি দেখেছো তোমার বাবা তোমার তোমার সামনে নেশা করতো, কি করতো বলো তো একটু,
মানে
উনি কি বেঁচে আছেন? আপনারা বেঁচে আছেন?
না, এখন নাই,
মারা গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুক। আমি মৃত ব্যক্তি সম্পর্কে কখনোই এরকম কিছু বলাটা প্রয়োজন না এবং উচিত না, আমি তবুও বলি, একটা মানুষ যে কর্মটা রেখে যায় দুনিয়াতে সেটাই মনে করে, তবে আমি তার জন্য দোয়া করি অন্তর থেকে যে আপনাকে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করুক, আমি এটুকু বলতে চাই। তবে আজকে আমি গল্পের প্রেক্ষাপটে আমি ঘটনাগুলো তুলে নিয়ে আসছি, ওনাকে আমি অ্যাকিউজ করছি না, কারণ আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে ওই মানুষটাকে যদি আজকে আমি আমার এই অনুষ্ঠানে আনতে পারতাম, তিনি তার সমস্ত খারাপ কাজের পেছনে হয়তো কোনো যুক্তি দাঁড় করাতেন। তো সেটা তো সম্ভব নয়, কিন্তু যে কোনো কাজই আমরা করি না কোনো, পরিবারের সদস্যদের উপর সেটার একটা ভয়াবহ ইম্প্যাক্ট পড়ে, যেটা পড়েছে এবং যে কারণেই কিন্তু আজকে ওরা স্টুডিওতে। হ্যাঁ, কি হয়তো কি হতো একটু একটু বলো তো,
মানে ঘরের মধ্যে মোম জ্বালাতো, মোম জ্বালিয়ে পয়সা দিয়ে মানে মুখ দিয়ে কি যেন একটা।
তুমি তোমার বাবাকে বলতা না যে বাবা এটা করো না?
আমি আমার বাবাকে অনেক ভয় পেতাম, কারণ আমার বাবা সবসময় আমি দেখেছি যে আমার বাবা শুধু মানে মারামারি করে, আমার আম্মুর উপর অনেক অত্যাচার করে।
আচ্ছা,
এই যে আমি আমার আম্মুকে মারলে আমি আমার বাবার পা ধরতাম যে মেরো না মেরো না, আমার মাকে মেরো না, মানে উনি ছুরি ধার দিত ঘরের মধ্যে, মশারির মধ্যে আগুন মেসের মানে আগুন মানে ধরিয়ে দিবে এই পর্যায়ে, মানে
বাড়াইতটাই আনতাম
দিনের বেলা ভালো থাকতো, কিন্তু রাত্রে তো
ভয়তে তো এক কোনায় থাকতো, দুই বাচ্চা মশির কোনায় বসে থাকতো দুজনে,
মানে বড় ভাই আরো।
জায়গা দেব না, তখন আমি ও গেছে কাজে, আমি চুপে বাড়িলের সাথে শেয়ার করে রুমটা ছাইড়া দিছি, যে আমার দুই বাচ্চা নিয়ে একটু দূরে চলে গেছি, আমি ওখানে বাসা নিয়েছি, নিয়ে ওখানে থাকি, কিভাবে জানি গেরান পাইছে ওখানে চলে গেছে, যায় আমি দরজা খুলি নেই, জানলা দিয়ে বলে যে আমার প্লেট দে আমার বালিশ দে, তখন আমি জানলা দিয়ে দে প্লেট দিছি বালিশ দিয়ে দিছি, আমার হাত ধরে এইভাবে মুসুফ দিছে ঘর মতন না, মানে জালনা দিয়ে পারে না, আমার মারবো এখন আইসি কে ওর সঙ্গে। তখন আমি দিয়ে দিছি, ওরা বড় মাদ্রাসায় যায় আসে, এখন ওরে কোথায় রাখবো আমি, কই যাব না যাব, ওরা কি দেয় জানেন, বাড়িওয়ালার ভাড়া দিতে পারি না, দেখে মেশিনটা বিক্রি করে লাইছি এখন, দিয়ে মেশিনটা দিয়ে কাজ করে খাইতাম। গেছিলাম মোহাম্মদপুর, বড় ভাই থাকে, বড় ভাইয়ের কাছে গেছি টাকার লাগে, বড় ভাই বলে যে তুই আর কয়দিন পরে আইলে আমি কিছু দিতাম, তো তোর বাবির লেগে দেশে টাকা পাড়াই দিছি, এখন তো আমি দিতে পারম না বোন। তো চলে আইসি মেজো বোনে, এই সময় একটা ব্যাংকে চাকরি করতো, মেজো বোনের কাছে কইলাম, ও কয় কি আমার ব্যাংকে টাকা তুইছি উঠান দেবো না, মানে দিব না। আর ওই বড় বোন ওই থাকে ওইলো শ্বশুর বাড়িতে বরিশাল, এখন আর ঢাকা থাকে না, যে ওর কাছে যে চামো কিছু, তারপর ও হঠাৎ করে ঢাকা আসছে, আসছে পর ও বলে যে আমাদের বাসায় এসে খাই, তো কয়দিন খামো ওদের বাসা, দিলে বাচ্চা নেবো জানো, ওরও তো বাচ্চা কাচ্চা আছে, স্বামী আছে, ওরও তিন চারটা বাচ্চা নিয়ে গেছে। তখন এই মেয়েরে বললাম কি তুই ওই তোর দাদিকে বাড়তে একটু থাক, আমি দিই আমার বোন ছোট বোনের লগে যে ঠেকা কাজ কাম কিছু করতে পারিনি, কইয়া মেশিনটা বিক্রি করে বাড়িওয়ালা ভাড়া দিয়ে দিছি।
আচ্ছা,
দিয়া এখন চার দিন ধরে আমাদের ঘরে একটা টাকাও নাই, আমি কিছু করতে পারতেছি না, ওই কাজের লেগে যাত্রা বাড়ি যেয়ে যায় ঘুরি গার্মিছে গুরমিছে, কিন্তু নিতে চাই আমার এমন করতে করতে বুঝেন একটা স্যান্ড এলো নাই আমার পায়ে, এই খালি পায়ে যাত্রা বাড়ি গেছি, আবার আইসি শুনেন, আইসা অন তিনটা বাড়াইতার কাছে বলছি, বাড়াইতারা অনেক বড় লোক, আর একটা কেমন ওই যে যে শ্বশুর, শ্বশুরের মাইয়া এরাও বড় লোক বুঝুন বাড়িওয়ালা, কইছি কি আমার একটা জুতা থাকলে দেও, আমি খালি পায়ে হাঁটতেই না, ঠোসকা বুঝে আছে পায়ের মধ্যে হাঁটতে হাঁটতে গার্মিছে টোকাই কাজ, তো বাচ্চা দুটা রেখা, তখন ওনারা জুতা দেয়নি, তখন আইসা ওই যে শাশুড়ি বিয়ে করছে তার কাছে চাইছি, তার আবার কষ্ট বুঝেন, তার স্বামীও তার খরচ পাতি জানা, সে একটা বাড়িতে ভাড়া থাকে, তার বাড়িঘর ভাঙ্গা, তিন চার বাড়ি ভাঙিয়ে লাগছে, তখন সে কি করবো, তার মেয়ে কলেজে পড়ে, তার মেয়ের একটা পুরান জুতা কয়েকটা নিয়ে আসিলে এলো গা, তখন ওই জুতা নিয়ে একটু মুছি দিয়ে সিলাই, ওটা পিন্ডা পিন্ডা যাত্রা বাড়ি একটা মিক্সে সিলানের ওই জায়গায় কাজ নিছি, ও টাকা দিব মাস শেষ হইলে, ডেলির টাকা দিব না, চার দিন ধরে ও বাচ্চা দুইটা না খাইয়া জানে কান্না করতেছে, ওরা নাকে একটা সুঙ্গি ছিল, ওটা এক জুতারা জুতা বিক্রি করে, ওনার আবার আমার আবিয়াতি কালেতে চিনে ওই এলাকায় থাকে, তারপর বিয়ের আগে ত্যাগ করে যাইতাম ওর খেলতে গুলতে, হ্যাঁ ছেলের লাগে তো হেরা চিনে, আমি কই কি নিজামের আম্মু আমার নাকের সুঙ্গিটা রাখি আমার কটা টাকা দাও, কয় কি কে আমি কি ওই দুই বাচ্চা নাকা মরতাছে, ও তো জানে ও মুখের বউ আমি সব চিনি আমার হাজবেন্ড টাজবেন্ড সবাই, বলে তারা পানি বাঁচছিল ওইটা দিছে দুই বাচ্চারা খাওয়াইছি, আমার বলে তুই খা, আমি না আবার আমার পেটে বাদ যায় না আমি খাম না, আর ও তো ওই ফিরো হিরোন খাইয়া খেয়ে রাস্তা রাস্তা ঘুরতেছে, পরে করছি কি নাকের সুঙ্গিটা তাদের কাছে বেচছি 200 টাকা, বেচছে ওই চালপাত বাজার পাত আইনা কয়দিন খাইছি, খাইয়া এখন ওই যে আগে আগে তো উঠাই না কাপড় টাপড় ছিল আমার ঘরে কাপড় পরতাম, তো এই তিন চারটা কাপড় ছিল আর একটা রেডিও ছিল ঘরে, ওটা দেই নি ওই হিরোন ছিল, আমি ওই রেডিওটা বিক্রি করছি একদম ধরে বেচছি, আবার কয়দিন চলছি এরকম কত ওই মাস্টার বেতন পাবো, মানে এই মাস্টার এমনি চলতেছি, আর আমার চারটা কাপড় ছিল কাপড় চারটেও বেচছি, বেচে এমনি এমনি করছি, ওইটা দিয়ে কি বেতন পাবো মাস শেষ কি এমনি চলুম, তাহলে ঘরের জিনিসপত্র সব ওই বাড়িওয়ালাকে দিয়ে দিছি, যেমন আমি ঘর ভাড়া বাজাইলে তো আমি দিতে পারবো না, দিয়ে আমার ছোট বোনের কাছে গেছি গা, আর ও মাইয়া ওই দাদির কাছে দিছি মাদ্রাসা হায়দরাবাদের কাছে, আর ছোট বোনের কাছে যেমন দুই মাস যারা থাকি ওই মাইয়া ওদের কাছে থাকে, ওরা যা দা খায় থাকে, আর ওই ছেলেও ওদের কাছে দোনোটা ওই সর শাশুড়িরা নিছে দায়িত্ব, যে কদিন থাকুক তুমি নিজের পায়ে দাঁড়ায় আবার নিয়ে যাও, তো এইভাবে থাকতে থাকতে পরে বড় বোন বলে যে এরকম করে চলবি কয়দিন, তো আমার কাছে এসে থাক, তখন ওর সামনে একটা রুম নিয়ে দিছে, দিয়া বলে যে তুই এখানে থাকি একটা কাজ কাম করে ওরা আমি দেখুম তুই চলিস, এভাবে করতে করতে পরে ওই মেয়েটারে আর ভর্তি করতে পারিনি ওখানে যায়া, এখন ওই মাদ্রাসাতে মানুষের খারাপ কথা বলে, আবার হুজুরা বলে যে তুমি বেতন নিয়ে আসো না, বলে দেখা ও পড়ার থেকে নিয়ে গেছি, নিয়ে ওই বোনের কাছে থাকি, তখন ওইখানে বইলে ভর্তি করে দিছি স্কুলে, স্কুল ড্রেস বানাই দিছে বড় বোন, তো এই বড় বোনটা একটু আদর করতো, তো এই বড় বোনের কাছাকাছি রাখছে, রাখতে রাখতে ওই বড় বোনের জামাই তো পিছলেছে, পিছলেছে যে ওর আমার সাথে মানে দুষ্টামি করতে চায়, ওর মানে বেকায়দা শৈলে মিলে বর্ষা করতে চায়, ওর তিন সন্তান, তিন সন্তান ছোট ছোট আর বেশি বড় না, তখন বোনের বলি নেই এরকম যে কয়টা, বলে যে চুপে বলে রাস্তায় তুই আমার কাছে বিপদ বললে আমি কন্ট্রাক্টদারি করে পয়সাও ভালো কামাই, টাকা বোঝান প্রতিদিন অনেক টাকা আনে, কিন্তু আমি আমার বোনের কাছে শেয়ার করিনি আজ পর্যন্ত, বলিনি কথাগুলো,
আজকে প্রথম রেডিওতে বলছি,
আজকে প্রথম বলতেছি, তখন বলি যে না এনে থাকলে আবার বোনের ঘরও দেখি মারামারি করে হাজবেন্ড, বাচ্চা ঘরও মারে বোনেরও মারে, বলে যে না এনে থাকুম না, তখন ওইখান থেকে শরীরে আলাদা একটা বাসা নিয়েছি টিন সাইট নিয়ে এখন কাজও লাগছি যাত্রা বাড়ি।
আচ্ছা,
মিক্সি সেলাই রেডিমেড মিক্সি 5 টাকা করে পিস দিব।
ওকে,
পরে সেলাই পেটিকোট মিক্সি সেলাইতে সেলাইতে ওই টাকাটা দিয়ে ঘর ভাড়া দেই মাস শেষ ওদের দুইটারে খাওয়াই। এর মধ্যে আমার বাবার কাছে বড় বোন ফোন দিছিল যে ওন সালমা কিভাবে খাইবো, বাবার বলে যে ওর কাছে সেলাই মেশিন আছে না ওইটা দিয়ে খাইতে পারে না, এই কথা বলছে। শুনি না মনে কষ্ট লাগছে বুঝছেন। পরে কই বাবা মাকে দরকার নেই, বাবা বাচ্চা আছে ওই সময়। তখন বাইরে তো আর খোঁজ নাই নেই আর কেউ নাই খোঁজ নাই। তখন কি করবো ওই জায়গায় বাসা নিয়ে থাকি। হঠাৎ করে আমার এত অসুস্থ হয়ে গেছি কাজ করতে করতে বুঝছেন, বিছানার লগে লেগে গেছি। লাগার পরে ওই দুইটা লোক আমার বাবা আবার বোলার থেকে বাড়ি বিক্রি করে আর নোয়াখালী বাড়ি করছে। করার পরে ওই লোক দুটো আমাদের বাড়ির লোকের এই ক্যান্টনমেন্ট চাকরি করে আর্মি ক্যান্টনমেন্ট সিপিএল চাকরি করে। তখন ওরা মানে আমাদেরকে চিনে, তাই শুক্রবারে বিকেলে আর্মি বন্ধ থাকে, তো ওরা দুইজন আমার বোনের বাসায় আসতো, বোনের জামাইয়ের লাগে কথাবার্তি বলতো। উনি আমারে বললো যে তুই কি করাস, আমি এরম এরম করি ভাই কিভাবে চলবো দুটা বাচ্চা নিয়ে। বলে যে তোর ছেলেটারে আমাদেরকে দিয়ে দেয় ক্যান্টনমেন্টের মধ্যে, ও টুকটাক আমাদের সাথে করবো টরবো থাকবো। তো ছেলেটারে ওরা নিয়ে গেছে ভিতরে। তো নিচে পরে একদিন দুই দিন ওরকম দেখছে ওই ওর বাবা, ওর বাবা দেখছে, দেখকে বলে যে এ কে, বলে আমার বোনের ছেলে।
মানে আপনার সেকেন্ড হাজবেন্ডের কথা বলছেন আপনি? ওকে,
হ্যাঁ আমার বোনের ছেলে।
তখন আপনার প্রথম হাজবেন্ডটা কোথায়?
প্রথম হাজবেন্ড ওই রাস্তা রাস্তা ঘুরে খায় টায় নিশা পানি,
আপনার সঙ্গে যোগাযোগ নেই?
না না, যোগাযোগ নেই, 2 বছর হয়েছে এখন যোগাযোগ নেই। এখন একদিন দেখছি রাস্তা, মানে
ডিভোর্স হয়নি কিন্তু যোগাযোগ নেই?
না, ডিভোর্স হয়নি আর ওর সাথে আমার কাবিনও হয়নি, এমনি ডিভোর্স দিছে,
মানে মৌখিক ভাবে
দিছে তারা। তখন ও একদিন দেখছি রাস্তায়, দেখছি নাক মুখ একবার ফুলা, পাওয়াত ফুলা প্রচুর। আমার বড় বোনের জামাইয়ের কাছে যায় কইতাছে দুলা ভাই আমি 3 দিন ধরে খাই নাই, আমার কথা বাদ দাও। তো আমার বোনের হোটেলে নিয়ে বলো বাদ বুধ খাওয়াই পাঠাই দিচ্ছি। আমাদেরকে অনেক বিশ্রাস সে পায় না, তন্ন তন্ন করে পাইলে তো আমাদের মারবো।
হ্যাঁ,
তো পায় না দেখে ও বিশ্রাস দিচ্ছে, ওই দোলাই ঘর ফুইয়া থাকে রাস্তাঘাটে ফুইয়া থাকে আর মানুষের ওইটা ওইটা চুরি করে। তখন ওই ঘর নিয়ে থাকি থাকি ওই লোকটা বলছে যে তোর চল একদিন তোর বোনের দেখতে যাবো। তো আমার দেখতে আসছে, দেখতে আসছে একদিন দেখছে দেখে চলে গেছে। গিয়া ওনার রেশন পাইতো 20 কেজি চাউল আর 15 কেজি আটা। এই রেশনটা ওই লোকটারে দিয়ে আমার বাসায় পাঠাইছে 3 মাস।
রেশন পাইতো মানে সে কি আর্মিতে ছিল?
আর্মিতে, আর্মিতে ওই সময় সার্জেন্ট ছিল।
সার্জেন্ট ছিল?
হ্যাঁ সার্জেন্ট ছিল। দেওয়ার পরে পরে একদিন আবার আসছে আমাদের বাসায় মিষ্টি নিয়ে আসছে, নিয়ে আসে আমার আমি আর ওই আমার ওই ভাইটা দেশের ওনার সামনে আসছে, আরেকটা ভাইও আসছে, তিনজনে আসছে, তিন চার একটা বাড়িতে অনেক ভাড়াইটা ওই বাসায়। তখন আমার মানে ই দিছে একটা নাম্বার মুট কইরা লেইকা ফিকা মারি আমার ঘরে দিছে, ওদের ওরা যদি দেখে মাইন্ড করে ফিকা মারা দিছে, ওই লোক 100 টাকা দিছে।
আচ্ছা,
দিয়া মানে ওর মধ্যে লেখা আছে যে আমার কাছে এটা দিয়ে ফোন করবো, এই টাকাটা দিয়া তুমি দুইরান রেলগেটের থেকে তোমার সাথে আমার কথা আছে এটা লিখছে। তো আমি তো আর অত পড়ালেখা জানি না, ভালো করে বুঝি না। তো একজনের দিয়ে আমি পড়াইছি, আমার ওই বাচ্চা অত মানে পড়তে পারে না, পড়াইছি পর দেখি ওই কথা লেখা। তখন আমি একদিন রেলগেটে ফোন দিছি, দিছি পরে সে আমার জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে চলেন টলেন। আমি বলছি আমি এরকম কাজ করে চলি। বলে যাচ্ছে আপনি আমার সাথে একটু দেখা করেন, আপনার আমি সিএমএস একটা চাকরির ব্যবস্থা করে দিন।
নাম কি ছিল ওনার?
খোরশেদ আলম।
খোরশেদ আলম,
না সিএমএস একটা চাকরির ব্যবস্থা করে দিন। তখন আমি বলছি যে আচ্ছা যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয় তো আমার ভালো হইব, সরকারি চাকরি হইলে আমি চলতে পারবো দুইটা বাচ্চা নিয়ে। এভাবে বাচ্চার বয়স 7 বছর হয়ে গেছে,
মানে এটা প্রথম বাচ্চা না,
এই যে ওর বয়স,
ওর বয়স আচ্ছা
7-এ বইরা গেছে এরকম। তখন এমনি পরে ক্লাস 1-এ মনে পড়ে এরকম হইব, 1-2-তে
ছেলেটা কোথায় তখন?
তখন ছেলে আমার লগে আছে, আর্মিগো ওগুলার লগে একটু কাজ কাম করতে দিছিল, করবো না। সে আয়সা পড়ছে, আয়সা ঘরে শুয়ে থাকে, আমি কিছু বললো খেলে টেলে আয়সা রায় আমি যাই লেগা কাজে, ও ভাত বুত খায় ওর খেলে খেললে খারাপ পোলাবিনের লাগে মিশে
যারা বড় হয় তারা বুঝতে পারবে যে একটা মার অ্যাবসেন্স কিংবা একটা বাবার অ্যাবসেন্স ওই পরিবারের জন্য কতটা ভয়ানক বা তার বড় হয়ে ওঠার জন্য কতটা ভয়ানক। বলেন তারপর কি হলো? আপনি
তারপরে এভাবে উনি বলে চাকরি দিব, বললা চাকরি তো দিব না, আমার লাগে সিটিং বাজি করবো, আমি তো বুঝিনি। উনি আন এভাবে আমার ওই লোকটা দিয়ে একটা মোবাইল কিনা পাঠাইছে, সিটি সেল মোবাইল, সিমও বইরা দিছে। দিছে পরে ওই মোবাইলটা কল দিছে রাইজের বাড়ার দিকে, দিছে পরে আমার সাথে উনি কথা বলে, এরকম একদিন দুই দিন তিন দিন কথা বলে, প্রতিদিন কথা বলে, দিনে বলতে পারেন আমি কাজ করি, সে রাইতে কথা বলে আমার সাথে দুই এক ঘন্টা বলে, বলতে 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 একদিন আমি অসুস্থ হয়ে পড়ি, বিছানার লগে লাগিয়ে গেছি।
আমরা একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, এবং আপনাদেরকে যেটা বলেছি যে আজকের অনুষ্ঠানটি খুবই ইম্পর্টেন্ট। আজকে যদিও আমরা এখানে সালমার জীবন গল্প তুলে ধরছি, কিন্তু তার জীবন গল্পের সাথেই তার মেয়েটার জীবন গল্প জড়িয়ে আছে, যে মেয়েটি ভিকটিম, 11 বছর বয়সের কিশোরী, 2018 সালের নভেম্বরের 8 তারিখে রেপড, এবং এটা এখন মামলা হয়েছে, এটা বিচারাধীন অবস্থায় আছে। ওই মেয়েটিও আছে স্টুডিওতে, এবং তার 12 বোন, সেও মাঝে মাঝে কথা বলছে আপনারা জানেন, এবং তাতে একটা ছোট্ট ভাই, সেও আছে স্টুডিওতে। প্রয়োজন হলে আমি তাদের সঙ্গে কথা বলবো, এবং আপনাদেরকে বলছি রাত 12টা তো বেজেই যাচ্ছে একটু পরে, আপনাদের সবাইকে বলছি যে আমার পেজটিতে কানেক্ট থাকবার জন্যে আমি কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এখানে লাইভে আসবো ফেসবুকে। আমার পেজটি ঠিকানা www.facebook.com/kibria.rj kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, সঙ্গেই থাকবেন আশা করছি।
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Shunchen, RJ Kibria Shathe, Mr. Mango Candy presents Jibon Galpo.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং শুরু করার আগে আপনাদেরকে আরও একবার বলছি, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ঠিক আছে শর্মা, বলুন তারপর।
তারপরে আমি অসুস্থ হয়ে পড়ি, হঠাৎ করে একদম বিছানা লাগা লাগিয়ে আছি। তো এখন আমার কাছে তো কোনো টাকা পয়সাও নাই, অত স্যালাইন সুলাইন লাগাইবো। তখন আমার বড় আপু আমার কাছাকাছি আইসে, কাছাকাছি থাকি দুই বোন একটু দাঁড়ে দাঁড়িয়ে বাসা, তখন আইসা বলে যে স্যালাইন সুলাইন লাগাইবো, টাকা পাবো। তখন ওই মোবাইলটায় আমি ফোন দিছি যে ভাই আমি অনেক অসুস্থ, আমার কিছু টাকা পয়সা দিলে আমি শরীরে একটু স্যালাইন মেলা নিতাম। তখন উনি 2000 টাকা পাড়া ওই লোকটারে দিয়া পাড়াইলে, আমি ওই টাকাটা দিয়ে স্যালাইন মেলাই নেই। এটা মানে আমার বড় বোনে জানে না ওই লোকটা পাড়াইছে, জানে মনে আমার কাজের টাকা, এই মানে আমি আনছি কাজের থেকে, ওই যাত্রাবের থেকে। তখন ওইটা দিয়ে স্যালাইন মেলাই নিয়েছি, শরীরে একটু সুস্থ হয়েছি, আবার কাজ করি করি। তো হঠাৎ করে আমি ভাবলাম লোকটা আমার অনেক কিছু বলে, মানে যে আমি তোমার দায়িত্ব নিব, তোমার কাজ করা লাগবো না, আমি 20,000 টাকা বেতন পাই, রেশন পাই, আমার
কি বিবাহিত ছিল,
হ্যাঁ বিবাহিত, দুইটা বাচ্চা ছিল না,
এটা আপনি জানতেন
না? জানতেন না, আমার ওই ওরে হাত করে নিছে ওই 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 লোকটারে, ওই যে আমাদের দেশের ওই লোকটারে হাত করে
নিছে,
বলতে না, হ্যাঁ হ্যাঁ। তখন জানতাম না কিছু, তখন বলে এগুলো, আমি বলি না ভাই আমার দুইটা বাচ্চা আছে, এটা নিয়ে কেউ সংসার করে কিনা, করে না, করলো পরে আমার বাচ্চা দিয়ে লাত্রি লুত্রি দিয়ে ফালাই দিবেন আপনি, বলে যে সবাই একরকম মনে করেন না আপনি। দেখলাম লোকটা অনেক ব্যবহার ভালো টালো, আমি বলছি না বাসা তো নিবো আমি, কিন্তু সেই বাসা আবার আমার কে দিব, বলে যে আমি দিব। তখন আমি বাসা সাইরা ওই পারে রেল গেটের ওই পারে একটা বাসা নিছি, ভাড়া মনে 4,000 টাকা ওই না 3,500 টাকা বাসা করা নিয়ে, আমার দুই ছেলে মেয়ে নিয়ে আমি ওইখানে গেছি। যাওয়ার পরে টুকটাক কিছু মাল সামান ও কিনা দিছে, আর ওই লোকটার রেশন মেশন পাঠাইছে বাসায়। পাঠাইছে পরে বাড়িওয়ালারে বললে, বাড়িওয়ালারে বলছি আমার দুই বাচ্চা, আমি থাকবো আমার হাজব্যান্ড থাকবো, একথা বলছি। এখন আমি বলছি যে আমরা এখন, বলে যে আমরা এখন বিবাহ করবো, উনি বলছে আমার প্রস্তাব দিচ্ছে। আমি বলছি তাহলে কে সাক্ষী থাকবো, বিবাহ সাক্ষী আছে না? তখন ওই লোকটা আর একটা লোক, এই দুইজন সহকার, একজন মৌলবী ডাইকা, আমরা বিবাহ করছি।
আচ্ছা, তো বিয়ে করার আগে তো আপনার আগের হাজবেন্ডের সাথে আপনার কোনো সম্পর্ক নাই? সম্পর্ক ছিল না,
কিন্তু চিনিও না জানিও দেখিও নেই আর তারে। এই দুই বছর সে আমার কোনো খোঁজ খবর না, আমরাও তার খোঁজ খবর না।
আপনি বিয়ে করার আগে আপনার ছেলের মেয়েদের সঙ্গে আলোচনা করছিলেন যে আমি এরকম একটা বিয়ে শাদীতে এরকম
বলি আপনাদের? তখন আমি বিবাহ করতে চাইছি কিন্তু আমার এই মেয়ে বাধা দিচ্ছে।
আচ্ছা,
ছেলে কিছু বল না, ছেলে যে এনে রাইতে এনে খাই।
আচ্ছা,
ছেলেও বোঝে না সব কিছু, মানে অন্যরকম। ও মেলে বলে যে না, এরে আমি বাবা বলে স্বীকার করুম না।
আচ্ছা,
বোঝে সব, বলে যে না। আমি বলি যে থাক বাবা, আমরা ঘর নিতে গেলে ঘর দিব না আমাদেরকে। মানুষে বলে যে ঘর নিতে আইসেন আপনার হাজবেন্ড কি করে? বলি যে আমার দুই বাচ্চা আর আমি। বলে যে না, বাসা দিব না, বাসা দিব না, আপনি কিভাবে বাসা ভাড়া দিবেন, এই কথা বলে। তখন ওরে বললাম যে একটা গাছের তলে যদি থাইকা তোমরা বাবার পরিচয় দিয়ে থাকো, মানুষ সম্মান দিব তোমাদেরকে যে তোমার বাবা।
This is our society, প্রিয় শ্রোতা, this is our society, and of course you have to face it. দেখুন, আজকে যে মানুষটার জীবন গল্প আমি এখানে তুলে ধরছি, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ে, প্রান্তিক অনেকেই বুঝবেন না বলি, নিম্ন পর্যায়ের একজন মানুষ, দিন এনে কোনো রকম একবেলা পেট পুড়ে খেটে খাওয়া একজন মানুষ, এবং সেই মানুষটা যদি নারী হয় তাহলে তার জীবন সংগ্রাম কতটা ভয়ানক হতে পারে, এটা জীবন গল্পে নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। কিন্তু এই রকম একটা পরিবারেরই তার একটা সন্তান সে রেপড, যার 11 বছর বয়স। ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন?
তারপরে সকালে সে অফিসে গেছে, অফিসে যে অফিস করে, আমার কাছে কোনো প্রতিদিন থাকে না, ইউনিটে থাকে, কিলে হঠাৎ করে থাকে, ইউনিটের কেউ জানলে না সে মাইন্ড করতে পারে, এর ইউনিটে ঘুমায় মাঝে মাঝে এসে আমার কাছে থাকে থাকে থাকে, এরকম করে 2-3 মাস হয়ে গেছে।
তখনও জানেন না আপনি যে ওনার আগের
একটা বিয়ে আছে? না না, যায় না, যায় না, দেশে যায় না।
আচ্ছা,
2023 সালে বিয়ে হয়েছে, তারপরে থাকে থাকে থাকতে থাকতে 2006 সালে ও প্যাড হয়েছে,
মানে এই মেয়েটা বলতে আজকে ভিকটিম। আচ্ছা,
ও ভালোই, লোকটা ভালো, আমার সাথে ব্যবহারও ভালো করতো সবসময়, আমার কোনোদিন মারতো না, খারাপ একটা বকও দিত না, রেশন রেশন সবই দিত আমার, তেল। আর আমি ওই কাজটা ছাড়ি নেই, কাজটা করি, মানে একবার কাজ বন্ধ করে দিইনি, যে তার নির্ভয় করে থাকবো সেটা না, যে আমার দাদি আমার বাচ্চার খরচ চালাইতে পারবো, তার দাদি আমি ঘর ভাড়া দিব, এরকম। তখন এইভাবে ভেবে ওই বাচ্চা আমার ডেলিভারি হয়েছে, বাচ্চার রেশম 2.5 বছর বয়স, তখন ওনার কুষ্টিং হয়ে গেছে।
বৃহস্পতিবার
রাত্রে আসে, শুক্রবারে সারাদিন থেকে, শনিবারে সারাদিন থেকে, বিকালে চলে যায়। এভাবে সংসার করতে করতে ওই মেয়ের 2.5 বছর হয়ে গেছে। এই মেয়েটার 2.5 বছর বয়স হয়েছে এখন, কাজ সাইডা দিচ্ছে, আমার হাজবেন্ড মানে সন্দেহ করে যে কাজ করতে যাইতে পারবা না, মানে সারাদিনে ফোন আসে ওই যমুনাগড়ার থেকে, আবার ওদের সাথে কথা বলতে চাইতো, আমি যদি বাজারে যেতাম তারপর 10 বার ফোন দিয়ে লাইতো। এরপরে আমি কাজটা সাইডা দিচ্ছি যে আমরা সন্দেহ করবো, যে আমার এই সংসার ডোবাঙ্গে দিবো গা, কাজ সাইডা দিয়ে আমি বাচ্চার 2.5 বছর বয়স। হঠাৎ করে একদিন আমার মেজ বোনরা এসছে, এর মধ্যে আমার বড় বোনও জেনে গেছে, ছোট বোনও জেনে গেছে, আমি বিবাহ বসছি, ফ্যামিলি সবাই জানছে, আমার বাবাও জানছে। তো এখন উনি একদিন আমাদের বাসায় আসছে, আসছে পর আমার বোনের ছেলে আবার স্টেডিয়াম চাকরি করে, ছবি বানায়, ক্যামেরা নিয়ে আসছিল আমাদের বাসায়, দেশে যাই ওর মার সাথে। তো হঠাৎ করে আমার এই মেয়ে ওর বাবার কোলে ছবি তুলে নিছে, আমার হাজবেন্ড কখনো আমার লোক ছবি টবি তুলতো না, তো ওদিন গিয়ে প্রথম বাবার সাথে কোলে 3.5 বছরের ছবি তুলে নিচ্ছে, 3 বছরের ছবি তুলে নিচ্ছে, নিচে ছবিগুলা রাখছে। হঠাৎ করে 2009 সালে আমার সাথে উনি আর যোগাযোগ রাখে নাই, ওই যমুনার গোড়ার থেকে আর খোঁজ খবর নাই ওনার। এখন 2 বছর হয়েছে ওনারে আমি বিশ্রয় আর পাই না, ওনার দেশের বাড়ির ঠিকানা কইছে কিন্তু আমি বিশ্রয় মানে পাইতাছি না, ওনার যাইনি।
আপনাকে যে বিয়ে করেছিল সেখানে কি কোনো কাবিন
হয় নাই? কাবিন হয় না, গতি ক্যান্টনমেন্ট গেছি খোঁজ নিতে বললাম, আর ওই নুরুরে বলছি ও বলে যে কুষ্টি কইছে ওই জায়গা আমার সাথে যোগাযোগ নাই, এই কথা ওই লোকটা বলে। আর গেটে জিজ্ঞাসা করছি যে কেন বিশ্রাম, আমার হাজবেন্ড আবার আমার না করছিল যে কেউ কাছে বইল না আমি তোমার বিয়ে করছিলাম আমার চাকরি চলে যাবো, আমি বুঝতাম না কেন চাকরি দেবো, বুঝি ওর বউ আছে আবার দ্বিতীয় বিয়ে গেলে চাকরি দেবো, এটা আমার বোঝাইতে চাইছি কিন্তু আমি বুঝতে পারিনি। এখন দুই বছর ধরে আর কোনো খোঁজ নাই, এখন কি করবো, আবার বাদ ধইয়া কাজে লাগছি ওই যাত্রা বাড়ি ওই মিক্সির কারখানায় কাজ করি আমি, এখন দুই মেয়ে হয়ে গেছে, মানে এই মেয়ের লাগে এই মেয়ে ওর রাখা থাকে, কি করবো রাখতে হয় বাধ্যতা, রাখে রেখে কাজ করি করে কোনো মতো চলি চলি দুই বছর ডেইলি ফোন দিতাম সাইবার পাঁচ দাগ, প্রত্যেকটা সিম বন্ধ করে লাইছে, বন্ধ করে লাইছে, একটা লোক দিয়ে ফোন দিছে এখন আমারে ওর একটা ফ্রেন্ড দিয়া, বলে যে ও আপনার হাজবেন্ড অসুস্থ মাদ্রাস নিয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অপেক্ষা করেন ও মাদ্রাসটা আসলে আপনার কাছে ফিরে যাবো, মনে একটু সান্ত্বনা পাইছি যে হইতেও পারে এরম কি দেখো তো বললে, হঠাৎ করে ওই লোকটারে ফোন দিলে লোকটা আর ধরে না, ওই একদিনে বলছে আর খোঁজ নেই, 2011 সালে ফোনটা রিসিভ করছে, রিসিভ করছে বলে আমি কান কান্দা দিছি কান্দা দিছি, পরে আল্লাহর কোন কুদরত আসছে আমাদের বাসায়, বলে যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি মাদ্রাস ছিলাম সব বিকটার কথা, আমি যেমন বলদ আমার বলদরে বোঝাইছে এখন, তখন গেছে সেদিন, পরের দিন আসছে, এখন আমি বলছি দেখেন ভাই আপনি আমার নিয়ে যদি সংসার করতে চান তাহলে আমার সাথে কাবিন করতে হবে, তাহলে আমি আপনার সাথে সংসার করবো নাহলে করবো না, আপনি গেছেন গা গেছেন গা, আমার মতন আমি দুই মেয়ে খাওয়াইতে পারবো সমস্যা নেই, পরে বলে যে হ করবো আমি
কাবিন করবে
কাবিন করবো, তখন উনি আর আমি শনি আখড়া গেছি, তখন আমি আর উনি গেছি, গিয়ে আমরা ওইখানে রেজিস্ট্রি কাবিন করছি আবার এমনি কাবিনও করছি দুইটাই করছি।
এটা কি উনি নিয়ে গেছে আপনাকে সেই অফিসে নাকি আপনি নিয়ে
গেছেন? আমি নিয়ে গেছি।
আচ্ছা আচ্ছা, তাহলে
দুইজনে গেছি রিসকা দিয়া।
আচ্ছা,
যা কাবিন করছি
হ্যাঁ,
কইরা পরে আমরা কাবিন রাই লগ লগ তো দেয় না, তিন মাস পরে দিছে রেজিস্ট্রি কাবিন, আর ওই কাবিনটা দিছে আমার এক সপ্তাহ না 15 দিন পরে, টাকা দিছে আমার হাজবেন্ড 5000 না কত টাকা নিছে
কাবিনে কি লেখা, মানে কত টাকা দেন?
2 লাখ টাকা কাবিন করছে।
আচ্ছা,
তখন কাবিন কইরা বাসা আইছি, তো বালের সংসার করতেছি করতেছি করতেছি, পরে ওই ওইখানে আবার উনি সিটিং বাজি করছে, ওই দুই বছর পরে আসছে যে চাকরি করে কিন্তু যমুনার বিদ্যুতের গোড়ায়, এখন পোস্তগুলো আসছে কয়েকদিনের লাগা, চাইছিল কয়েকদিনের মধ্যে আমারে আবার ভোগ কইরা চলে যাইব, কথা বুঝছেন, মানে মনের ভিত্তি হারাম জাদর। তখন ওরা আমি জিজ্ঞাসা করি তুমি এখন কোথায় আছো, আমি উত্তরা র্যাবে আছি, শুনলেন কথা কি সিটিং বাস উত্তরা র্যাবে আছে, ওই কাবিনের ভিতরে র্যাব র্যাব পরিচয় দিছে। তখন একটু পরে ওনার কাবিন টাবিন করার শেষে তো ওনার পকেটেতে আমি আইডেন্টি কার্ড বার করে ফেলাইছি, করে দেখি উনি রংপুর এইট ইঞ্জিনিয়ারে কুস্টিং হয়েছে, অরিন অফিসার র্যাং ওনার, এখন 2009 অরিন অফিসার হয়েছে। তখন আমি বলি এটা কী করলাম, কয় কি আরে আমি ছিলাম তো ওই র্যাবে ছিলাম তো এই কদিন, শুনলেন কথা, যা কাবিনে র্যাব দিচ্ছে দিচ্ছে আমার তো সমস্যা নেই, ওখান দেখি 5 মিনিট পর পর আমার বাসায় চলে আসে, র্যাবের থেকে 5 মিনিট পর পর তো উত্তরা থেকে আমার বাসায় আসা যায় না, আজকে আমি পিস লাগাম ওর সাথে কই যায় ও দেখি, তখন উনি বাইরে গেছে ঘরের থেকে, আমি ওনার পিছিয়ে পিছিয়ে যাই দেখি উনি পোস্তগুলো ক্যান্টাইনমেন্ট ঢুকছে, তো একদিন দুদিন তিনদিন ঢুকছে, তো সাইডে দিয়ে আমি গেটে গেছি, যাই বলি যে এই লোকটারা চিনেন, আমার কাছে ছবি আছে ছবি দেখেছি, লোকের কয়ে কিন্তু হওয়া অরিন অফিসার খুশি কি হন আপনি, আমি কি আমার হাজবেন্ড, বলে যে আপনার হাজবেন্ড কো আপনি বাচ্চা করে, আমি বলি যে আমার এক মেয়ে রংপুর রংপুর গেছেন, 3-4 দিন ধরে আমার সাথে যোগাযোগ নেই, ফোনও দেয় না ফোন, আমি এলাক গেটে গেছি চালাই করে, যা বলি যে আমার হাজবেন্ড এখানে তো চাকরি করতো, এখন উনি কোথায়, কেমন তো কুস্টিং হয়েছে আপনি বলেনি, আমি বলি না আমার হ্যাঁ ওইখানে কোথায় এরম জায়গায়, ওরা আমার ঠিকানা লিখে দিছে, আমি ওরে ছোট নিয়ে চলে গেছি এর গাড়িতে রাইটের গাড়িতে, গিয়ে সকালে নামছি নাই না আমার হাজবেন্ডে বার করে নিছি, নিয়ে ওইখানে রেশন সারের কাছে বিচার দিছি যে আমি আমার হাজবেন্ডের লগে থাকবো, সব বলছি, বলি যে হাজবেন্ডের লগে থাকবো, তো আচ্ছা থাকলে আপনার হাজবেন্ড ঘর নিলে আপনি থাকবেন। ও এর আগে আরেকটা ঘটনা হয়েছে 2009 সালে বাস্ট হয়েছে, যে ওর দুইটা বাচ্চা আছে, কেমনে পাইছি জানেন, একটা সিটি পাইছি ওর মেয়ে সিটি লেখছে
বাবার কাছে,
2 মাস ধরে বাবা বাড়িতে যায় না, তার দাদির কাপড় নাই, তার স্কুলের জুতা নাই, এই সিটিটা আমি পাইছি, পায়া না সিটিটা আমি একজন ওদের পড়াইছি, আমি পড়তে জানি না, তো পড়াইয়া দেখি কি বাচ্চাটির কষ্টের কথা লেখছে এটার ভিতরে, হইনি আমার খারাপ, তখন আমি এটা মানে গোটপিট করছি, ওই যাই না গেছি দেখি ওই পলাইয়া গেছে ওই দুই বছর আর আসে নাই।
আচ্ছা, পলানোর আগে?
পলানোর আগে ঘটনা বললা গেছি, পলানোর আগে পলাই গেছে ওই যাই না।
তারপরে আপনি যখন বললেন আমিতে গিয়ে এই ঘটনাগুলো, তারপরে কি হলো?
তারপর যাই না গেছি দেখে ও পলাইছে, ওই সিডি আমার কাছে আজও আছে, আমি রাইখা দিয়েছি সিডি গুলা। তখন পলাইছে, ওই যে পলানোর পরে 2011 তারিখে কাবিন করলাম, করার পরে ওইখানে
গিয়ে ধরলেন, ওরে ফাইনালি তো গিয়ে ধরলেন,
দর্শি আমরা স্বীকার করছে।
হ্যাঁ না, সেটা ঠিক আছে। তারপরে কি হলো, মানে ওখান থেকে কি বললো? আপনি তো একসাথে থাকার নিয়ম
নিয়ম দিচ্ছে।
হ্যাঁ, তারপর
যে আপনার হাজবেন্ড ঘর নিলে আউটে বাসা নিব, আপনি থাকেন তার সাথে, নিয়ম দিচ্ছে, থাকেন আপনি, সমস্যা নেই। তখন আমি আমি চলে আসছি ঢাকা, যে মাল সামানা নিয়ে পরে যাওয়া লাগবো, ঘর নেওয়ার পরে ঢাকা চলে আসছি, আমার বাবুরে নিয়ে আসার পর ও গাড়িতে উঠে দিছে, চলে আসছি আইসা থাকতেছি ও ওইখানে রেশন কার্ডে বলছে কি আমি ঢাকা পোস্টিং নিতে চাই, তাহলে আমার দুইটা ফ্যামিলির আমি দেখতে পারবো
ঢাকা পোস্টিং নিতে
চাই। হ্যাঁ, তখন মিরপুর স্টাফ কলেজ 12 নম্বরে পোস্টিং নিচ্ছে উনি।
আচ্ছা,
নেওয়ার পরে আমাদেরকে এখান থেকে বাসা ছাইরা আমাদেরকে, এখন মানে আমার ছেলে অনেক বড় হয়েছে, 17 বছর হয়েছে ছেলে। তখন আমি মনে করছি যে আমার হাজবেন্ড ওইখানে রুম নিবো মনে একটা, ওখানে আমার দুই মেয়ে আবার এই ছেলে করে ও কাজ করে এখানে, তো তুমি তো দাদির কাছে থাকো আর আমি ওদেরকে নিয়ে ওখানে যাই, তারপরে তোমার নিয়ে যাবো পরে। ছেলেরে দাদি ওই সব দাদি কাছে রাইখা গেছি, আমার হাজবেন্ডের এই হলো বাসা আর এই হলো অফিস কাছাকাছি, কিন্তু আমার হাজবেন্ড বলে যে আমার অফিস অনেক দূরে, কিন্তু আমি যেখানে
বাসা, তখনও একটা লুকোচুরির ব্যাপার স্যাপার ছিল।
হ্যাঁ, তখনও উনি আমার সাথে গটপিট করে, আমি বলি যে কত দূরে, বলে যে আমি সাইকেল দিয়ে যাই আর 20 মিনিট দূরে লাগে, মিথ্যা কথা বলে আমার এতই মগা মানে ভাবতেছে। তখন ওই বাড়িতে দুইটা আর্মি পার্সেন থাকে।
আমরা একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, এবং আপনাদের সবাইকে বলছি আর কিছুক্ষণের মধ্যে আমি আমার ফেসবুকে লাইভ আসবো এই ফ্যামিলিটাকে নিয়ে। যে মেয়েটির কথা বলা হচ্ছে, যে ওয়ারেন্ট অফিসার খোরশেদ, ওনারই সন্তান হচ্ছে হলো আমাদের এই সালমার ছোট মেয়ে, যিনি আসলে 2018 সালের 8 নভেম্বর মানে এই মাত্র 3 মাস আগে এইরকম একটা দুর্ঘটনার শিকার হন। সেই গল্পের খুব কাছাকাছি আছি আমি, ওই রকম একটা মোমেন্টেই আসলে ফেসবুক লাইভে যাব। আপনারা আশা করছি আমার সঙ্গেই থাকবেন। আমি পেজটির ঠিকানা বলে দিচ্ছি আবারও, www.facebook.com/kibriya.rj। এবং বিরতিতে যাওয়ার আগে আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, জীবন গল্প অনুষ্ঠানের প্রথম বই, এর আগেরটা ছিল জীবন গল্প এবং সিক্রেটস দুটো মিলিয়ে, কিন্তু স্বতন্ত্রভাবে জীবন গল্প অনুষ্ঠানের প্রথম বই খুবই রিমার্কেবল একটা স্টোরি নিয়ে, এবং সাথে আরও বেশ কয়েকটা স্টোরি নিয়ে লেখা, যেটা এই মুহূর্তে আপনারা সংগ্রহ করতে পারছেন রকমারি.com থেকে, এবং একই সাথে আপনারা সংগ্রহ করতে পারছেন বর্ণপ্রকাশের স্টল থেকে। এবং আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান, বইটির দাম মাত্র 200 টাকা। বইটি সংগ্রহ করতে হলে আপনি ফোন দেবেন 096096 তারপরে হচ্ছে 16298, আমি আবারও বলছি 096096 16298। ওকে, ছোট্ট একটা বিরতির পর
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কিবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4।
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। এবং আজকে মূলত সালমা তার জীবন গল্প বলছেন, তার জীবন গল্পের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় বা সবচাইতে দুঃখজনক কষ্টজনক অধ্যায়টি আসলে সামনে। এতটা জীবন সংগ্রাম জীবনে হয়তো অনেকেই করেছেন, হয়তো অনেকেই করবেন বা এর চেয়েও বেশি করেন, কিন্তু এইরকম জীবন সংগ্রাম করে ছেলে মেয়েদেরকে কষ্ট করে বড় করে, যে মেয়েটার বয়স মাত্র 11 বছর, ক্লাস 5 পড়া, ফাইনাল পরীক্ষা দিলে, ছোট মেয়ে, আমি তো দেখতে পাচ্ছি, আপনারাও দেখবেন হয়তো ফেসবুকে কিছুক্ষণের মধ্যে আমরা লাইভে যাচ্ছি, সেই মেয়েটি যদি এরকম একটা দুর্ঘটনার শিকার হন, কিছু বলার থাকে না আসলে। ঠিক আছে, আমরা আপনার আপনার কাছে আবারও ফিরছি, বলুন তারপরে।
তখন ওই মানে দুইটা আর্মি পার্সেন আমার সাইডে থাকে, আমার হঠাৎ করে জ্বর আসছে, মানে জ্বর আইছে, পরে আমি বলি যে ভাবি জ্বর আইছে কি করবো, কি কেন আপনার তো সবকিছু সরকারিভাবে পাবেন, বলে যে আমার সাথে যান তো চলেন দেখা কে খুশের সাহেব বলে না কিছু। আমি বলি উনি তো বলে ওনার অফিস অনেক দূরে, বলে যে ওনার অফিস অনেক দূরে এই কথা বললো কেন, বুঝি না তো কিছু ভাবি আপনাদের বেশি কি গোটপিট আছে কি না, বলে বলে যে আমার লাগে লোন। তখন আমি ঢুকছি ডাক্তার দেখাইতে, ঢোকার পরে এখন বলে যে বই করা ছাড়া তো ডাক্তার দেখাইতে দিব না। তখন আমার হাজব্যান্ড আমি ফোন দিছি যে আমি ডাক্তার দেখাইতে আইছি, বলে যে ভালো করছেন ডাক্তার, ও ও ইউনিটের ভিতরে মানে অফিসের ভিতরে। তখন উনি একটা সৈনিক জসিম নাম ওরে পাঠাইছে যে তোমার ভাবি আসছে যাও একটা বই করে দেওয়া, তখন যায় মানে বই করা লাগে, একটা বই কিনা ওটার মধ্যে মানে সারেরা সিল মারবো তারপর ডাক্তার দেখানোর নিয়ম। তখন আমি ডাক্তার ডাক্তার দেখায় বাসাইছি, রাত্রে জিজ্ঞাসা করছি আমি কি আপনি বললেন না আপনার অফিস অনেক দূরে, বললে যে আসে আর বলে যে সিগনাল আইছেন তো চিনছেন ভালো করছেন, পরে এরকম করে সংসার করতেছি বালি বালি বালি। হঠাৎ কইরা উনি না একটা মেয়ে ওনারে ফোন দেয়, না ধরার গতিকে আমি শূন্য ফেলাইছি, মেয়েটা ওনারে বলতেছে দাদু আপনি ফোন ধরেন না কি লেগা, উনি করছে কি কাইটা দিচ্ছে। আমি শুনছি দেখা এই আমার হচ্ছে জিত, জিত হচ্ছে ওনার মোবাইল কাইটা নিছি নিয়ে ওনার নাম্বার টিপা টিপা বার করছি, ওনার ওয়াইফের নাম আসমা, বার করে আমি ওই নাম্বারে ফোন দিচ্ছি, আমি জানি ওর বোন নাম কি সব জানিয়ে গেছি। ফোন দিয়া বলি যে এরকম এরকম আপনার হাজবেন্ড ঢাকা একটা বিয়ে করছে আপনার জানেন, বলে যে না তো। তখন তো দেশে শূন্য লাগছে সবাই, শোনার পরে ওই বউ মানে দেশে কান্দাকাটি করতেছে ঢাকায়, তখন ওই বউ ঢাকা আইসে আসা বাসা নিতে চাইছে বারা নাম্বার, আমার হাজবেন্ড বাসা নিয়ে দেয়নি, বলছে যে তুই যদি এখন এখানে বাসা নেস তাহলে আমার চাকরিতে চলে দিবো গা, এ কথা বললে ওই বউ আসছে ঢাকা এসে ওরা তেল মুল মাইকা দেশে পাঠাই দিছে। তিন মাস পরে আমার বাবু পেটাইছে, তখন বলে যে বাচ্চা নিছ হ্যান ত্যান মানে এরকম নিব না বাচ্চা, তখন ও প্যাড হয়েছে, তখন আমি প্যাড হইতে হইতে বারো নাম্বার তখন আমার বাসা সুইচ করে ফেলাইবো, মানে এখান থেকে সুইচ করে অনেক দূরে ফাটাইবো, তো দূরে ফাটাইছে মানে ও বারো নাম্বার দিকে ফাটাই দিছে, ওইখানে আবার এই বাচ্চা ভর্তি সে বাচ্চা ভর্তি হয়েছে। তো ওদের লাগে ধারে এখনও ও করে কি ইউনিটে ঘুমাই থাকে, আমাদের ওইখানে যায় না, ওই বাসার কলেজের ভিতরে ঘুমাই থাকে যায় না, জানা যায় এই দিতে আমার ওই ছেলে ফোন দিছে, ওই ছেলে ফোন দিছে একটা মেয়েরে বিয়ে করছে একটা মেয়েরে ফোন দিছে, ফোন দিছে আর আমার হাজবেন্ড বলছে আসো আমি নিয়ে আসি তোমাদের, আইনা করছি কি আমার বাসায় ওই বউ সহকার দিয়া উনি আর আমার বাসায়ও জানা আমাদের খোঁজ খবর হলো না, এই দেন সামনা সামনি তাকে আপনি টাকা পয়সা দে মাস শেষ আর এমনি রাত্রে আসো না বাসায় কিছু না। তখন আমি ওই ছেলে বলে এখন নিব না আমি ওদেরকে আনবো কেন, ওরা আইসা মারামারি করে দুজনে ঘরের ভিতরে, ছোট ছোট মানুষ তো বিয়া করছে 17 বছরের বোঝেন না, মারামারি করে বউর সাথে কোথার মেয়ে ক কুমিলার মেয়ে কুমিলা গ্যান্টামেন্টের মারামারি করে দেখি আমি একটা ঘরে ডিসিং টেবিল ছিল আমার আগে, ওটা বিক্রি করে ওদেরকে 2000 টাকা দিয়া কইছি তোমরা যাও গা শ্বশুর বাড়িতে থাকো আন তুমি, পরে আমি ঢাকা যাই কি করি তোমার একটা লাইন করে আমি দিতে পারছি। তখন উনি ওই আমার ওই ছেলে ধরেন হয়েছে সিএমএসে হওয়ার আগে 3 দিন আগে ও চলে গেছে পোস্টিংয়ে, আমার হাজবেন্ড আর আসা টাসা নেই, 3 দিন পরে আমার হাজবেন্ড আসছে, মানে আমার বোন আছে মেজো বোন ভাইয়ের বউ আসছে দেশের থেকে, ওরা আমার যত্ন টত্ন করতেছে দেশে, বলছি দেখ উনি জিদদের ঠেলা, আগে তো ভালো ভালো বাজার বাজার করছে দেশে বলছি বলে জিদদের ঠেলা উনি আমার ঘরে কোনো বাজার করে না, এখন ওনার কুষ্টিং শেষে উনি যশোর চলে গেছে, যাওয়ার পরে আমাদের কোনো টাকা পয়সা দেন আমাদের ওইখানে ফালাইয়া রেখে গেছে, এখন কি করবো গেছি যশোর যায় ওইখানে ইউনিটে বলছি টলছি পরে আমার টাকা দিচ্ছে দিন 10,000 দিছে, পরে আমি আবার চলে আসছি আই ওইটা দিয়ে বাড়ি এলাকা দিছি কয় টাকা জানি ঘর ভাড়া 4-5,000 টাকা আড্ডা দিয়া চলতেছি কোনো মানে, চলতে চলতে 2 মাস টাকা পাঠাইছে বিকাশে, পাঠানোর পরে ও না আবার 2 মাস টাকা পাঠায় না, 2 মাসের ভাড়া বাইর যাচ্ছে, তারপর আবার ওই বাবুরি নিয়ে 22 মাসের এখন গাড়ি তুরছি গিয়ে গেড়ে গেছি, পরে ওই লোকজনে আমার হাজব্যান্ডটাই কেনে দিয়েছে, তার হাজব্যান্ডে নিয়ে গেছে নিয়ে এক সৈনিকের বাসায় উঠাইছে, পরে ওই সৈনিকের কইছে খাওয়া দাওয়া দিতে দিয়া 2 দিন ধরে আমি ওই সৈনিকের বাসায় আমার হাজব্যান্ড আমার খোঁজ খবর নাই নেই যায় উনি আমার কাছে, তখন আমি নিচে নামিয়ে গেছি ওরে কোলে নিয়ে নামিয়ে আমি ইউনিটের ভিতরে ঢুকছি, ঢুকিয়া কমান্ডারেরা মানে মিটিং করতেছে, তাই আমার ডাকছে যে কে কইছে অনুকের ও ভাই, আমার যাই জিজ্ঞাসা করতেছে লেফটেন্ট কর্নাল উনি, উনি আমার জিজ্ঞাসা করে গেছি পরে জিজ্ঞাসা করবো কেন আসছেন কি ভালা বন্ধু, তা জিজ্ঞাসা না করে আমার হাজবেন্ড দাঁড়াই দিয়েছে ও বানাইয়া কইছে ওর বিয়ে হয়েছে আগে, তো আমার তো বিয়ে হয়েছে জানি আমি সে বিয়ে করছে, বলে যে আপনার কয়টা বিবাহ হয়েছে, আমি কি স্যার আমার আগে বিবাহ হয়েছে একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা আমার, আমি এটা বলছি, তখন এই কথা বলছে পরে আমি কি স্যার শুনেন আপনি সুস্থ বিচার করেন, যদি সুস্থ বিচার না করেন আল্লাহর কাছে ঠেকা থাকবেন, এটা বলছি পরে আমার হাজব্যান্ডটা উনি গালাগালি করছে থাপ্পর দিয়ে তোর কানা উঠে ফেলালামো বেদদপ্য থেকে তুই বিবাহ করছো খাওয়ান করছো না, বলছে পরে আমি চলে আসছি, চলে আইসা আমার মানে আমার হাজব্যান্ড গালাগালি করছে বিচ্ছিরিভাবে বাইরে নামি গালাগালি করছে। আমি ওই বাবুরা 22 মাসের কোলে নিলাম, মাথা ঠিক ছিল না। ওই ক্যান্টনমেন্টের গেটের সামনে আসছিল ট্রেনের রাস্তা, একবার গেটের সামনে আমি যেসব ট্রেনের তলে যাই, ওনারা আমার টানাটানি করছে। আর লোকেরা যে ভাবি এই কাজটা করেন না আপনি ভালো না।
এই ভদ্রমহিলার জীবনের গল্প আসলে সারা রাত শুনলেও শেষ হবে না, কিছু কিছু জায়গায় আমাদের স্কুইজ করতে হচ্ছে। কারণ আমাদের গল্পের যে মূল জায়গাটা সেটা হচ্ছে ওনার সন্তান রেপড হওয়া। আমি বারবার মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ এরকম ওয়ার্ড আমি আসলে ইউজ করতে বাধ্য হচ্ছি এদেরকে সামনে রেখে। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমরা স্টুডিওতে কীভাবে আছি এটা দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, বেশি আছে আর জে কিবরিয়া নামে। এবং এই অনুষ্ঠানটি একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা এফ এম এর ইউটিউব চ্যানেলে। ঢাকা এফ এম নামে সার্চ করলেই হবে ইউটিউব চ্যানেল, অটোমেটিক্যালি আপনারা ওখানে পেয়ে যাবেন আমাদের ইউটিউবে। আমি জানি যে আপনার শেষ পর্যন্ত এই সংসারটাও টিকে নেই, গোলেমালে এটাও শেষ হয়ে যায়। আমি বরং ছোট্ট একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার ওখান থেকেই শুনবো। কিন্তু আমরা মূল যে জায়গাটায় যেতে চাই সেটা হচ্ছে আপনার এই ছোট মেয়ের ঘটনাটা যেটা ঘটেছে। কারণ আমি প্রথম থেকেই বলে এসেছি প্রিয় শ্রোতা, কিছু সেন্সিটিভ বিষয় আমি আজকে এখানে তুলে নিয়ে আসবো। একজন ভিকটিম, আমাদের যখন একটা মেয়ে ভিকটিম হয়, মানে সে ভিকটিম হওয়ার পরে সে তো একবার রেপ হয়, কিন্তু সিস্টেম, পুরো সিস্টেমটা কতটা ভয়ানক হতে পারে, কতটা কঠিন হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাবো। বিচার চাওয়ার জন্যে কতটা ভয়ানক হতে পারে সেটা দেখাতে চাই আপনাদেরকে আজকে। আমি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো। আর বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পাচ্ছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জে কিবরিয়া আপনার সাথে রয়েছি, ছোট্ট একটা বিরতি।
শুনছেন আর জে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
প্রিয় শ্রোতা, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আর জে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সালমা তার 3 সন্তানকে নিয়ে আজকে স্টুডিওতে এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভে আছি, আপনারা আসলে দেখতে পাবেন ওদেরকে। আমরা ধীরে ধীরে সেই ভয়ানক, পৃথিবীর মধ্যে জঘন্যতম ঘটনায় যেটা ঘটে আর কি, যার সন্তান আছে সেই অনুভব করতে পারবে, কিন্তু যার সাথে ঘটে সেই অনুভব করতে পারবে। একটা মানুষকে জীবন্ত অবস্থায় কীভাবে মেরে ফেলা হয় সেই দুর্ধর্ষ ঘটনার দিকে আমরা আসলে একটু পরেই এগোবো। আমি কথা না বাড়িয়ে আবারও ফ্লোর দিচ্ছি আপনাকে। জি,
এখন এদের পড়ার খরচ আমি চালাই, ওই মেশিন এর কাজ দিয়া দিয়া কোনো মতে জীবন যাপন করি আমি, বুঝলেন। আর এক বেলা খাই, আর এক বেলা খাই না, ওদের পড়ালেখা চালাই। ও বাচ্চা, ছোট বাচ্চা জানেন, দুধের লেগে কান্না করতো, দুধ দিতে পারতাম না, চিনি গুলো পিঠাটার মধ্যে খাওয়াই রাখছি বাচ্চাটার, আমি বড় করতেছি এভাবে এভাবে চালাই, বাচ্চাটির পড়ালেখা বন্ধ করি নেই। কই এরা পড়ালেখা করলে আমি তো মূর্খ, কিছুই জানি না, জীবনে এরা বড় মানুষ হইতে পারবো, খালি এদের পড়ালেখার কথাই কইতাম। ঘরে আইলো কই তো মা তোমরা সুন্দর করে পড়ো, এরম করতে করতে আমি কিস্তিতে টাকা উড়াই উড়াই আদে ফুদে মানুষ বিক্রি করে কাপড় চাপড় অনেক বেচা কি নয়, আমি ওগুলো আইনে আইনে এক এক জায়গাতে সাপ্লাই করে বিক্রি করতেছি। এখন ওই মেশিনে আছে এখনো ঘরে আমার।
এই ঘটনাটা ওর বড় বোন বলতে চাচ্ছে, প্রিয় শ্রোতা আমরা মাকে এতক্ষণ পর্যন্ত ফ্লোর দিয়ে রেখেছিলাম এবং আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই আপনাকে দিব ফ্লোর। একটা মার জন্য কতটা ভয়ানক হতে পারে এই এই সন্তানদের ঘটনা বর্ণনা করা, আল্লাহ মাফ করুক, আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমি স্পিচলেস টোটালি। আচ্ছা ঠিক আছে, বড় বড় বোনকে হ্যাঁ বলেন বলেন।
তারপরে দেখেন বড় মেয়ে ক্লাস এসএসসি পরীক্ষা দিল, দিয়া এই গ্রেডের উপরে উঠাইছে, ও সরকারি কলেজে চান্স পাইছে, সরকারি কলেজে পড়ালেখা করে, ওর খরচ আমার লাগে না অত বেশি, অল্প অল্প, ও টিউশনই করে, মানুষের বাসায় দেয়নি টিউশনই করতে, যে মানুষ যদি আমার মেয়ের দিকে খারাপ নজরে তাকায় লেকের বাসায় টিউশনই করতে দেয় না, ও ঘরে যা পড়ায় তা দিয়ে চলে। আর আমি কাপড় বেশি জানেন বিকালবেলা জুরেন রেলগেট যে কাপড় বেশি, হাজার হাজার মানুষের দেখছে, সে বোরকার মুখ দায়িত্ব সারা দিন কাপড় বেশি, আমি কেউ যেন দেখলে কইতে পারেন আমার আমার বাচ্চারা কাপড় আলির মাইয়া খোটা না জান দেয় লেগে জানেন আমি
কারণেই বলছি। পত্রপত্রিকায় টেলিভিশনে বা অন্য কোথাও গণমাধ্যমে যে এই রেপের ঘটনাটা আসে, এটা শুধু আপনি রেপটাই জানেন, কিন্তু রেপ হলে একটা ফ্যামিলির কি হয়, যাকে রেপ করা হচ্ছে সে সন্তানটি কত কষ্ট করে বড় হয়, তার যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা অতীত থাকে, তাকে নিয়ে স্বপ্ন থাকে, তার জন্য বাবা মা কত পরিশ্রম করছে। এই রেপটা শুধু শারীরিকভাবে তাকে ক্ষতি করে না, পুরো ফ্যামিলিটাকেই যে রেপ করা হয় এবং এই রেপ পুরো জীবনটাকে যে রেপ করা হয় শেষ করে দেওয়া হয়, সেই ঘটনার ফিলিংসের জায়গাটাতে আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চাই, যে কারণে এতক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আশা করছি শেষ পর্যন্ত শুনবেন। বড় বোনকে আমি ফ্লোর দিচ্ছি, আমি ওদের কারোর নাম আজকে রিভিল করিনি, ফেসবুকে আসলে আপনারা দেখতে পাবেন লাইভ, যেভাবে দেখানো সম্ভব আমি সেভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সো তুমি বলো কি হয়েছে ক্লাস 5 এ যখন পড়ছিল?
যখন আমার বোন ক্লাস 4 এ পড়তো,
4 এ রাইট,
দোলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আচ্ছা, তোমার স্কুলের টিচাররা তো সবাই ইনফর্ম এই ঘটনার প্রেক্ষাপটে? ওকে ঠিক আছে বলো।
তখন ওই 4 এর ক্লাসে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে ওর ক্লাসমেট একটা নতুন মেয়ে ভর্তি হয়, ওরা আসে কদমতলি থানা থেকে, শ্যামপুর থানায়, তো আসে ওর সাথে ভর্তি হয়, ওর সাথে বন্ধুত্ব হয়।
আচ্ছা,
আমাদের বাড়ির সামনেই, স্কুলের সামনেই, তখন ওর সাথে বন্ধুত্ব হয়, মেয়েটা আমাদের বাড়িতে আসে, তখন মানে জানতে পারলাম যে মেয়েটার মা ডাক্তার, একটা সাইনবোর্ড লাগানো আছে বাড়ির মধ্যে, উনি শিশু এবং গাইনি ডাক্তার, উনি ঘরের মধ্যে রুগী দেখে, ওনার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে। তখন উনি মানে ওনার সাথে ওনার মেয়ে দেখলাম ভালো, উনিও দেখলাম ভালো, তো মিশতে দিলাম আমরা ওই মেয়েটার সাথে। তারপরে উনি আমাকে একদিন একটা প্রস্তাব দিল, ওই তাসনিম, মেয়েটার নাম তাসনিম আর ওর মার নাম হলো খন্দকার জান্নাতুল ফেরদৌস, ওই খন্দকার জান্নাতুল ফেরদৌস আমাকে একটা প্রস্তাব দিল ওনার মেয়েকে পড়ানোর জন্য, ক্লাস 4 এ যখন শেষ পর্যায়ে, শেষ দিকে, তখন আমি রাজি হলাম যে আমার বাড়ির সামনেই তো পড়াই আমি, তো ওনার মেয়েকে আমি 3 মাস পড়িয়েছি। পড়ানোর পরে আমি দেখতে পেলাম যে ওনাদের ঘরে অনেক লোকজন আসে আর ওনাদের ঘরে মেয়ে থাকে, বলে যে আমার বোনের মেয়ে, লোকজন আসে আর উনি আমাকে মানে অনেক ধরনের কথা বলতো যেগুলো আমার মানে একটু খারাপ লাগতো।
যেরকম?
যেমন বলতো যে আমার একটা গেস্ট আসছে, তো এজন্য আমি একটু পরিপাটি হচ্ছি, আমার অনেক ভদ্র গেস্ট। আবার অনেক মাঝে মধ্যে অনেক ফোনে নোংরা নোংরা কথা বলতো, তখন মানে আমার অনেক
হাজবেন্ড ছিল না পাশে?
না, ওনার হাজবেন্ড নাকি লন্ডন থাকে। তো ওনার মেয়েকে 3 মাস পড়ানোর পর আমার মাকে আমি এসে বলেছি যে মা এরকম এরকম ওনার ঘরে লোকজন আছে, তখন আমার আম্মু বলছে যে তাহলে হয়তো বা মহিলাটা ভালো না, পড়ানো ছেড়ে দাও। আমি পড়ানো ছেড়ে দিয়েছি আর আমার ছোট বোনকে ওনাদের বাসায় যেতে নিষেধ করেছি যে ওনাদের বাসায় যাবার, ও 3 মাস ধরে ওনাদের ঘরে একটা লোক থাকে, বলে যে ওনার ভাই, এজন্য আমার মা বলছে যে ওনার ভাই আছে অবিবাহিত, তুমি ওনাদের বাসায় যাবে যাবা না ওর সাথে। আমার ছোট বোন নিষেধ করা হয়েছে ওদের বাসায় যেতে না, এখন 5 উঠছে, আমার বোন উঠছে আর ওই তাসনিম যে মেয়েটা তাসনিম, ও এখন 5 উঠার পরে ওই মহিলা কিন্তু আমার ছোট বোনের অনেক খোঁজ খবর নিত ক্লাস 4 থেকেই, আর ওনার নাম্বারটা আমার কাছে ছিল, ওই যে আমি যে ওনার মেয়েকে পড়িয়েছি তখন ওনার নাম্বারটা আমাদের মোবাইলে সেভ করা ছিল, ওই তো আমাদের নাম্বারে ফোন দিয়ে আমার মাকে জিজ্ঞেস করতো, আমাকে রাস্তায় দেখা হইলে জিজ্ঞেস করতো, ছোট বোনের শুধু খবর নিত উনি যে ওর কি খবর, ওর কি খবর, মোবাইল করে করে, তো ওর সাথে কি হয়েছে আমরা জানি না। নভেম্বরের 8 বৃহস্পতিবার ছিল ওই দিন, কোচিং ছুটি হয়েছে 3 স্কুলেই কোচিং করে, এজন্য আমরা টাকাও দেই, সরকারি স্কুল, কোচিং বাধ্যতামূলক, তো আমরা টাকা দেই, কোচিং করে, ওই দিন 3 বাজে কোচিং ছুটি হয়েছে, এমনি অন্যান্য দিন 4 ছুটি হয়, তো একটু দেরি হয়েছে, ও আমাদের বাড়ির সামনে আবার থাকে আরেকটা মেয়ে মারিয়া, ওর নাম, তখন মারিয়াকে ডাক দিছি আমি যে মারিয়া আমার ছোট বোন তো তোমার সাথে আসে প্রতিদিন, আজকে আসে নাই কেন, বলে যে ও তো আগেই চলে গেছে, কে যেন বলছে যে ও আগেই চলে গেছে, তখন আমি আমার আম্মুরে পাঠাইছি, যে আম্মু যাও তুমি স্কুলে যাও। আর স্কুলে গেছে, স্কুল পুরা খুঁজছি আমরা, মানে প্রাথমিকভাবে যাদেরকে কাছে পাওয়া হয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে আমার আম্মু, স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন ওনাকেও বলছে আমার আম্মু, কিন্তু উনি কোনো গুরুত্ব দেয় নাই বিষয়টা। মানে একটা স্টুডেন্ট যে হারানো গেছে উনি কোনো গুরুত্বই দিল না, যে একটা মেয়ে মানে ওর সাথে খারাপ কিছু হইতে পারে, আমার কিছু দায়িত্ব আছে, আমি যে প্রধান শিক্ষক আমি কিছু দায়িত্ব পালন করি, উনি ওনার মতো বাচ্চা পড়াচ্ছে ঘরে। তখন স্কুলে ওই স্কুলের আরেকটা ম্যাডাম, ইংরেজি ম্যাডাম জাকিয়া ম্যাডাম, ওনার কাছে আমার বোন ক্লাস ফোরে থাকতে পড়েছিল, ওই ম্যাডামটা একটা ছেলে পাঠায়, ছেলের নাম হলো আসিফ, ওই ছেলেটা আবার ওদের ক্লাসমেট, ওই ছেলেটা আমাদের বাসায় আসে, আসার পরে বলে যে আন্টি চলেন এই ওই পারে যাবো সুমাইয়াদের বাড়িতে, সুমাইয়া জানে মানে আপনার মেয়ে ছোট মেয়ে কোথায় আছে। তখন আমার আম্মু বলে
সুমাইয়াটাকে,
সুমাইয়া হলো ওর ক্লাসমেট। তখন মানে আমার আম্মু গেল ওই পারে, গিয়ে জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কি জানো
কতক্ষণ ধরে ওকে পাওয়া যাচ্ছে না,
তিনটা বাজে ছুটি হয়েছে, ছুটির পরে
এক ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে না, ওই এক ঘন্টার মধ্যে খোঁজাখুঁজি শুরু করেছে,
আমরা খোঁজাখুঁজি শুরু। তারপরে আমার আম্মু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এই সুমাইয়ার পায়ে পর্যন্ত ধরছে আমার আম্মু, বলছে যে মা তুমি যদি কিছু জানো আমাকে বলো মা, আমার মেয়েটা তো এক মিনিটও দেরি করে না কোনোদিনও, আর কোথাও যাওয়ার মেয়েও না, আমার মেয়ে তো ছোট, আমার কোনো আত্মীয় স্বজনের বাসা আমি ছাড়া তো যায় না। পরবর্তীতে ওই মেয়ে পুরোপুরি অস্বীকার করছে, বলে যে আন্টি আমি কিছুই জানি না। তখন ও বলছে আমি আমার আম্মু আমাকে ফোন দিছে, তখন আমি বলছি যে তুমি পুলিশের ভয় দেখাও, ওর ক্লাসের কেউ না কেউ তো জানে ওর সম্বন্ধে কিছু, যে ও কোথায় যেতে পারে। তখন আর ওই মেয়েটাকে আমার সন্দেহ হয়েছে কেন, ওই দিন যেদিন ও হারাইছে ওই দিন সকালবেলা আমি সকালবেলা যে স্কুলে গিয়ে আমার বোনকে দেখে আসছি, দেখছি যে ওই দিন ও সুমাইয়ার সাথে বসছিল, সুমাইয়ার সাথে বসেছিল আমার বোন, আর আমার বোনের ফ্রেন্ড হলো তাসনিম, তাসনিম হলো ওর অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড, সবসময় শুধু তাসনিমের সাথেই থাকতো। তারপরে আমার আম্মু বলছিল যে পুলিশ যখন আসবে যখন ডান্ডার বাড়ি দিবে তখন সত্যি কথা ঠিকই বলবা, মানে একটু ভয় দেখালো আমার আম্মু, ওকে কিন্তু আমরা সন্দেহ করি নাই, মানে এমনি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলাম যে কিছু জানে কিনা। তখন ওই সুমাইয়ার আম্মু বললো যে পুলিশ আমাদের হারে থাকে, মানে ও মহিলা খারাপ ব্যবহার করলো। আর এর আগে তাসনিমকে কিন্তু প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি ভুলে গেছি তাসনিমকে, কারণ ও কিন্তু তাসনিমের সাথেই চলে, তাসনিমকে ও তাস আমার মা হারানোর পরে ফোন দিছে তাসনিমের আম্মুকে, তাসনিমদের বাসায় যাওয়া হয়েছে, তাসনিমের বাসায় তাসনিমও নাই তাসনিমের মাও নাই, আমার আম্মু ফোন দিছে আপা আপনি কোথায়, বলে যে আমি তো আমার মেয়ের নিয়ে সাবান ফ্যাক্টরি গলিতে রুম দেখতেছি। তারপরে উনি আসছে কিছুক্ষণ পর, আইসা আমাদের বাড়িতে আসছে উনি ওনার মেয়ের নিয়ে, আমি আমাদের ঘরে যখন ঢুকছি ওনার মেয়ে আর উনি, উনি কিন্তু আমার মাকে কোনো সান্ত্বনা দেয় নাই, কোনো কথাও বলে নাই, যে ভাবি চলেন আমরা থানায় যাই জিজি করি কি চলেন আমরা কোনো বান্ধবীদের বাসায় খুঁজি, উনি কিন্তু কিছুই বলেনি আমার আম্মুকে। আমার আম্মু তো নিচে পড়ে কান্না করতেছে আর আমিও কান্না করতেছি, আর তাসনিমকে আমি এখন জিজ্ঞাসাবাদ করতেছি যে আপু তুমি কি কিছু জানো আপু বলো আমারে, বলে যে না আপু আমি কিচ্ছু জানি না, ওদের ওই প্রেম গলিতে গেছে আমি আমাদের গলিতে গেছি। তাসনিমকে আমি কেন সন্দেহ করেছি, এর মধ্যে একটা কারণ আছে, কারণ যখন মানে আমার ছোট বোন কোচিংয়ে বাসায় কিন্তু এসে খেয়ে আবার কোচিংয়ে যেত, কোচিংয়ে যাওয়ার সময় ওর ব্যাগ থেকে একটা চিঠি পড়ে গেছে, চিঠিটার মধ্যে তিনটা মেয়ের নাম উল্লেখ ছিল, ফারিহা রাজিয়া আর তাসনিম, চিঠিটা ও তাসনিমের কাছে লিখেছে, আমার বোন তাসনিমের কাছে লিখেছে যে প্রিয় তাসনিম আশা করি ফারিয়াকে নিয়ে ভালোই আছো, আর রাজিয়ার নাম এই চিঠিটার মধ্যে কিন্তু কোনো ছেলের নাম উল্লেখ নাই, তাহলে আমরা কিভাবে সন্দেহ করি যে আমার বোন কোনো ছেলের সাথে যেতে পারে, তাসনিম কিন্তু লিখছে। তখন আমি চিঠিটার কথা গোপন রাখি তাসনিমের কাছে, বলি না যে আমি একটা চিঠি পাইছি, চিঠিটা আমি দেখাইও নাই, কিন্তু আমার পুরোপুরি সন্দেহ হয়েছে যে তাসনিমই জানে যে আমার বোন কোথায় আছে, আর তাসনিমের মাই নিছে আমার বোনকে। তখন আমি আমার মাকে আমি বলছি যে তুমি এখনই থানায় যাও গিয়ে জিডি করো, কিন্তু আমার আম্মু থানায় যায় নাই। তখন আমার আম্মু তখন কি করছে, আমার মানে আত্মীয় স্বজন সবাইকে ফোন দিছে, সবাই অলরেডি চলে আসছে, আসার পরে আমার বড় বোন মানে বড় খালার ছেলে একটা মাইক ভাড়া নিছে দোলাইপার ওই পারে এক নম্বর গলি, এক নম্বর গলি থেকে মাইক ভাড়া নিছে, ওই এক নম্বর গলিতে কিন্তু আমার বোনটা ছিল, যেই জায়গা থেকে আমরা মাইক নিছি ওইখানেই আমার বোনটা ছিল, ওইখান থেকে কুতুবখালী এক নম্বর গলি, দুই নম্বর গলি, ডিপটির গলি, কুতুবখালী, দোলাইপার, মিরাজির বাগ পুরা কিন্তু আমরা মাইক দিয়ে আলাস করছি। স্কুলের হেড স্যার কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই, আর আমার আম্মুকে একটা ফোনও দেয় নাই, হেল্পও করে নাই, উনি কিন্তু বাচ্চাই পড়াইতেছে,
স্কুল থেকে হারিয়ে গেছে,
স্কুলে
কোচিং বাধ্যতামূলক,
বাধ্যতামূলক, এবং কি আমরা টাকা
দিই কোচিং করতে চাইতাম না, বাইরেই তো ব্যাট দিয়া আমার বাচ্চা না সবার
বাচ্চা, কোচিং না করলে বাচ্চাদেরকে কম নাম্বার দেওয়া হয় এবং ফেল করিয়ে দেওয়া হয় এবং বাচ্চাদের উপর টর্চার করা হয়,
কি দুর্ধর্ষ, কি অমানবিক, এবং আমরা কবে আসলে এই জায়গাটা থেকে বেরোতে পারবো? না না না, আমি আমি আপনার বড় মেয়ের কাছ থেকে শুনতে চাই, আপনাকে আমি ফ্লোর দিব পরে আবার। হ্যাঁ বলেন। তারপর
তারপরে আমার আম্মু গেল হেড স্যারের বাড়িতে। আবার হেড স্যারের বাড়িতে যাওয়ার পরে আমার আম্মু হেড স্যারের সাথে কথা বলতে চাইলো। হেড স্যারের দেখে যে বাচ্চা পড়াচ্ছে, তখন ওই মরিয়ম নামে একটা মেয়ে, ওই মেয়েটাকে আমার মা নিতে চাইলো যে মরিয়ম তুমি আমার সাথে আসো, তুমি তো চিনো তোমাদের ক্লাসের কারো না কারো বাড়ি, আমি যাবো তোমাকে নিয়ে। স্যার কিন্তু ওই মেয়েটাকে দিতে রাজি হয় নাই, যে না ও যেতে পারবে না, ও পড়ছে। তখন তাসনিমের মা উনি হেড স্যারের সাথে দরজা লাগায় কি যেন বলতেছে, আমার আম্মু কিন্তু দরজা ফাঁক দিয়ে দেখছে, কিন্তু তখনও কিন্তু আমরা জানি না যে স্কুলের প্রধান শিক্ষকও জড়িত, উনিও জানে, এমনকি ওই মহিলার কাছেই তো আমার বোনটা, কিন্তু আমরা তো আর জানি না যে ওনার কাছেই আছে। তখন আমার আম্মু এসে বললো যে এরকম এরকম হেড স্যার আর তাসনিমের মা কথা বললো, আমাকে কোনো গুরুত্ব দিল না, আর আমি একটা বাচ্চা নিতে চাইলাম, আমাকে তাও দেওয়া হলো না। হেড স্যার বলে যে দেখেন কোনো বান্ধবীর বাড়িতে গেছে কিনা, এটা বলছে হেড স্যার, আর কোনো গুরুত্ব দেয় না, যে চলেন আমি যাই আপনাকে নিয়ে থানায়, কি আমি প্রত্যেকটা গার্জিয়ানের নাম্বারে ফোন দেই, কি আপনাকে একটা বাচ্চা দেই, আপনি যান খোঁজ করেন, কি প্রত্যেকটা গার্জিয়ান আমি ডাকাই, বাচ্চাগুলোকে আমি ডাকাই, কোনো পদক্ষেপ নেয় নাই। তখন আমার আম্মু মাইক দিয়ে আলোচ করার পর থানায় গেল, সাধারণ জিডি করলো। রাত্রে তখন 10টা বাজে, সাধারণ জিডি
করা
শ্যামপুর থানা, শ্যামপুর থানায় একটা সাধারণ জিডি করা হলো, কারো সন্দেহ করে না, মানে একটা সাধারণ হারানো একটা সাধারণ জিডি। যে আমাদের যে জিডির যে মামলার আয়ো আজম, এসআই আজম, ওনাকে আমার আম্মু নিয়ে আসলো গাড়ি নিয়ে, আমার মেজো খালা আমার মা গাড়িতে নিয়ে আসলো। আমার আম্মু সন্দেহ করলো, আমি বললাম যে তা আমি ওনার ওই মহিলাকে সন্দেহ করছি, যে ওই মহিলার মেয়ের সাথেই চলে, ওই মহিলাই জানে, ওই মহিলার মেয়েই জানে, যদি ওনারাও না নেয় তাহলে ওনারা জানে যে ও কোথায় আছে কোথায় গেছে। তখন ওই ওই মহিলাকে সন্দেহ করে আমি আমার মাকে পাঠালাম, রাত্রে 2টা বাজে গাড়ি নামায় নিয়ে আসছে, মহিলার বাসায় গেছে পুলিশ নিয়ে। তারপরে ওনার মেয়েকে মানে আমরা পুলিশ নিয়ে চাপ দিলাম, আর ওই খন্দকার জান্নাতুল ফেরদাউসকে চাপ দিলাম আমরা। তখন ওই মহিলা কিন্তু স্বীকার করেনি, আর মহিলার মেয়েও স্বীকার করেনি। তখন ওনার মেয়েকে আমরা মানে সন্দেহ করলাম ওনার বোনকে, ওনার বোন আমার থাকে পান্থপথ, ওই দোলাই পারে পান্থপথ একটা মানে একটা স্থানের নাম, ওই স্থানে থাকে আর কি। তো ওইখানে ওনার মেয়েকে মানে আমরা চাইলাম যে তোমার খালার বাসায় হয়তো বা থাকতে পারে। তখন ওনার মেয়েটাকে কিন্তু উনি একাই দিয়ে দিল, উনি কিন্তু কোনো আপত্তিকর মানে কথা বললো না, যে না আমার মেয়েকে দিব না আমি এত রাত্রে এতগুলা পুলিশের সাথে, আমি কিন্তু দিব না আমার মেয়েকে। উনি কিন্তু ওনার মেয়েকে দিয়ে দিল আমার মার সাথে, আর আমার মা ওনার মেয়েকে নিয়ে এই রাত্রে 2টা বাজে ওর খালার বাসায় গেল, খালার বাসায় গিয়ে আর ওই গাড়ির মধ্যে ওনার মেয়েকে আমার মা কোলের মধ্যে রাখলো এবং বললো যে মা বলো, মা যদি তুমি কিছু জানো তাহলে বলো। কিন্তু ওনার মেয়ে কিন্তু কিছুই বললো না, যে না আন্টি আমি কিছুই জানি না। তখন ওর খালার বাসায় খোঁজা হলো, নেই ওই বাসায়ও নেই। তখন ওই মহিলা আমার মাকে বললো, যখন ওনার মেয়েটাকে ফেরত দেওয়া হলো খুঁজে আসার পর, তখন মহিলা আমার মাকে বললো যে কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই, মানে আমার বাসায় যে পুলিশ নিয়ে আসছেন কাজটা কিন্তু ঠিক করেন নাই আপনি। তখন আমার মা বললো যে আমি পুলিশ নিয়ে আসছি, একটু পর আমি র‍্যাব নিয়ে আসবো, মানে আপনার কাছেই আমার মেয়ে আছে, আপনিই জানেন আমার, মানে আমার মার তখন মাথা ঠিক ছিল না বলছে, আর মেয়েটা কিন্তু ওনার কাছেই ছিল।
কিভাবে উদ্ধার হলো তারপরে?
তারপরে আমার মা চলে আসলো বাড়িতে। পরের দিন সকালবেলা শুক্রবার আমার আম্মু কিন্তু শুক্রবারে র‍্যাবের অফিসে গেল 2 বার, এর মধ্যে আমার ছোট খালা মানে মিডিয়ার লোকদের খবর দিল, 71 চ্যানেলের একজন রিপোর্টার আর টুটুল উনি বিজয় টিভির, আর দৈনিক দিন প্রতিদিনের পত্রিকার একজন, এই 3 জন আর কি আমাদের পাশে এসে দাঁড়ালো আর কি, সান্ত্বনা দিল আমার মাকে যে আপা কান্নাকাটি করে না আপনার মেয়েকে পাবেন। 2 দিনে আমরা র‍্যাবের অফিসে গেলাম, ওই টুটুল বিজয় টিভির সাংবাদিক ওনাকে নিয়ে, উনি সাক্ষী, কেসের সাক্ষী ওনারা। তো ওই দিন শুক্রবার আর মহিলার কাছে গিয়েছে ওনারা সকালবেলা, ওই মিডিয়ার লোকেরা, মিডিয়ার লোকদের সাথে ওই মহিলা অনেক খারাপ আচরণ করছে, এগুলো ভিডিও ফুটেজ ওই সাংবাদিকদের কাছে আছে। তারপরে ওই শুক্রবার সন্ধ্যা 7টায় আব্দুর রব নামের একজন লোক আসলো, এসে আমাদের দরজা টোকা দিল সন্ধ্যা তখন 7টা। তখন বললো এই রুমে কি কাপড় বিক্রি করে সেই মহিলা থাকে? তখন আমার আম্মু বললো যে হ্যাঁ আমি বিক্রি করি, আমি থাকি।
আব্দুর রব কে জানো?
আব্দুর রব
যে বাসায় ওরা রাখতে,
যে বাসায় ছিল ও 3 ঘন্টা,
ওকে ওকে, হ্যাঁ
ওই আব্দুর রব। বলে আমার আম্মু বলে কি ওই লোকটা বলতেছে যে আপনার মেয়ে আমার বাসায় আছে, আমার কাছে আছে। তো আমার আম্মু বলে যে আপনার বাসায় আছে, আপনার বাসা কোথায়? বলে যে আমি তো মেম্বরের বাড়িতে থাকি। তা আমার আম্মু বললো মেম্বরের বাড়িতে এই যে আপনি কাছে থেকে আমার মেয়েটা দিলেন না, আপনি কি? বলে যে না আমি তো 7তলায় থাকি, বলে যে কোন সাততলা, বলে যে না আমি তো এক নম্বর গলিতে থাকি। লোকটা কয় ধরনের
মানে উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে,
হ্যাঁ কথা বলা শুরু করেছে, আর বলে যে আপনার মেয়েটা আমার মেয়ের সাথে চলে গেছে, আপনি নাকি অনেক মানে মারধর করেন মেয়েকে, আমার আমার কাছে আশ্রয় চেয়েছে আমি আশ্রয় দিয়েছি। ওনার স্ত্রীকে ফোন দিল কোথায় তুমি আসো, আসলো আমার বোনটাকে নিয়ে আসলো, আমার বোনটা কে দুইটা পুরুষ লোক ধরে ধরে নিয়ে আসছে, আমাদের দোতলার ভাড়াটিয়ারা সবাই সাক্ষী। তখন সবাই মানে ওই লোকটা যে এসে বললো সবাই কিন্তু দরজা খুলে ফেললো সব কথাই। আমার বোনটা কাঁপতেছে, প্রচন্ড কাঁপতেছে, মানে যাকে দেখে তাকেই ভয় পায়, আর শরীরে অনেক জ্বর ছিল আমার বোনের। তখন লোকটা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে চাইলো না, আমার আম্মু অনেক কষ্টে আর আমি অনেক কষ্টে বললাম যে আঙ্কেল আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি একটু বসেন কিছু খান আপনি। লোকটা কিন্তু ঢুকতে, এই মহিলা আর তোর বাচ্চাটা ফেরত দেওয়া কি আমার অপরাধ হইলো, মানে উনি কি আবল তাবল কথা বলতেছে। তখন ওনাকে বসালাম, আমার আম্মু বলে যে আমার গার্জিয়ান আসবে, আমার গার্জিয়ান এসে বুঝিয়ে দিবেন আমার মেয়েকে। তখন আমরা মিডিয়ার লোকদেরকে খবর দিলাম, ওই যে মামারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়েছে, আর আমার খালা আমার আত্মীয় স্বজন সবাই আসলো, ওই আয়োর যে মামলার যে আয়ো আজম এসআই ওনাকেও খবর দেওয়া হলো, আমার আম্মু খবর দিল, স্কুলের প্রধান শিক্ষককেও আমার আম্মু খবর দিল, কিন্তু ওই খন্দকার জান্নাতুল ফেরদৌসকে কিন্তু আমার আম্মু খবর দেয়নি, আর উনি কিন্তু এই একদিনের মধ্যে আমার আম্মুকে কোনো ফোনও দেয়নি, কোনো খোঁজ খবরও নেয়নি, এমনকি কোনো সাহায্য করে নাই। ওই খন্দকার জান্নাতুল ফেরদৌস আমার বোন ঘরে ঢুকার পাঁচ মিনিটের মধ্যে উনি এসছে তিনটা মেয়ে নিয়ে। উনি কিভাবে জানলো যে আমার বোনটা ঘরে আসছে,
বড় বড় তিনটা মেয়ে,
তিনটা মেয়ে নিয়ে আসছে, তিনটা মেয়ে এসে মানে আমার মার সাথে ঝগড়া শুরু করছে যে কেন আমার মা পুলিশ নিয়ে গিয়ে ওই মহিলার বাসায় খুঁজতে গেছে। তখন আজম যে কেসের যে আয়ো উনি বললো যে আপা দেখেন আপনার মেয়ে যদি হারানো গেত তাহলে আপনিও খুঁজতে আসছেন, ওনার মনের অবস্থাটা আপনি বুঝেন। তখন তা খন্দকার জান্নাতুল ফেরদৌস বললো আমি আজকে অ্যাকশন নিব, আমার মান ইজ্জত কিছু রাখে নাই, পুলিশ নিয়ে আমার বাড়িতে গেছে। এই পরে আজম বললো যে দেখেন আপনি বাচ্চা নিয়ে বড় কথা বলবেন না, আর ওনার মনের পরিস্থিতিটা বোঝেন, আপনি কি অ্যাকশন নিবেন, এইগুলা কোন ধরনের কথা বলতেছেন।
মানে আমি যেটা বুঝতে পারছি তখন পর্যন্ত আপনারা কেউ জানেননি যে ওর সাথে কি হয়েছে,
ও জানে সব,
আপনারা নরমালি যেটা জানেন যে ঠিক আছে মানে বাচ্চা পাইছি সুতরাং এটাই অনেক বড় কিছু। হ্যাঁ বলেন।
তারপরে কথাবার্তা শেষ করে ওই তিনটা মেয়ে কিন্তু ঝগড়া করছে, আর বাড়ির ভাড়াটিয়াদের গেট টোকায় আমার আম্মুর নামে খারাপ খারাপ মন্তব্য করেছে, এমনকি ঘরের মধ্যে আমার আম্মুর সাথে ঝগড়া করছে, গায়ের মধ্যে হাত তুলতে পর্যন্ত আসছে। রাজিয়া সুরমা জাহান রাজিয়া মহিলার যে সহযোগী ফার্মেসিতে কাজ করে ওই রাজিয়া মহিলা কিন্তু কোনো কথা বলে না, ওই তিনটা মেয়েই কথা বলতেছে। আর মিতু আসছে, মিতু নাকি ওনার বোনের মেয়ে, মিতু এসে বলতেছে যে গণতান্ত্রিক বাংলাদেশে বিনা কারণে কাউকে জেল খাটানো যায় না, এখানে কিন্তু কোনো জেল খাটানোর কথা উঠে না। অত্যাচার করে মেয়ে আমার কাছে অনেকদিন বলছে স্কুলে, এই মেয়ের মা মেয়েকে এত অত্যাচার করছে যে মেয়ে চলে গেছে অন্যদের বাড়িতে। তখন হেড স্যার ওকে গিয়ে ধমকাচ্ছে ভিতরের রুমে যে এই মেয়ে মানে ওকে নাম ধরে বলতেছে যে তুই কার সাথে গেছিস। তখন ও বলছে যে তাসনিম, বলে যে কষাকার তাসনিম না খসাকার তাসনিম, এই প্রশ্নটা ওকে তিনবার করা হয়েছে, ও কিন্তু বলছে যে কষাকার তাসনিম। আর হেড স্যার কিন্তু জানে যে ও তাসনিমের সাথে চলে, আর খসাকায় তাসনিম নামের কোনো মেয়েই নাই। তখন ওকে ধমকানো হলো কিন্তু আমরা কিন্তু তখন বুঝি নাই, ওকে চোখ গোড়ানি দেওয়া হয়েছে আমার সামনে আর আমার দুই খালা,
আমার নাম কবিনা কিন্তু,
মানে ওকে চোখ গোড়ানি দেওয়া হয়েছে, আমরা কিন্তু বুঝি নাই যে কেন ওকে চোখ গরম দিচ্ছে স্যার। স্যার চলে গেছে, সবাই চলে গেছে। তখন পত্রিকার একজন লোক ছিল, আমার ছোট খালা ছিল, তখনই আমার বোনের অবস্থা শারীরিক অবস্থা, তখন মিডিয়ার লোকের একটা মানে একটা জবানবন্দি দিল, ওর কাছ থেকে জবানবন্দি দিল, মানে ওই মুহূর্তে ও যা বলেছে আমি তাই বলতেছি। ও বললো যে তোমার সাথে কি কি ঘটেছে, তখন ও বলছে যে তাসনিম সাইমা সুমাইয়া এই তিনজনই ওদের ক্লাসে পড়ে, এই তিনটা মেয়ের সাথে কোচিং ছুটির পরে আমি গেছি খন্দকার জান্নাতুল ফেরদৌসের ফার্মেসিতে। ফার্মেসিতে যাওয়ার পর মহিলা একটা রুমালের মধ্যে কি দিছে আমি তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালবেলা আমি উঠে দেখি যে আমি আব্দুর রবের বাড়িতে, ওই যে সাইমাদের বাড়িতে।
ওকে,
সাইমার বাবা কিন্তু আব্দুর।
বাট এতটুকু আমি ওর মুখ থেকে শুনতে চাই, মানে আপনার পাশে যে আপনার বোনটা বসে আছে, ছোট বোন, ওকে একটু মাইক্রোফোনটা দেন। আচ্ছা, যদি শুধু খালি এটুকু বললেই হবে যে তুমি যে তোমার বোনের কাছ থেকে এতক্ষণ যে কথাগুলো শুনতেছিলে বা ও যেটা বলল তোমার সম্পর্কে, এটা কি সত্যি?
জি।
আর ওরে বেলাতে
আপনি চুপ থাকেন, আপনি আমার সাথে কথা বলতে দেন, আপনার ইন্টারপ্রেট দরকার নেই। একটা যেটা হচ্ছে যে তোমার নামটা তুমি বলিনি, হ্যাঁ, তুমি আমার সঙ্গে একটু গল্প করো, আমি অনেকক্ষণ ধরে তোমাকে অবজার্ভ করছি, তোমার মানসিক অবস্থা খুবই খারাপ এবং তুমি ভেঙেও পড়েছো অনেকখানি। তোমাকে কি ফার্মেসিতে নাকে রুমাল দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? কি হয়েছে, কি করেছে বলো? তোমরা তিনজন ওখানে গেলা কেন, কি হলো?
কোচিং ছুটির পরে তাসনিম সুমাইয়া আর সাইমার সাথে বলছে যে তুমি ফার্মেসিতে যাবা।
আচ্ছা, কে বলেছে এটা?
তাসনিম
আপনারা কোনো কথাই বলেন না, হ্যাঁ একদম চুপ থাকেন। হ্যাঁ
প্রথম মডেল টেস্ট পরীক্ষার পর প্রত্যেক দিন ওদের বাসায় যাইতাম, তো ওদের খাবার খাইলে প্রচুর মাথা ঘুরাইতো, পেট ব্যথা করতো, তো আমি কিছু জানতাম না যে আমার সাথে কি হইতাছে। তারপর ওর কাছে অনেকদিন বলছি যে তোমার খাবার খাইলে আমাদের মাথা ঘুরায়, পেট ব্যথা হয়, বলে যে তুমি হয়তো ক্লান্ত ওই কারণে।
আচ্ছা ওই সব ভিডিওটা কি আমাকে একটু বলো তো, ভিডিওটা তুমি তো জানতে যে ভিডিও কোন একটা ভিডিও হয়েছে তোমার, রাইট? সেটা কিসের ভিডিও ছিল?
একটা খারাপ জিনিস
তোমাকে দেখাইছে ভিডিওটা?
জি।
কিসের ভিডিও ছিল, কখন করেছে ভিডিওটা?
সেটা আমি জানি না।
খারাপ ভিডিওটার মধ্যে ভিডিওটা কিসের ছিল, মানে ভিডিওটা তুমি দেখছো নিজের চোখে?
জি।
তো কিসের ভিডিওটা ছিল?
ওখানে আমি ছিলাম আর একটা লোক ছিল।
এটা কি তোমার সঙ্গে এই এই হারিয়ে যাওয়ার ঘটনার আগের ঘটনা?
জি।
তো তুমি বাসায় এসে বলো নি তোমার আব্বু, তোমার আব্বু তো নয় আম্মুকে বলো নাই?
না
বলবো না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা ফিরে আসছি ভয়ানকতম জীবন গল্পের একটা এপিসোডে। আমি জীবনে কোনোদিন এই ধরনের গল্প প্রচার করতে হবে কখনো আমি চিন্তাও করিনি। আনথিঙ্কেবল বাট সিচুয়েশনাল ডিমান্ড, আমাদের আজকে যেভাবে সমাজে বিশেষ করে রেপটা ভয়াবহ আকার ধারণ করেছে, সেখানে আসলে আর উপায়হীন মানে হয়েই আসলে এই ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা ফেসবুক লাইভে আছি, আপনারা আসলে দেখতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj পেজটি আছে আর জে কিবরিয়া নামে। লাইক অ্যান্ড কমেন্টস এবং শেয়ারও করুন প্লিজ। আমি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো, আর বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পাচ্ছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জে কে প্রিয়া আপনার সাথে রয়েছি। ছোট্ট একটা বিরতি শুনছেন আর জে কে প্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Shunchen, RJ Kibria Shathe, Mr. Mango Candy presents Jibon Galpo. প্রিয় শ্রোতার, সময় রাত একটা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আমি ফেসবুক লাইভেও আছি এই মুহূর্তে, আপনারা চাইলে আমাদের ফেসবুক লাইভে আসতে পারেন। এবং এই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ আপলোড করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/rjkibriaFM, RJKEBRIAFM। এবং একই সাথে ঢাকা এফ এম এর ইউটিউব চ্যানেলটি আছে, সেখানে আপনারা প্রিমিয়ার শুনতে পাচ্ছেন একযোগে, মানে রেডিওতে যেভাবে প্রচার করা হচ্ছে ঢাকা এফ এমও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ, আমি মানে ওর কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেল যে ওই টিফিন টাইমে, টিফিন টাইমটা ওকে আমরা সময় দিতে পারতাম না। আমার আম্মু কাপড় বিক্রি করতো, আমি ঘরে থাকতাম আমার ছোট ভাইকে নিয়ে। ওই স্কুলের সামনে কিন্তু তাসনিমদের বাসা, ও যেত, তাসনিম ওকে টেনে টেনে নিয়ে যেত যে চলো যাই। ওদের বাড়ির খাবার খেলে, খাবার কি দিত, চানাচুর আর বিস্কুট। খাবার খেলে ওর নাকি কিছুই মনে থাকতো না, এটা তো ওকে পাওয়ার পর আমরা জানতে পারছি, এর আগে তো আমাদের কাছে বলে নাই কিছু।
তার মানে আমি যেটা বুঝতে পারছি যে এই ভিডিওর ঘটনাটা আপনারা জানতে পারছেন পুরো ঘটনাটা ঘটে যাওয়ার পরে, তার আগ পর্যন্ত আপনারা জানেননি। তার মানে এই ভিডিওটা কি ছিল এটা ও শুধু জানতো কিন্তু আপনাদেরকে বলেনি।
কিন্তু ও জানতো না, আরানের 15 দিন আগে জানছে, দেখাইছে।
হ্যাঁ আরানের,
আরানের 15 দিন আগে জানছে।
আমার প্রসঙ্গটা সেটাই যে হারানোর 15 দিন আগে জানলে কি, জানা মুহূর্তে তো আপনাদের সঙ্গে বলার কথা, আপনাদের সঙ্গে কেন বলেনি?
চুপ করো, আমি বলতেছি কেন বলেনি। তখন এরকম কয়েকদিন হয়েছে, আর ওই যে ও যে খাবারটা খেলে যে মাথা ঘুরাইতো কিছুই মনে থাকতো না, তারপরে যখন ওর জ্ঞান ফিরে আসে তখন তাসনিম বলে চলো চলো স্কুলে যাই। ও কিন্তু ওর মধ্যে চার দিন দেখছে স্কুলের প্রধান শিক্ষককে, তাসনিমকে, ও বলতে পারে না গুছিয়ে। আপনি তো বুঝতে পারছেন
না। না না আমি এখানে একটা কথা বলি, গুছিয়ে না বলে আমাকে একটু চেষ্টা করতে দেন। আপনারা দুজন মিলে যেভাবে ইন্টারাপ্ট করছেন তাহলে তো কথা বলতে দেবেন, আপনারা একটা শব্দ করবেন না। ওকে, দুজন মিলে একটা শব্দ করবেন না, আমি একটু ওর সঙ্গে কথা বলি প্লিজ। আমি বুঝতে পারছি আপনারা দুজনেই খুবই উত্তেজিত এবং যে ঘটনা ঘটেছে সেটা সেই জায়গাটা থেকে আসলে আপনারা প্রত্যেকেই হয়তো চাচ্ছেন যে প্রত্যেকটা ঘটনা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সবাই জানুক। আপনারা চাচ্ছেন এটা, আমি দুজনে চাচ্ছেন তো, তাহলে বিষয়টা আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ যান, আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি ওকে ওর সাথে কথা বলে যতটুকু পারি আমি ওর সাথে একটু জানার চেষ্টা করি। মাইক্রোফোনটা সামনে দেন। হ্যাঁ, এই যে তোমার তোমাকে যেটা খাওয়াতো চানাচুর বা যেটা বলো বিস্কিট বা যেটাই বলো না কেন, এটা খাওয়ানোর পরে তুমি জানতে না যে কি হচ্ছে তোমার সঙ্গে, তাই কি?
জি।
আচ্ছা, এই ভিডিওটা তোমাকে দেখিয়েছিল কবে?
মানে 15 দিন আগে, হারানোর
হারানোর 15 দিন আগে। 15 দিন আগে দেখে কি বলেছিল?
বলেছিল এটা যদি কারো কাছে বলো তাহলে ইন্টারনেটে ছেড়ে দিব।
তুমি তাহলে বুঝতে পারছিলা যে তোমার সঙ্গে কি হচ্ছিল?
জি, তারপর আর ওদের বাসায় যাইনি 15 দিন।
কি? ও ওকে, মানে এটা কি তোমার সঙ্গে এরকম রেগুলারই হতো, দুই একবার হয়েছে নাকি একবার হয়েছে? এই ভিডিওটা করার সময় শুধু একটাই হয়েছে নাকি এর আগেও এরকম কন্টিনিউ করতো ওরা এই কাজগুলো?
সেটা আমি জানি না আমার সাথে কি হতো, কিন্তু ভিডিওটা দেখার পরে বুঝতে পারছি আমি
কিছু একটা হতো তোমার সঙ্গে।
জি।
এবং এটা দেখার পরে তুমি ছেড়ে দিয়েছো যে তুমি আর ওদের বাসায় যাও নাই?
জি। আর ওই বাসায় আমি হেড স্যারকে চার দিন দেখছি, আমাদের স্কুলের প্রধান শিক্ষককে।
আপনারা কেন কথা বলতেছেন? আপনারা কথা বলতে তাহলে বড় দরকার নাই এখানে, আপনি তোর সঙ্গে কথা বলতেছি না, আপনারা কেন? আপনারা কি উত্তেজিত অনেক বেশি? আমাকে একটু ফ্লোর দেন না, আমি কথা বলি প্লিজ। কেউই কোনো কথা বলবেন না, আমার যেটা জানার দরকার সেটা আমি ওর কাছ থেকে বের করে নিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো, তুমি বলো, তুমি তোমার মতো করে বলো না, যা হয়েছে হয়েছে বলো। হ্যাঁ, কি হয়েছে বলো?
স্যারকে আমি চার দিন দেখছি, দুদিন দেখছি ওনাদের বাসায় হাসাহাসি করতেছে তাসনিমের আম্মুর সাথে, আর দুদিন দেখছি গোসল করতে।
হেড স্যারকে গোসল করতে দেখেছো ওই
বাসায়? জি।
আচ্ছা, তো তুমি যখন এই ধরনের একটা ঘটনা তুমি বাসার মধ্যে, তুমি তো বুঝতে পারছিলে যে কিছু একটা হচ্ছে যেটা হওয়া উচিত না, তাই না? কিছু কি বুঝতে পারতেছিলা যে কিছু একটা হচ্ছে? হেড স্যারকে তো এই বাসায় দেখার কথা না, তুমি কি বুঝতে পারতেছিলা বিষয়টা, নাকি মনে হচ্ছিল যে ঠিক আছে দেখছি ঠিক আছে? তোমার মনে হয়নি যে বিষয়গুলো গিয়ে বাবা মার সঙ্গে কথা বলি, মাকে জানাই বা আমার বড় বোনকে জানাই, এটা মনে হয় নাই? কি মনে হয়েছে, জানালে কোনো সমস্যা হতে পারে বা ওদেরকে জানালে বকাঝকা করতে পারে, মার দিতে পারে, এরকম কিছু কি? তাহলে জানাওনি কেন?
আমি মানে কি আমার অনেক চাপ ছিল।
কি ধরনের চাপ বলো তো? তোমার মা যদি তোমাকে বকাঝকা করে এটা বলতে কোনো সমস্যা নাই, পৃথিবীর সব মাই তার বাচ্চাদেরকে শাসন করে, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? তুমি আমাকে দিল খুলে বলো, হ্যাঁ মন খুলে বলো, কি হয়েছে তোমার সঙ্গে, কিসের চাপ ছিল?
আমি সকালে 9টার দিকে স্কুলে যেতাম, স্কুলে ক্লাস করে 2টা বাজে ছুটি দিত।
জি।
ছুটি দেওয়ার পর বাসে যেতাম, খাবার খেয়ে তারপর 3টা বাজে আসতাম, 4টা বাজে ছুটি দিত কোচিং এ।
আচ্ছা, তারপর?
তারপর আবার হেড স্যার একজন শিক্ষক টিচার খুঁজে দিছে, তার কাছে পড়তাম 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা। তারপর আবার বাসায় পড়তাম, কোনো বলার সুযোগ ছিল না। আর এছাড়া আমি আমার মাকে বলছিলাম যে আমার পেটে নিচে প্রচুর ব্যথা করে, আমার আম্মু বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা এই কারণে।
তার মানে তোমার সঙ্গে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল, যখন তুমি বুঝো না বিষয়টা, তখন তুমি বাসায় বলেছো যে তোমার এটা ব্যথা করে, কিন্তু তোমার মা এই জিনিসটাকে বেশি আমলে নেয়নি, তাই কি?
জি।
আচ্ছা, তারপর কি হলো? ঠিক আছে, গ্যাস্ট্রিকের ব্যথা, একটু ট্যাবলেট ট্যাবলেট দিয়েছিল?
হ্যাঁ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছিল, বলেছিল এটা খেলে হয়তো তোমার ব্যথা সেরে যাবে।
আচ্ছা,
তারপরও ব্যথা সারেনি, প্রচুর ব্যথা করতো।
তুমি কি কখনো এরকম কোনো কিছু দেখেছো, মানে আমি তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করছি যেটা আমার জায়গা থেকে 100% ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমি জানি এরপরে তোমাকে পুলিশে জেরাতে নেওয়া হয়েছে, সেখানেও অভিজ্ঞতা ভালো না তোমাদের, আমি গল্পটা জানি, যে কারণে আমি একটু আমার জায়গা থেকে একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই। তুমি কি কখনো এমন কোনো বিষয় দেখেছো তোমার শারীরিকভাবে যেটা তোমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে, ভয়ঙ্কর মনে হয়েছে, এরকম কোনো বিষয় কি তুমি দেখেছো কখনো, নিজে থেকে অবজার্ভ করেছো কখনো? এরকম কোনো কিছু অবজার্ভ করনি? এখানে একটা নোটিশ করার মতো বিষয় আছে প্রিয় শ্রোতা, সেটা হলো যে যাকে ওনারা অ্যাকিউজ করছেন, আমি কিন্তু আবারও বলেছি অনুষ্ঠানের শুরুতেই বলেছি এটা এখন পর্যন্ত প্রমাণিত না, যাকে ওনারা অ্যাকিউজ করেছেন তিনি একজন ডক্টর ছিলেন, তথাকথিত ডক্টর, যেটাই বলি না কেন, কোনো পত্রিকার রিপোর্ট এসছে উনি একজন ভুয়া ডাক্তার, তো উনি একজন ফার্মাসিস্ট ছিলেন, যাই থাকুক না কেন, সুতরাং এই ধরনের বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি একটা ভালো দখল ছিল। তো তোমাকে ভিডিও দেখানোর ভয় দেখাচ্ছে 15 দিন আগে, এই ভয়টা ওরা কেন দেখিয়েছে
সেটা আমি জানি না।
না, কিন্তু তোমাকে ভয় দেখালে তো কোনো একটা কারণে দেখাতে হবে, আজ তুমি ওদের বাধ্য ছিল না বা কিছু, তোমার বড় বোন বোধহয় বলতে চাচ্ছে কিসের কারণে ভয়?
মানে ভিডিওটা কেন দেখেছে, যে ওই তাসনিমকে প্রশ্ন করছে যে তোমাদের বাড়ি খাবার খেলে আমার কেন এমন লাগে,
হ্যাঁ
তখন কিন্তু ও বলছে যে তোমাদের বাসা আমি আর যাবো না।
আচ্ছা,
এই না বলছে যে যাবে না, এজন্য ওকে ফার্মেসিতে ডেকে নিয়ে ভিডিওটা দেখাই আর বলছে যে তুমি আমাদের কথা শুনতে বাধ্য।
ও তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও যদি বাসায় না যায় তাহলে আলটিমেটলি এই ভিডিওটা পাবলিশ করে দেবে বা এরকম কিছু একটা করেছে।
আর যদি তোমার পরিবারের কারো কাছে বলো তাহলে তোমাকে টুকরা টুকরা করে পাচার করবে, এটা ওর কাছ থেকে জেনেছি আমরা ওকে পাওয়ার পরে।
আচ্ছা,
এর আগে কিন্তু আমাদের বলে নাই।
তার মানে এই জিনিসটা খুব প্ল্যান ছিল আপনাদের কথা অনুযায়ী এবং এটা অনেক দিন ধরে ওর সঙ্গে হয়েছে। তো নোটিশ করেছে আপনাদের বাসাতে যে আমার তলপেটে ব্যথা করছে, যেটা খুব স্বাভাবিক। আমরা
বলতাম যে তুমি হাত ধোও না আর তুমি পানি খাও না, এর জন্য তোমার পেটে পেটে ব্যথা আর প্রচন্ড পেটে ব্যথা, কান্না করতো।
আজকে খেয়াল রাখেন এই সেন্টেন্সগুলা, এই বিষয়গুলা। প্রিয় শ্রোতা, আমি বারবার আপনাদেরকে বলছি যে আমি বহুবার রেডিওতে বহুবার এই জিনিসগুলো খুব ডেডলি খুব সাহসের সঙ্গে উপস্থাপন করেছি। আমি জানি না বাংলাদেশের কোনো কোনো মাধ্যমে এতটা মানে ডেডলি কোনো সোশ্যাল ইস্যু, কোনো ফ্যামিলি ইস্যু কখনো আসে কিনা। আমি সেজন্য সমালোচিত হয়েছি বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে অনেক উল্টাপাল্টা কথাও বলা হয় আমাকে নিয়ে, আমি বাট সেটার জন্য আমার কোনো কনসার্ন নেই। বাট আমি আপনাদেরকে বলি যে শিশু যৌন নির্যাতন বা সেক্সুয়াল অ্যাবিউজ, এটার যে মানে রেট কতটা ভয়াবহ সারা দুনিয়াতে, বাংলাদেশে তো অবশ্যই। কোনো শিশু যদি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে কোনো কথা বলে, শরীরের কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটাকে এই যে ওনারা যেভাবে মানে উড়িয়ে দিয়েছেন যে ঠিক আছে তুমি হাত ধোও না, সেজন্য তলপেট ব্যথা করে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তোমার গ্যাসের প্রবলেম, কিন্তু এই সামান্য ঘটনা যেটাকে সামান্য মনে করছে সেটা যে কত অসামান্য এবং কত ভয়ানক রকমের সমস্যা হতে পারে এই সামান্য ব্যথার পেছনে, এটা যদি পরিবার আগে থেকে খেয়াল করতো তাহলে হয়তো এই মেয়েটার জীবনে এরকম এরকম দিন হয়তো বা আসতো না। আমি একটু সামনের দিকে আরেকটু আগাতে চাই। তো তুমি বলো, ওকে দেন ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে তোমার কি মনে আছে যতক্ষণ পর্যন্ত তোমার সেন্স ছিল কি করা হয়েছে তোমার সঙ্গে, একটু বলো তো। ওই রুমাল ধরা পর্যন্ত কি কথাবার্তা হচ্ছিল তোমার সঙ্গে? একটা হলো তোমাকে ভিডিও দেখালো, ভয় টয় দেখায় তোমাকে ফার্মেসিতে নিল, তো ফার্মেসিতে যাওয়ার পরে তোমার সাথে কি কথাবার্তা হচ্ছিল যতটুকু তোমার মনে আছে সেন্স হারানোর আগ পর্যন্ত? ওকে দেন, ওকে দেন।
আমরা তিন বান্ধবী মিলে ফাইজলামি করতেছিলাম, আন্টি কি জানো একটা করতেছিল, রাজিয়া জাহান সুরমা যে ওদের ফার্মেসিতে কাজ করে মেয়েটা, ওই মেয়েটার সাথে উনি কথা বলতেছিল। তিন চার মিনিট পরে দেখি উনি একটা রুমালের মধ্যে কি জানো দিতেছে, তো আমি জিজ্ঞেস করছি আন্টি কি করেন, তা বলে কি চুপ করো একটুখানি বসো। তারপর আমার নাকের ভিতর ধরার পরে আমার আর কিছু মনে নেই।
তোমার এই নাকের ভেতর ধরার পরে যখন তোমার সেন্স ফিরছে, ফার্স্ট মেমোরিটা কি, প্রথম তোমার কি মনে আছে, কি দেখছো তুমি ঘুম থেকে ফেরার পরে, কি মনে আছে, কিছু মনে আছে? হ্যাঁ, কি সেটা?
আমি ওখানে আমি যখন নাকি ঘুম থেকে উঠি তখন দেখি সাইমাদের বাসায়।
সাইমাটাকে তোমার বান্ধবী?
জি।
আচ্ছা, হ্যাঁ সাইমাদের
বাসায়। সাইমাদের বাসায়,
হ্যাঁ
ওখানে ওর বাবাকে দেখছি, ও আর একটা লোককে দেখছি, আর একটা মেয়েকে দেখছি,
হ্যাঁ
আর ওর মাকে দেখছি।
হ্যাঁ,
তো আমি সাইমাকে জিজ্ঞেস করছি যে আমি এখানে কেন, আমি তো ফার্মেসিতে থাকার কথা।
রাইট।
তো বলে যে চুপ করে থাকো, পরেরটা পরে বোঝা যাবে। অনেকবার জিজ্ঞেস করছি, আমাকে ধমক মাইরা মাইরা চুপ করে দিছে।
এই সাইমাটা কি তোমার বয়সী ছিল?
জি।
ও কোন ক্লাসে পড়তো?
5।
একই ক্লাসমেট তোমার?
জি।
আমি অবাক হচ্ছি প্রিয় শ্রোতা, আমি ফ্লোর দিব। তবে তার আগে আমাকে একটা বিরতি নিতে হবে। আপনারা সবই ফেসবুকে দেখতে পাচ্ছেন, আমরা স্টুডিও থেকে আছি ফেসবুক লাইভে। বাট আমি বারবার আপনাদেরকে বলছি, এটা একটা অমীমাংসিত সত্য, আমরা সত্য মিথ্যা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। এটা এই মামলাটি কোর্টে জাজমেন্ট অবস্থায় রয়েছে, ওনারা যে বক্তব্য দিচ্ছেন সেটা আমরা জাস্টিফাই করব না, সেটা জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে কোর্টের। কতটুকু সত্য বলছেন কতটুকু মিথ্যা বলছেন সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং কোর্ট সেখান থেকে রায় দেবে। শেষ পর্যন্ত কোর্ট যে রায় দেয় সেটার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আমরা এটাকে উপস্থাপন করতে চাই আমাদের সামাজিক যে লেসন বা আমাদের এই রকম ঘটনা থেকে আমাদের নিজেদের যে একটু সতর্ক হওয়া সেই জায়গাটি থেকে। আমরা অবশ্যই আস্থা রাখতে চাই মহামান্য বিচারকের উপর, আমরা আস্থা রাখতে চাই মহামান্য কোর্টের উপর। আমরা এটাকে একটা এভিডেন্ট হিসেবে উপস্থাপন করছি না, আমরা কাউকে এখানে অ্যাকিউজ করছি না। ওরা যা বলছে সেটা যে 100% সত্য সেটাও আমরা দাবি করছি না, সেই দাবিটা সে নিরূপণ করার দায়িত্ব হচ্ছে কোর্টের, যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই ডিসক্লেমার হিসেবে আপনাদেরকে বলেছি। তবুও আজকে ওরা যা বলছে সেটা বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আপনি ব্যক্তিগতভাবে রাখতে পারেন, রেখে আপনার যদি জীবনে কোনো কিছুতে সতর্ক হবার থাকে আপনি হবেন। আমরা একটা কথাই বলতে চাই, স্টপ রেপ এবং সেক্সুয়াল অ্যাবিউস। ছোট্ট একটা বিরতির পর এই ঘটনার টেপতে আমরা যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। ইনফ্যাক্ট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে ওদেরকে কী ফেস করতে হয়েছে, এই মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে এটার ইনভেস্টিগেট করার জন্য পুলিশের সহায়তা থেকে শুরু করে কী ফেস করতে হয়েছে, যে কারণে আমরা আইনের আশ্রয় নিই না অনেকে বা উৎসাহ বোধ করি না, যে কারণে অনেকে আমরা পুলিশের কাছে যেতে উৎসাহ বোধ করি না, সেটা আমরা আজকে রিভিল করবো ছোট্ট একটা বিরতির পর। বুঝতেই পারছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। ছোট্ট একটা বিরতি।
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আর জি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং একটি কথা আমি খুব ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে বইমেলা শুরু হয়ে গেছে এবং আমি জানি আমাদের এই অনুষ্ঠান অনেকের প্রাণের অনুষ্ঠান। আমরা ইন ডিটেল গল্পের ইন ডিটেল নিয়ে বেশ কয়েকটা গল্পের একটা বই বাজারে এনেছি, জীবন গল্প প্রথম পর্ব নামে, ঢাকা এফএম এর জায়গাটা থেকে জীবন গল্প প্রথম পর্বই। এই বইটির দাম হচ্ছে 200 টাকা, ঘরে বসে যদি আপনি সংগ্রহ করতে চান রকমারি ডট কম এর 096096, দুইবার কিন্তু এটা, হ্যাঁ 096096, এটা শেষ হয়নি পুরোটা বলছি, 096096, তারপরে হচ্ছে 16298, আমি আবারও বলছি 096096 16298, এটা অফিস টাইমে ফোন দিতে হবে, রাতের বেলা ফোন দিলে পাবেন না আপনি 9টা থেকে 5টার মধ্যে। আমি যেখানটায় ছিলাম, আমি আর কথা না বাড়াই, তারপরে কি হলো, মানে ওকে তো পাওয়া গেল, হেডমাস্টার এসেও এটা বলছেন, চিলাচিলি করছেন,
তারপরে ওকে ঢাকা মেডিকেল না হলো নরমালে, আমরা কিন্তু জানি না যে ওর সাথে কি হয়েছে। ওকে
না না ঢাকা মেডিকেল কেন নেবেন, আপনারা তো তখন পর্যন্ত ধরেন যেটা জানলেন জ্বর ওকে পাইছেন তাতেই আপনারা খুশি।
আশেপাশে কিন্তু ওকে ওরকম কোনো ডাক্তারখানা নাই, শুধু ফার্মেসি।
আমরা কি ওকে কাঁপতে ছিল,
জি ওকে ও কাঁপতে ছিল,
ওর কোনো শারীরিক ওটা ভাবেন নাই, ভাবছেন যে ওকে ট্রিটমেন্ট করা দরকার,
জি।
আচ্ছা,
প্রচন্ড জ্বর ছিল ওর।
আচ্ছা,
এমন কি হেডমাস্টার নিজে ওর মাথায় হাত দিয়ে দেখেছে যে ওর জ্বর ছিল।
আচ্ছা,
তখন ওকে আমরা ঢাকা মেডিকেল নরমালে নিলাম আর কি। তখন ওকে আমার বললো যে হারানো গেছে, 30 ঘন্টা পরে পেয়েছি মেয়েটাকে, জ্বর আমরা দেখাবো। তখন কিন্তু ওকে মানে পুলিশ মহিলা দেওয়া হলো দুইজন, ওকে কিন্তু চেক আপ করা হলো।
আচ্ছা, ওই মেডিকেল থেকে দেওয়া হলো,
জি জি চেক আপ করা হলো। চেক আপ করার পরে ওকে ওসিসি তে দেওয়া হলো, আমরা কিন্তু ওসিসি চিনি না।
আচ্ছা,
ওকে ওসিসি তে দেওয়া হলো। ওসিসি তে ভর্তি করার পরে আর ওই মহিলা চেক আপ করার পরে বলছে যে আপনার মেয়ে তো মানে ই হয়েছে, ওর সাথে খারাপ কিছু হয়েছে,
একই রোগী।
এটা এটা কে বলেছে, পুলিশ বলেছে নাকি?
মানে চেক আপ করার পরে আমরা কিন্তু বলছি যে হারানো গেছে মেয়েটা, জ্বর আমরা দেখাবো।
ও মানে মেডিকেল থেকেই বললো যে? হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ,
আমি রুমের ভিতরে মানে ডাক্তার নাই ওদিন, শুক্রবার বন্ধ, ডেলিভারি রোগী অগল ঢুকছে মানে তো ডাক্তার নাই। তারপর একজন ডাক্তার আসছে, ডেলিভারি রোগী থেকে ওরে দেখবো, নরমালে দেখবো। দেখার পর আমি বলছি হারাই গেছে, এই কথা বলছি, হারাই গেলের কথা বললে ওই জায়গা ই করে, পরীক্ষা নিরীক্ষা করে যে হারাই গেছে মানে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন মহিলা পুলিশ দিচ্ছে একজন আর পুরুষ পুলিশ দুইজন, এই তিনজন আমাদের সাথে এই 11টার থেকে 3টা পর্যন্ত দাঁড়াই ছিল। দাঁড়াই থাকার পরে চেক করছে ওরে, আমার বইনও ছিল লগে, আমার ওই সাংবাদিক উনিও ছিল একজন পেপারের, ওইরা উনি বলে যে এই বাচ্চার সাথে তো খারাপ কিছু হয়েছে একের অভিজ্ঞার। তখন আমি মনোয়ালের লগে জানেন নিজে পড়ে গেছি, আমার বাচ্চার সাথে কি হয়েছে। তখন আমার সকাল ওসিজিতে ঢুকাই দিয়েছে রাইতে 3টা বাজে, আমি রাইতে ছিলাম, সকালে বাসায় গেছি, আবার আমার আর থাকতে দিছে না ওইখানে, ওইখানে মা থাকতে পারে না।
জি আমি বলতে চাই, আর ওকে যখন পাওয়া গেল ওই কিন্তু এই ভিডিওর কথাগুলো আমাদের কাছে বলে নাই, শুধু ওই ফার্মেসির কথাই বলছে।
তখনও জানে না
আপনারা? না, তখনও আমরা জানি না যে ও
কিন্তু
ও জানে। তারপরে ওকে ঢাকা মেডিকেলে 4 দিন রাখা হলো, এবং কি ঢাকা মেডিকেলের পুলিশরা ছাড়পত্র দিয়ে বললো যে আপনারা কি মামলা করছেন। তখন আমার আম্মু বলে যে না, বলে যে আপনারা মামলা করেন আসামিদেরকে
গ্রেফতার করতে বারবার,
জি। তখন আমরা মামলা করতে গেলাম, আমার মার কেস নেয় না থানায়, নিবে না আমার আম্মু
দারোগার পাঠাইছে।
কি করেছে আপনাকে থানা থেকে বলেন তো?
থানায় আমার মামলা নেয় না, কয় কি মেডিকেলে রিপোর্ট যাব না আসবো, এবার তো আমরা মামলা করতে পারবো না। তখন ওই সাংবাদিক করে ফোন দিছি, ওরা গেছে, গেছে বরং মামলা লইব, কি করবো, আইওরে পাঠাইছে মেডিকেল, আয়ো যায়া মোবাইলে মাইয়ার জবানবন্দি নিয়ে আসছে, তারপর মামলা করছে,
মানে আয়ো সহযোগিতা করছে।
হ্যাঁ, আয়ো মেডিকেল পাড়াইছে ওসি।
আচ্ছা,
যায়া মেডিকেল
তো ওনাদের কিছু ফর্মালিটি আছে, সেটা
মেনটেন করতে ওইটা কইতে পারে নাই, ভিডিওর গুলা গুলা বলতে পারে নাই, পরে অসুস্থ ছিল।
আচ্ছা,
বলছে আমি ওই নাটা সানবারে গেছি, তারপরে দেখি সাইমাকে বসে এই তুরুক পর্যন্ত বলতে পারছে।
হ্যাঁ,
তারপরে আয়ো আইনা ওসির কাছে গেছে, ওসি লেস লেখছে, আসামি ধরছি আনছি থানায়।
হ্যাঁ,
ওই সুমায়ার মারে ধরাই নেই।
হ্যাঁ,
সুমায়ার মাঝে এই লোক জড়িত আমরা জানি না।
মামলা
করার পরে গাড়ি দিছে নিয়ে আসছে।
মামলার এজাহারটা আমার কাছে আছে, আপনারা নিয়ে আসছেন, আমি একটু ফটোকপি আছে আমার কাছে প্রিয় শ্রোতা। আমি খুব কিছু অল্প অংশ আপনাদেরকে একটু একটু শোনাতে চাই। আমার মনে হয় যেটা পত্রিকার রিপোর্টটা কি কবে হয়েছে, মামলা হওয়ার পরে? মামলা হওয়ার পরে
কোড উড়াইছে যে দিনে দিন।
আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি বরং পত্রিকার রিপোর্টটাই আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছে এবং ঘটতে চলেছে। এটা হচ্ছে একটা স্থানীয় পত্রিকা, আমি যদি ভুল না করে থাকি দৈনিক আলোর জগৎ, আমার আইডিয়া নাই পত্রিকা সম্পর্কে। এটা হচ্ছে 15 নভেম্বর 2018 এই পত্রিকায় যেটা এসছে, টাইটেলটা ছিল এরকম যে রাজধানীর শ্যামপুরে ধর্ষণ মামলায় ভুয়া ডাক্তার সহ 3 জন গ্রেপ্তার। রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। বাদী সালমা আক্তার 40, যিনি আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, ইনি জানিয়েছেন গত 8ই নভেম্বর বৃহস্পতিবার আইরিন ব্রাকেটে ছদ্মনাম, আপনি আপনার মেয়ের নাম এখানে ব্র্যাকেটে ছদ্মনাম ব্যবহার করেছেন, আমরা নিজেরা নাম উচ্চারণও করিনি আজকে এখানে, স্কুল কোচিং শেষ হয় বিকাল 3টায়, কিন্তু তার মেয়ে বাসায় না ফিরলে সে স্কুলে যায় এবং স্কুল বন্ধ দেখে প্রধান শিক্ষককে ফোন দেন এবং স্কুল সহ পরিচিত লোকজন ও আত্মীয় স্বজনদের কাছে খবর নেন। এক পর্যায়ে এলাকার মাইকিং করলে কোনো খবর না পেয়ে শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, তার নম্বর হচ্ছে 341, তারিখ হচ্ছে 8/11/2018। পরদিন শুক্রবার সন্ধ্যা আনুমানিক 7টায় তারা জানতে পারেন তাদের মেয়ে মামলায় অভিযুক্ত আটককৃত আসামি আব্দুর রবের বাসায় আছে। তৎক্ষণাৎ তারা আব্দুর রবের বাসা থেকে অচেতন অবস্থায় তার মেয়ে আইরিনকে উদ্ধার করে তাদের বাসায় নিয়ে আসে। তাদের মেয়েকে পাওয়া গেছে শুনতে পেয়ে স্কুলের প্রধান শিক্ষক, জিডি তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ, নামটা এখানে কেন আসেনি, আচ্ছা ঠিক আছে, সাংবাদিকরা উপস্থিত হন, কিন্তু আইরিনের কোনো হুঁশ না থাকায় কি হয়েছিল সেটা জানা যায়নি। এক সময় রাত আনুমানিক 9টায় হুঁশ ফিরলে সে জানায় স্কুল কোচিং শেষে মামলার আটককৃত আসামি খন্দকার জান্নাতুল ফেরদৌসের স্কয়ার হেলথ কেয়ার ফার্মেসিতে গেলে, এই ফার্মাসির নাম কি স্কয়ার হেলথ কেয়ার, আচ্ছা স্কয়ার হেলথ কেয়ার ফার্মাসিতে গেলে তার মুখ অচেতন নাশক ঔষধ মাখায় এবং এরপর তার আর কিছু মনে নেই। পরদিন শুক্রবার কেন সে আব্দুর রবের বাসায় গেল তা সে জানে না। একথা শুনে তার পরিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মেয়ের শারীরিক অবস্থা খারাপ দেখে ওসিসিতে ভর্তি করা হয়। পরে আইরিনের মা সালমা বেগম রবিবার রাতে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে 3 জনকে আটক করে পরদিন সোমবার 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। এরপর টুকু আমার সংবাদে আর নাই, কিন্তু এখানে আমার আমি অবশ্যই ধন্যবাদ দিব আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে পুলিশকে। আমি এটা এটা সত্যি আমাদের আমার আমি যখন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস দেখি আমার খুব ভালো লাগে, আমার আমার খুব গর্ব করতে ইচ্ছে করে, আমি রিয়েলি প্রাউড বিকজ পুলিশ এইসব জায়গাগুলোতে খুব সেন্সিটিভ। সেটা হচ্ছে যে আমরা জানি যে ওনাদেরকে সোপর্দ করার পরে ওনাদেরকে আবার আদালতে হাজিরও করা হয়েছে জামিনের জন্য, কিন্তু পুলিশ স্বেচ্ছায় যেটা করেছে যে ওনাদেরকে যাতে জামিন না করা হয় সেটার একটা ব্যবস্থা করেছে, এবং আমি যতদূর জানি ওনারা এখনও জেলে আছে, আমি যদি ভুল না করে থাকি, ঠিক তো সেটা লেটারও আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা পুলিশ স্বেচ্ছায় এই এটা করেছে, কারণ ওনাদের তো উকিল, আপনাদের তো উকিল ধরতে হবে, আপনারা কি উকিল ধরেছিলেন? আছে তো ঠিক আছে, 3 জনকে ধরে নিয়ে গেল। আমি সময় পেলে আরও কিছু কিছু ডকুমেন্টস আমি আমার শ্রোতা যারা আছেন তাদেরকে পড়ে শোনাবো। হ্যাঁ হ্যাঁ,
মামলা করার পরে মানে থানার লোকেরা জিজ্ঞাসাবাদ করলো আমার বোনকে, আমার মাকে, পসি বললো যে সবে তো মাত্র থাকা শুরু, এখানে আরো কত থাকতে হবে।
কে কে বললো এটা?
ওসি, থানার ওসি আমার মাকে বললো।
হ্যাঁ,
ওসিতে 4 দিন থাকার পরে বাচ্চাকে থানায় নেওয়া হলো, থানায় একটা রাত রাখার পরে পরের দিন সকালবেলা কোর্টে ওঠা হলো, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়া শুনলো। তখন কিন্তু আমার আমার বোন ভিডিওর কথাটা বললো ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার আগে।
আচ্ছা,
আর এর যে 4 দিন যে আমার বোন ঢাকা মেডিকেল ছিল ওখানে কিন্তু আমাদের বেশি থাকতে দেওয়া হয় নাই, ওর সাথে কথাও বলতে দেওয়া হয় নাই, আর ও আমাদেরকে বলেও না।
ঠিক আছে, ওখানে ফর্মালিটি আছে, তোমার বোন তো বলেছে,
তখন কিন্তু বলেছে ভিডিওর কথা। তখন আমরা বলছি যে তুমি তোমার বেশি কথা ওর সাথে বলি না, বলছি তোমার সাথে যা যা অন্যায় হয়েছে, তোমার সাথে যা হয়েছে খারাপ হয়েছে, তোমার সাথে যা যা হয়েছে তুমি সব বলবা, এমনকি প্রধান শিক্ষক স্কুলে মানে কৌশলে
ওকে ডেকে নিয়ে শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করতে।
এটা তোমার কাছে বলেছে?
জি বলেছে।
ওটা ওর কাছ থেকে শুনে একটু।
হ্যাঁ হ্যাঁ,
এইরকম একটা ঘটনা তোমার, তুমি কি বলেছো এটা তোমার ফ্যামিলিকে, বলেছো যে প্রধান শিক্ষকের বিষয়টা, নাকি ওরা তোমাকে আজকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে আসছে এই ধরনের কথা বলার জন্য?
না,
করতো এরকম প্রধান শিক্ষক করতো তোমাকে?
জি।
তো করতো, তুমি বাসায় এসে কেন বলতে না বলতো?
যেদিন আমি মানে কি বৃহস্পতিবার ছিল যেদিন হারানোর দিন, সেদিন টাচ করেছিল।
ওই একদিনই করেছে নাকি বেশ কয়েকদিন করেছে?
ওই দিনই,
ওই দিনই শুধু করেছে, ওই হারানোর দিন। মানে ওই ঘটনার পরে তুমি ফার্মেসিতে যাও?
ওই ঘটনার পরে আমি বাসায় যাই, বাসায় যেয়ে খাবার খেয়ে আবার
তারপরে তুমি স্কুলে আসো, এসে কোচিং এর পর, কোচিং এর পরে তুমি ফার্মেসিতে যাও, রাইট?
কোচিং শেষের পর। জি, আমি আরেকটা কথা বলছি, ওকে জিজ্ঞেস করেন যে হেড স্যার ওকে কি বলতো।
কি বলতো তোমাকে হেড স্যার?
হেড স্যার আমাকে বিভিন্ন খারাপ কথা বলতো।
প্রধান
শিক্ষকের ব্যাপারে আপনারা তো আগে থেকেই বিষয়গুলো আপনারা কিছুটা হলেও টাচ করতে পারছিলেন, যদি আপনাদের কথা সত্য হয়ে থাকে, তাহলে আপনি মামলাতে শুধুমাত্র তিনজনের নাম কেন দিলেন? প্রধান শিক্ষকের নাম কেন জড়ালেন?
দিতে চাইছি, থানার কেউ লয়নি, সাক্ষী ওই সাংবাদিকেরা, লইব না, প্রধান শিক্ষকের নাম লইব না। তারপরে এখন আবার কি করে শুনবেন, এখন আবার মেডিকেলের সার্টিফিকেট বাইরেছে পর আবার আমাদেরকে ডাইকে নিচ্ছে থানায়, ওই আজম ডাইকে নিয়ে আমার বড় বোন সকাল, এখন বলে যে ওই মহিলা যে ভিডিও রেকর্ডিং করছে ওগুলা বাদ, আগের দিন ধরবো না, সেদিন ডাইকে রেপ করছে কেটা সেটা নাম বলো তুমি কথা স্যার, বুঝছেন?
সেটা তো বলতে পারবে না, কারণ বিগত সেন্স
কইতে পারে না, অন বলতাছে আগের ঘটনা বাদ, আগের ঘটনার বাদ।
আপনারা সেখানে নতুন করে নাম ঢুকাতে পারেন নাই, কিন্তু আপনারা কি জানেন আপনারা যে লয়ারকে ধরছেন সেটা হচ্ছে যে এই মামলার ইনভেস্ট চার্জশিট কি দেওয়া হয়েছে? মামলার চার্জশিট দেওয়া হয়নি। ওই লয়ারের নাম্বার আছে আপনার কাছে? আমাদের এই লয়ার বিষয়টা নিয়ে কতটুকু ইনভলভ বা আদৌ তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান কিনা সেটা আমরা একটু আপনাদের সঙ্গে ইনভলভ করাচ্ছি। জি আসসালামু আলাইকুম, আমি আরজে কিবরিয়া বলছি ঢাকা এফএম থেকে। আপনার ক্লায়েন্টের সঙ্গে বোধহয় কথা হয়েছে আপনার? আপনি যেহেতু ওনার ঘটনার লয়ার, ওনার মেয়ের যে সাথে যে ঘটনাটা ঘটেছে আপনার সঙ্গে একটু কথা বলা দরকার, এই কারণে আপনাকে ফোন দেয়। তো আপনি কি কারি লিয়াকত বলছেন? আপনার নামটা একটু বলেন প্লিজ।
আমার নামটা হচ্ছে রোমান।
রোমান, তো রোমান ভাই, আমরা আমরা যতটুকু জানি যে এই মামলায় তিনজন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত। আচ্ছা, ওনারা যেই হেড স্যারের বিষয়ে যে কথাগুলো বললো, বা আমি তো নিজেও ভিকটিম, আমার সামনে আছে, আমি ওনার সঙ্গে কথা বললাম, তো সেখানে যেটা বুঝতে পারছি যে ভিকটিম তো হেড স্যারের কথা বলছে, তো এক্ষেত্রে আপনাদের জায়গা থেকে কি কোনো স্টেপ নেওয়ার আছে যে আর যারা বাইরে আছে তাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো স্টেপ?
আমি বলি, এখানে হচ্ছে যখন একটা মামলা আয়োজন হয় মানে থানায় হয়, এখানে একটা আসামি কোন তদন্ত করার দায়িত্ব আছে একজন আয়োজন মানে যে ইনভেস্টিগেশন অফিসার, উনি একটা ঘটনা জানবে বাড়ি থেকে, হ্যাঁ, বা অভিযুক্ত থেকে জানবে, জেনে উনি ওনার যে পয়েন্ট গুলো আছে যে ওইগুলো আছে ওইগুলো অনুযায়ী উনি একটা ঘটনার সাথে কে জড়িত থাকতে পারে। ফর এক্সাম্পল আমি একে বললাম যে এক সেই কাজটা করছে, কিন্তু উনি আমরা করতে পারবো কি, যখন মামাটা কোর্টে আসবে, জিএস আসবে, তখন আমরা নারাজি দিব যে না এটাই হয় নাই, আমরা অধিকতর তদন্ত অন্য কোন এজেন্সি দ্বারা চাচ্ছি, ঠিক আছে? এখন এই মামলার যে মূল আমি বলি, মামলা সম্পর্কে আমি জানি যতটুকু বলি, আমার মেন কাহিনী হচ্ছে কি আয়ু বায়েস, আসেন কথা আয়ু বায়েস, এখন আয়ু অনলি ওই যে আব্দুর রব যে এরেস্ট হয়েছে, ওনার শুধু আলামত দিনে টেস্ট করতেছে ইয়ের সাথে, ওই যে ভিকটিমের কাছে যে আলামত পেয়েছে সেই আলামত থেকে এই শুধু ওনার ইয়েটার জন্য উনি এই কোর্টে পারমিশন চাইছে, ঠিক আছে? কোর্ট ওনাকে পারমিশন দিচ্ছে ওই ওই মেসিং করার জন্য, যেটা সাদৃশ্যতা না এই দৃশ্যতা, হ্যাঁ, এটার জন্য আদেশ দিচ্ছি। এখন এই ক্ষেত্রে যদি এক্ষেত্রে এটা হচ্ছে আয়ু যদি চায় যে না এটা অন্য কারো হাত থাকতে পারে, আয়ু অন্য আরেকজনকে
নারাজি দিয়ে আবার কোর্টে সেটা পেশ করতে পারেন, তাই তো?
হ্যাঁ, আমরা সেটা আবার বলতে পারবো যে না এটা এটা হয় নাই, এক্ষেত্রে আমরা চাচ্ছি
না। এটা 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 আসলে আমরা এখনই এইভাবে বলাটা উচিত হবে না, কারণ যেহেতু চাষিটা এখনো আসেনি, সুতরাং এখনই নারাজি প্রশ্ন। আরেকটা বিষয় আমি আপনাদের কাছ থেকে একটু জানতে পারি কিনা, সেটা হচ্ছে এই ধরনের মামলাতে ওনার তো নিজেদের কোনো অ্যাবিলিটি নাই, মানে সেই অর্থে ইকোনমিক কোনো অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করছেন? মানে ওনার তো সেই অর্থে তেমন একটা ইকোনমিক অ্যাবিলিটি নাই, মানে আমি তো আপনারা কিভাবে সহযোগিতা করছেন আসলে এই জায়গাটা থেকে, কারণ আপনাদের নিজেরা তো এখানে প্রফেশনাল,
রাইট? আমাদের সিনিয়ররা এক জায়গায় একটা হিয়ারিং এ গেলে মানে যদি থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ওনাকে ওরকম চাই না, উনি চা দেয় আমরা সেটা দেখি, এটা তো খরচা দেয় আপনি উনি যেটা দিচ্ছেন বা দিতে পারতেছে আমরা সেটাই ওনা থেকে নিচ্ছি, আমরা আমরাই কোনো কিছু দিচ্ছি না ওনার কাছ থেকে।
আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু আপনি লয়ার, এই মামলার যে ধারাটা আছে, হ্যাঁ, এই মামলায় যে ধারাটা দেয়া হয়েছে সেই ধারার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? আমি একটু আমাদের লিসনার যারা আছেন,
মৃত্যুদণ্ড,
মানে এটা যদি প্রমাণ হয় তাহলে মৃত্যুদণ্ড হয়ে যাবে, তাই তো আসামির?
হ্যাঁ, এটা এটা মৃত্যুদণ্ড, আপনি প্রমাণ হয় আসলে বিচারকের কাছে যদি আপনি সাক্ষী প্রমাণ দিয়ে সম্পূর্ণ প্রমাণ করতে পারেন তাহলে
করতে গেলে এক ধরনের বিভিন্ন রকমের মানসিক জটিলতা, মানসিক চাপ তো আছে, সিস্টেমেটিক জটিলতা আছে, আমরা জানি এগুলো আইনের ব্যাপার, বছরের পর বছর ধরে চলতে থাকে, তবে ন্যায় বিচার আসবে এই বিশ্বাসটা রাখতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যিনি ভিকটিম তিনি উপস্থিত আছেন, যারা এতক্ষণ ধরে শুনে এসছেন, নতুন করে বলার কিছু নেই, কিন্তু যার নামটা এখানে চলে এসছে যেটা আমাকে ভয়ানকভাবে আঘাত করেছে, সেটা হচ্ছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল। ওনার নাম যেহেতু এসছে, উনি সম্মানিত ব্যক্তি, যেহেতু মামলাতেও নেই এবং এটা প্রমাণও হয় না, যেহেতু ওনার নাম মামলাতে যেহেতু নেই, এখন পর্যন্ত প্রমাণ যেহেতু হয় না, সুতরাং সেই জায়গাটি থেকে আমরা আসলে দাবি করতে পারি না উনি এই ধরনের কাজ করেছে নাকি করেনি, কারণ এটার এখতিয়ার কেবলমাত্র কোর্টেরই আছে। কিন্তু যেহেতু এই ধরনের একটা অনুষ্ঠানে তার নাম এসছে, সুতরাং আমরা এটা নৈতিকভাবে মনে করছি তার সঙ্গে কথা বলার, এবং তিনি যেটাই বলুন না কেন সেটা তার বলার অধিকার আছে। তো সেই জায়গাটা থেকে আমি, তিনি আমাকে একেবারেই চেনেন না, আমি ফোন একেবারে আনকাট অবস্থায় তাকে দিচ্ছি, এরপরে দেখা যাক কী ঘটনা ঘটে। কি নাম বললেন?
সালাউদ্দিন,
ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, জি আসসালামু আলাইকুম, সালাউদ্দিন সাহেব, আমি আর জি কিবরিয়া বলছি ঢাকা এফএম থেকে। আচ্ছা, বিষয়টা যেটা হচ্ছে যে আপনার স্কুলের, হ্যাঁ, ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী, আমরা ওর নামটা মেনশন করছি না রেডিওতে, আপনি কেসটা নিশ্চয়ই জানবেন, ওনার মা যে অভিযোগটা করেছে এবং এটার একটা মামলাও হয়েছে, এখানে প্রসঙ্গত বলে রাখি যে মামলায় আসলে মামলার যে এজাহার সেখানে আপনার কোনো নাম নাই, ওরা যে স্টোরিটা এখানে এসে বলেছে এই মুহূর্তে, তো সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে ভিকটিম যে, মানে আপনার ছাত্রী যে, হ্যাঁ, সে এক অর্থে আপনিও জড়িত এরকম একটা কথা বলছে, এখানে আসলে আপনার কি বলার আছে? আমি এখানে ডিউ রেসপেক্ট বলে রাখি যে যেহেতু আপনার নামটা এখানে আসেনি, সুতরাং এখানে আপনার বক্তব্যটাও প্রাসঙ্গিক হয়ে যায়, সেই জন্যই আপনাকে ফোন দেয়া, আর আপনি যেহেতু স্কুলের প্রধান শিক্ষক সেই রেসপেক্টটা আমাদের কোনো অংশেই কমতি নাই। সো আপনার আসলে কি বলার আছে বিষয়টা নিয়ে, বা আপনি কতটুকু জানেন? দায়িত্বের জায়গা থেকে তো আপনারও কিছু না কিছু করার ছিল, কি হয়েছে আসলে আমাদেরকে যদি বলতেন।
আপনাকেও
ডাকা হয়েছিল আমরা যতটুকু জানি,
আমি গিয়েছিলাম এবং ওইখান থেকে ওরা আসছিল, তদন্ত আসছিল।
আচ্ছা,
ওইখান থেকে ওই তাপসিংহপা নামে এক পুলিশ অফিসার আসছিল। আমি ছিলাম না ওইদিন, আমি ছুটিতে ছিলাম। উনি আমার সহকারী প্লাস হলো আমার যে স্টুডেন্টরা ছিল ওদের থেকে একটা স্টেটমেন্ট উনি নিয়েছেন।
আচ্ছা,
যেদিন এই ঘটনাটা হয়েছে সেদিন ছিল বৃহস্পতিবার, জেএসসি পরীক্ষা চলে তখন। আমি আমার এক সহকারীকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে গিয়েছিলাম। ওই সহকারীও স্টেটমেন্ট দিয়েছিল যে স্যার আমি একসাথে আমরা 9:30 দিকে পরীক্ষার হলে থাকি এবং ওইখান থেকে আমরা প্রায় 1:30 দিকে ওইখান থেকে দিয়েছি।
কিন্তু একটা বিষয় তো এখানে স্পষ্টভাবে এসছে যে আপনার স্কুলে আসা অবস্থায় হচ্ছে সে মানে হারিয়ে যায়, এবং এ ব্যাপারে যেটা হচ্ছে যে সালমা যিনি অভিযোগ করলেন যে আপনার সঙ্গে বহুবার যোগাযোগ করেছে, আপনার কাছ থেকে সাহায্য চেয়েছে তার বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা কোনো সহযোগিতা করেননি, এটা আসলে কতটুকু সত্য?
এটা সম্পূর্ণ মিথ্যা কথা।
আচ্ছা,
ওনাকে উনি আমার বাসায় যখন গেছে 3টার পরে, আমি তখন ডাক খেয়ে তখন স্টুডেন্ট পড়াচ্ছি আমার বাসায়, কারণ জেএসসি পরীক্ষার কিন্তু এরপর দিন হলো ইংরেজি পরীক্ষা।
বাসায় পড়াচ্ছেন মানে আপনি প্রাইভেট পড়াচ্ছেন তাই তো? মানে বাচ্চাদেরকে এইরকম বাসায় পড়ানো বা কোচিং পড়াতে এটা বাধ্য করা হয়, এটা আসলে কতটুকু সত্য আপনার স্কুলের ক্ষেত্রে?
না, এটার কোন সত্যতা নাই, না মিথ্যা কথা। আর আমাদের ওই যে ইয়াতে আপনার যে পঞ্চম আর অষ্টম, আমাদের এখানে অষ্টম পর্যন্ত আছে।
জি,
অষ্টম পর্যন্ত পঞ্চমের আমাদের যে পঞ্চম পিছিয়ে পড়ে ছেলে মেয়েদেরকে আমরা বিশেষ একটা ক্লাসের ব্যবস্থা করে থাকি ছুটির পরে।
আচ্ছা,
এটা আমাদের অফিস থেকে একটা নির্দেশ থাকে যে ওদেরকে আপনারা যে করেই হোক পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে একটু অগ্রসর দেন।
আচ্ছা, আচ্ছা, আমাদের জায়গা থেকে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে আপনি যেটা বলছেন যে ওনারা যেটা অভিযোগ করছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে। আচ্ছা, আমরা সেটা প্রচার করছি, পাশাপাশি আমাদের যিনি ভিকটিম, আমরা তো তার নামটা মেনশন করছি না, আপনার ছাত্রী, তার কাছ থেকেও এরকম কথা এসছে যে আপত্তিকর জায়গাগুলোতে আপনার আপনার জায়গা থেকে এক ধরনের ইয়ে ছিল। আমি আসলে স্পষ্টভাবে উচ্চারণ করতে চাচ্ছি না এই বিষয়টা রেডিওতে, তো আপনার ছাত্রী ক্লাস ফাইভে পড়ে। হ্যাঁ, আমি আমি প্রশ্নটা একটু কমপ্লিট করি যে ওর কি আপনার প্রতি কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল যে কারণে আপনার মনে হতে পারে যে আপনার সম্পর্কে মিথ্যা কথা বলছে, যেটা তো হওয়ার কথা না একটা শিক্ষকের বিরুদ্ধে। আসলে আমরা ওরা ওদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী যেটা বুঝতে পারছি, যেটা লম্বা সময় ধরে হয়েছে, চেতনানাশক ঔষধ প্রয়োগ করে এটা লম্বা সময় ধরে হয়েছে, এটা আসলে স্কুলে থাকা মানে এটার সাথে আপনি জড়িত ছিলেন না? খন্দকার জান্নাতুল ফেরদৌসকে কি আপনি চিনতেন? খন্দকার জান্নাতুল ফেরদৌস হচ্ছে মামলার এক নম্বর আসামি, এনার তো আপনাকে চেনার কথা, এতদিনে তো জানার কথা। আপনার স্কুলের ছাত্রী সে ভিকটিম হয়েছে, আপনি তাকে চেনার জানার কথা?
কেউ যদি তাকে কিছু করে থাকে, আমরা বলছি বারবার যে তার আমরা বিচার চাই।
জি,
আমরা এলাকাবাসী এটা নিয়ে অনেক মিটিং করছি, আমার স্কুলে কমিশনারের সাথে আমি আলাপ করছি, আমাদের যে স্থানীয় কমিশনার আবু ভাই তার সাথে আমি আলাপ করছি, আমাদের স্থানীয় এমপি সঞ্জিতা বা তার সাথে আমি ব্যাপারটা নিয়ে আলাপ করেছি, এবং লোকাল যত লোক আছে সবার সাথে আলাপ করছি এই ব্যাপারটা নিয়ে যে আমরা কি করতে পারি।
না, অফকোর্স, এটা আমরাও সেটাও চাই, আমরাও সেটাও চাই। কিন্তু আপনার স্কুল থেকে তো ভিকটিম মানে আপনার ছাত্রী সে চলে গেল স্কুল থেকে, বের হয়ে অন্য একটা স্কুলে ভর্তি হয়েছে, আপনারা কি চাইলে তাকে নিরাপত্তা দিয়ে স্কুলে রাখতে পারতেন না, বা এই ব্যাপারে আপনাদের স্টেটমেন্ট আসলে কি ছিল? আপনার ছাত্রী যে ভিকটিম সে তো আপনার স্কুলে এখন আর পড়ছে না, সেখান থেকে অন্য একটা স্কুলে চলে গেছে আমরা যতদূর জানি।
সে তো পরীক্ষাই দেয় না, সে তো আমার থেকে অ্যাডমিট নিয়ে গেল, সে পরীক্ষা দেবে, এত সে পরীক্ষাই দেয় না।
পরীক্ষা তো সে দিতে পারে নাই, দেয় নাই না, পরীক্ষা সে দিতে পারে নাই, আপনি বোধহয় খোঁজ খবর রাখেন
না? না না, আমি তারে পরে ফোন দিছি যেদিন তার মা এসে আমার থেকে অ্যাডমিটটা নিয়ে গেল। আমি বললাম যে ওরে পরীক্ষার হলে পারেন, কারণ আমরা কিন্তু পরীক্ষার হলে থাকি না, আপনার থাকি অন্য জায়গায়। পরীক্ষার দিনও আমি ফোন দিছি তারে, যখন হলের থেকে ফোন দিছি যে আপনার এই স্টুডেন্ট আসছে, তখনও তার আমি ফোন দিছি, সে আমাকে অপত্য কথা গালি গালাজ করে দেওয়াই যাচ্ছে। এটা
আপনাকে গালি গালাজ কেন করেছে?
আপনি
স্কুলের প্রধান শিক্ষক, আপনার সঙ্গে স্কুলের ইমেজ জড়িত,
আপনি যদি আমাকে বিনা কারণে কিছু বলেন, আপনি আপনাকে কেন বলতে দেন? কোনো দরকার নাই তো আমার, আমি এলাকাবাসী বলছি যে সে এই বলে, এলাকাবাসী বলতে আপনার কিছু বলার দরকার নেই স্যার, আপনি চুপ থাকেন, আমি যতটুকু সাহায্য করতে পারে সে সেটা জানে। আমি তাহলে এখানে স্থানীয় পোলাবাহিনী দ্বারা
খোঁজার অনেক ব্যবস্থা করছি।
আপনি স্থানীয় পোলাপান দ্বারা খোঁজার ব্যবস্থা করেছেন বিষয়টা আমি বুঝলাম না, মানে এটা একটু একটু যদি পরিষ্কার করতেন।
সে যখন বলছে যে আমার সে পায় না, তখন বলছে যে ওদেরকে দেখো সম্ভাব্য কোন জায়গায় সে থাকতে পারে কিনা, এই ধরনের এলাকার কিছু ছেলে মেয়েদেরকে আমি তার সাথে নিয়েই বলছি যে দেখো বাবা তোমরা।
আপনি এলাকার ছেলে মেয়েদের কাছে কেন যাবেন? আপনি স্কুলের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আপনি যাবেন পুলিশের কাছে?
পুলিশের কাছে তো কাজ থেকে গেছি আমরা
না। আপনি এলাকার ছেলে মেয়েদেরকে, এলাকার ছেলে মেয়ে কাদেরকে খোঁজার জন্য পাঠিয়েছেন?
ওই ওই মেয়েকে যে একবার আরেকটা ছেলের সাথে ধরে আনছিল, ওই ছেলে এবং আরো কয়েকটা মিলাইয়া এরিছি না, ওদেরকে আমরা পাঠাই।
আচ্ছা, ওই মেয়েকে আরেকবার ধরে নেওয়া হয়েছিল কোন একটা ছেলের সঙ্গে, আপনি সেটাই বলতে যাচ্ছেন? তো এটা এটা আপনি নিশ্চিত?
আপনারা
স্কুল থেকে কি স্টেটমেন্ট নিয়েছিলেন?
আমরা তো পুলিশের সাথে সাথে পুলিশের কাছে দিয়েছি
এক মাস আগে,
এক দুই মাস আগে সঠিক ডেটটা মনে নেই।
আচ্ছা, পুলিশের কাছে আপনারা দিয়েছিলেন, ওকে ঠিক আছে। আমি আমি আসলে প্রাসঙ্গিকভাবে যেহেতু আপনার কথা এসছে সে কারণে আপনাকে জিজ্ঞেস করলাম, এবং আমরা আসলে কাউকেই অ্যাকিউজ করছি না আমাদের এই অনুষ্ঠানে। আমরা চাচ্ছি যে একটা তদন্ত হোক এবং তদন্তে যারা আসলে দোষী তারা তাদের বিচার হোক, সেটা যেই হতে পারে। আর এই এই সমস্যাটা আমাদের সমাজে এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এটা খুব মানে ভাইরাল আকারে ছড়িয়ে পড়ছে এই ধর্ষণের বিষয়গুলো। আমরা চাই যে প্রত্যেকে এখানে সঠিক ভূমিকা রাখুক, এবং আপনি যেহেতু স্কুলের প্রধান শিক্ষক আপনার দায়িত্বটাও অনেক বড়, এবং আমরা বিশ্বাস করি যে আপনার এখানে সম্পৃক্ততা ছিল না, কিন্তু সেটা আসলে বিশ্বাসের উপর নির্ভর করে না, সেটা প্রমাণ করবে আসলে আদালত। সো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিলেন আমাদেরকে, থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম যে আপনার মেয়েকে আমি যেভাবে দেখতে পাচ্ছি তো মৃত, আমার কাছে মনে হচ্ছে যে
এর মধ্যে আবার ঘটনা হয়েছিল।
কি ঘটনা?
ওই থানায় নিয়েছে আবার, আবার ওই মেডিকেলের রিপোর্ট আইসা থানায় নিয়েছে, ওই ডিসি ডিউটি অফিসার নিয়ে দমকাইছে, আগের কথা বাদ আবার আজমে দমকাইছে, আবার আমি দমকাইছি, কইছি তুমি গেছো কাকে বাসায়, তোমার
এবার আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা দেন ওকে, দেন এটা, দেন মাইক্রোফোন, দেন তুমি আমার সঙ্গে কথা বলো দুইটা মিনিট, হ্যাঁ সব কিছু ভুলে যাও। আমি জানি যে ঘটনা তোমার সঙ্গে ঘটেছে সেটার জন্য আল্লাহ কাউকে ক্ষমা করবে না, প্রথম কথা হচ্ছে এইটা, কারণ তুমি এখানে নিরপরাধ, তুমি জানো না যে তোমার সাথে কত ভয়ানক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সবাই তোমার সাথে আছি, লাখ লাখ মানুষ তোমাকে শুনতেছে, পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা বেশি না, হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ তোমাকে শুনতেছে, সবাই তোমার জন্য দোয়া করবে আজকে রাতে, সুতরাং তোমার জীবন ভালো হবে, এটা তুমি নিশ্চিত ধরে নিতে পারো। আমি মন থেকে তোমার জন্য দোয়া করি, টেনশন করার কোনো কারণ নেই। জীবন এমন না যে এর একটা ঘটনার কারণেই থেমে যাবে, যারা অপরাধ করেছে তুমি তো শুনলাই তোমার লয়ার কি বললো। এবং একটা সবচেয়ে বড় জিনিস যেটা, আপনাদের ঢাকা মেডিকেল থেকে যে রিপোর্টটা এসছে যেটা বলা হলো, সেখানে কিন্তু প্রমাণ আছে যে ও রেপ, তার মানে এটা পুলিশের দায়িত্ব এটা খুঁজে বের করা যে কীভাবে এটা হলো। এটা পুলিশ যদি কোনো কারণে চার্জশিট এদিক ওদিকও কোনো কিছু হয়ে যায় যেটা আপনাদের মনোপুত হচ্ছে না, তার মানে এটাকে কোর্ট থেকে এটা ওকে করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনাদের আস্থা রাখতে হবে, কিন্তু আমি তোমাকে এইসব জিনিসের নিতেই চাই না, কারণ তুমি ক্লাস ফাইভে পড়া একটা মেয়ে, তুমি এগুলো কিছু বুঝবে না, দুনিয়ার এত ভয়ানক জিনিস তোমার জীবনটাকে নষ্ট করে দিক, শেষ করে দিক, তোমাকে একেবারে এফোর ওফোর করে দিক। আমি জানো না, আমি দুই আড়াই ঘন্টা শুনতেছি আমি ভারী হয়ে গেছি অনেকখানি, আমি শুধু চিন্তা করতেছি দেখো এগুলো একটা সময় সবাই ভুলে যাবে, কিন্তু তোমার জীবনের দাগ সারা জীবন হয়তো তোমাকে সমাজ বাধ্য করবে বইয়ে বেড়ানোর জন্য, হয়তো তুমি আমার কথাগুলো বুঝতেও পারতেছ না, ভুলে যাও। তুমি আমাকে একটু বলো তো, এই তোমার সাথে এই ঘটনা ঘটার পরে তোমাকে কয়বার থানায় যেতে হয়েছে এখন পর্যন্ত?
অনেকবার।
লেখাপড়া বন্ধ হয়ে গেছে?
জি।
কেন বন্ধ হলো?
অনেকবার যেতে হয়েছে, যেদিন নাকি আমাকে ওসিসি থেকে ছাড়া দিয়েছে সেদিনও একদিন থানায় ছিলাম, তারপরে আবার অনেকবার ডাকাডাকি করছে, ওসি এসে জিজ্ঞাসাবাদ করছে, তারপর আবার থানায় একজন আছে সেও জিজ্ঞাসাবাদ করছে, অনেকবার যেতে হয়েছে।
লেখাপড়াটা বন্ধ করলা কেন? এটা কি তোমার মা বন্ধ করে দিয়েছে নাকি তুমি বন্ধ করে তুমি কনসেন্ট্রেট করতে পারছো না, কি হয়েছে লেখাপড়া? তুমি তো ফাইভে পরীক্ষা দেওয়ার কথা।
পরীক্ষা দিতে পারিনি, যেদিন আমার পরীক্ষা ছিল সেদিন আমি করেছিলাম।
কোর্টে ছিলা তুমি?
জি।
কোর্টকে জানাও নাই যে তোমার পরীক্ষা আজকে?
না।
ওই দিন কি হয়েছে?
ওই যেদিন প্রথম পরীক্ষা এদিন তো কোর্টে জবানবন্দি নিতে বললা কোর্টে, আর যেদিন পরীক্ষা সকালে এদিন রাইতে তো আর রাইতে আমরা থানায় ওরে নিয়ে মেডিকেল তো সার দিলে থানায় এক রাইতে রাখে, একটা থানা জমা নেয়, বুঝছেন?
এটা কি মানে ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষার কথা বলতেছেন?
হ্যাঁ, এই যে ফাইনাল গেল যে দিতে পারলো না, তো এখন ফাইভে ভর্তি করছি, তো
স্কুল
ড্রেস বানাই
দিচ্ছি। স্কুল চেঞ্জ করছেন?
হ্যাঁ, ও এলাকায় ছেড়ে দিচ্ছি আমি, আমি দোলাইপাড়া এলাকার থেকে গেছি কেন, গত মাসের এক তারিখে গিয়ে ওই জায়গায় স্কুলে ভর্তি করছি।
আমি একটু বলতে চাই, ওই মামলাটা করার পর আমাদের উপর দুইবার হামলা হয়েছে।
কিসের হামলা?
আমাদের আমাদের দোলাইপাড়া ছিলাম যে প্রেমগলিতে, ওই বাড়িতে ১২ জন পুরুষ এসেছে,
দরজা জানলা
ভাঙা দরজা মানে অনেক জোরে জোরে কি করতেছে
তারপর তোমরা এলাকা ছেড়ে দিয়েছো
তখন আমরা না আমার আম্মু পুরা মানে পুরা বাড়ির ভাড়াটিয়াদের ডাকছে তখন ওই লোক কিন্তু আমার মা সাথে অনেক খারাপ খারাপ আচরণ করছে
কোন লোক এটা
ওনার নাম হলো হাতকাটা আক্তার ওনার হাতগুলো কাটা উনি হলো মাস্তান একজন মাস্তান সবাই চেনে দোলাই পারে যে মিরাজি বাগের হাতকাটা আক্তার 12 জন পুরুষ আসছে ভাড়াটিয়ারা সাক্ষী
ও মেডিকেল
তখন ও মেডিকেল ঢাকা মেডিকেলে তখন আসছে আমার আম্মুর সাথে অনেক খারাপ আচরণ করছে যে আপনার সাথে আমরা আলাদাভাবে কথা বলবো এর একটা মীমাংসা হওয়া দরকার আমরা মীমাংসার জন্য আসছি তারপরে আমার আম্মু সাথে সাথে আমাকে নিয়ে শ্যামপুর থানায় গেছে একটা জিডি করছি আমরা
এই ঘটনার প্রেক্ষাপটে
জি আর ওই দিন সকালবেলাও একজন এসেছে যে ওই যে খন্দকার জান্নাতুল ফেরদৌস এর ঘরে যে একটা মেয়ে থাকে মিতু ও মিতু একজন লোককে নিয়ে আসছে ওই লোক আমাদেরকে খুঁজে পায় নাই আমরা সকালবেলা মেডিকেলে ছিলাম তো আমাদের বাড়ি এলাকা থেকে কি না কি জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পরে চলে গেছে আমাদেরকে পায় নাই ওই জিডির কাগজ আমাদের কাছে আছে তারপরে কিছুদিন আগে যে আমার আম্মু যে কোর্টে গেল সিএম কোর্টে সিএম কোর্টের বাইরে জি সিএমএম কোর্টের বাইরে আসামির পক্ষের লোকের আমার আম্মুর ওনা ছিঁড়ে ফেলতে নিছে আমার আম্মুর উপর মানে যখনই দেখে খারাপ কথা বলে তারপর আমার আম্মুকে হামলা করতে চায়
কোর্টে তো ওকেও নিয়ে যেতে হয়
না না ও যায় আমার আম্মু বাদী আমার আম্মু যায় তো আমার আম্মু কত আমি থানায় একটা জিটি করছে সাধারণ হামলা হওয়ার পরে সাথে সাথে আমার আম্মু একটা জিটি
এবং আপনারা জায়গাটা ছেড়ে দিয়েছেন আপনি এখন কি করেন পেশায়
ওই কাপড় বিক্রি করি
কাপড় এই বোরকা পরে কাপড়
এই আরানের আগে কইলাম না কিস্তি পাইছি এই টাকা দিয়ে মাল উড়াইছি এই বেচতে পারি নাই তো
আমার কিছু বলার নাই
ঘরে একটা আলমারি ছিল ওটা 10,000 টাকা বিক্রি করছি একটা আলমারি বানাইছিলাম ওই কাপড় চোপড় রাখার লেগে মানে এটা বিক্রি করে লাইছি এটা দিয়ে যে গাড়ি ভাড়া ভাড়া দিয়ে কোর্টে যাই ওই টুকটাক করে উকিলের 300 টাকা
এই আলমারি বিক্রি করা টাকা দিয়ে
হ্যাঁ বেচ চালাইছি ওটা বেচ ওটা দিয়ে চলতো
একটা কথা বলতে পারি শুধু ইতিহাসের জঘন্যতম একটা এপিসোড প্রচার হলো আজকের এই জীবন গল্পে আমাদের যে মনুষ্য পরিচয় না এই মনুষ্য পরিচয়গুলা আমরা ভয়ানক খারাপ মানুষ আমার মানে আমার এই সব মানে সিলেবাস খুব সুন্দর করে কথাবার্তা বলা এগুলো সব থেকে বের হয়ে আসে ভিতর থেকে যেগুলো আসতে সেটা আমি বের করতে পারতেছি না আমি সরি টু সে আমরা ভয়ানক রকমের বাজে মানুষ আমি সাধারণত কখনোই মানে এতটা বেশি পেসিমিস্ট মানে এতটা বেশি হতাশ হই না এতটা বেশি ঋণাত্মক কথাবার্তা বলি না বাট আজকে আমার খুব বলতে ইচ্ছে করছে কেন জানি লেভেল থাকা উচিত তো তাই না মানে একটা হচ্ছে এটা তো অবশ্যই একটা পারভার্টনেস ভয়ানক রকমভাবে বিকৃত মানসিকতার যারা তারা এই ধরনের শিশু যৌন নির্যাতনের সঙ্গে জড়িত কিন্তু এইটা ঘটনা ঘটে যাওয়ার পরে যে সিস্টেমের মধ্যে এদেরকে আমরা বেঁধে ফেলছি বিচার সঠিক বিচার পাওয়ার জন্য হয়তো সেটার প্রয়োজনও আছে এটা কি আরেক ধরনের রেপ না একটা মানুষকে শেষ করে দেয় না এটা তো ভয়ঙ্কর রকমভাবে আমার কাছে সেটাই তাই মনে হয় আপনারা দেখুন যেখানে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা যেখানে সমাজের চারপাশের মানুষের বাড়িওয়ালা থেকে শুরু করে সবাই পাশে দাঁড়িয়ে বলা উচিত ছিল যে তোমাদের আজকে থেকে আমরা আছি তোমাদের পিছনে ঘটনার কোনো কারণ নাই ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা কাজ করব সেখানে মাস্তানরা এসে ধমকে দিচ্ছে সেখানে মাস্তানরা এসে বলছে যে এটা না করলে এটা মীমাংসা করতে হবে কোর্টে গেলে অন্যার টেনে ছিঁড়ে ফেলছে আচ্ছা আমরা কি মানুষ বুঝলাম যে এই কাজটা করেছে সে ভয়ঙ্কর রকমের অমানুষ তার মৃত্যুদণ্ড শুধুমাত্র এনাফ না তাকে তো আমি মনে করি কেটে 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 কুকুর দিয়ে খাওয়ানো উচিত জীবন্ত অবস্থায় একটা হাত কেটে ফেলা হবে কেটে ওটা কুকুরকে দেওয়া হবে তার সামনে সে দেখবে তার শরীরের একটা অংশ কুকুর খাচ্ছে এবং সেটা সে ফিল করবে তারপরে আরেকটা আঙুল কাটা হবে তারপরে পাটা কাটা হবে এবং ওই পাটা ঠিক করা হবে তারপরে ঠিক করার পর আরেকটা পা কাটা হবে এবং তাকে জানানো হবে 1 ঘন্টা পর তোমার পা কাটা হবে 2 ঘন্টা পর তোমার পা কাটা হবে তাকে ভয় দেখানো হবে তার পরিবারের ফ্যামিলি মেম্বারদের সবাইদেরকে মানে ফোকাস করা উচিত যে এই লোকের এই ফ্যামিলিতে থাকতো এই রকম ভয়ানক রকমভাবে শাস্তি হওয়া উচিত ধুকে ধুকে একটা মানুষকে মারা হবে এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ব্যাস দ্যাটস নট অল মেরে ফেলা তো ফিনিশ কয়েক মুহূর্তের হয়তো বা যন্ত্রণা কিন্তু প্রতি মুহূর্তে এরা যা ফেস করবে সারাটা জীবন দেখেন তো একটু চিন্তা করে এই ফ্যামিলিতে একটা ছেলে আছে সে তার নিজের মতো সংসার করছে এখন ছোট্ট একটা বাচ্চা এই দুটো মেয়ে এবং উনি কাপড় বিক্রি করে ও ওর ওর কথা বাদে দিলাম ওর তো বড় বড় বোন আমাদের সমাজের যে সামাজিকতা আমরা কি পারবো ওকে একটা সঠিক জায়গায় পাত্রস্থ করতে বা এই যে মেয়েটা বড় হচ্ছে ক্লাস 5 যে একটা ধাক্কাটা পেলো ও সারাটা জীবন কি ট্রমার মধ্যে থাকবে আপনারা কি বুঝতে পারেন এই জায়গাটা থেকে ও কোন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে ওর তো ভাত কেনারই পয়সা নাই ও কোন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে আমরা যখন গণমাধ্যমে এই একটা রেপের খবর পড়ি আমরা যখন জানি যে একটা ছোট বাচ্চা রেপ হয়েছে একটা ছোট বাচ্চা সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে আমরা উহু আহা করে স্ক্রল করে অন্যদিকে চলে যাই মানে আমি ফেসবুকের কথা বলছি শেষ কিন্তু আমরা কি জানি একটা রেপের পর একটা ফ্যামিলিকে সারাটা জীবন রেপ সিস্টেমের মধ্যে চলতে হয় সমাজ তাকে কীভাবে পরিমাণ রেপ করে কীভাবে বাঁকা চোখে তাকাবে এ মায়ের দিকে এর মেয়ের দিকে একটু এই মেয়েটা যদি জীবনে একটু এদিক ওদিক থেকে করে সবাই তাকে খোঁটা দেবে আমরা আমাদের জায়গাটা থেকে কমই মানুষ হব অন্তত এইসব সেন্সিটিভ জায়গাটা থেকে একটা ছোট বাচ্চা যে দিন দুনিয়া বোঝে না, আমি অনেক বেশি হতাশ। আমি আসলে আজকের এপিসোডটাতে অনেক বেশি হতাশ, আমার আমার আর কিছু বলার নাই, নাথিং টু সে। তোমার কোনো স্বপ্ন আছে? তুমি স্বপ্ন বুঝো, মানুষ যে ভবিষ্যতে বড় হয়ে এটা হতে চায় ওটা হতে চায়, এরকম কোনো স্বপ্ন আছে? দাঁড়ান, ওর কাছ থেকে তুমি বলো তো, তুমি এখন কী স্বপ্ন দেখো? তোমার যা মন চাই বলো, তোমার কথা দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠানটা। কী করবা তুমি, তোমার এই যে ঘটনাটা ঘটে গেছে এত কিছুর পরে, তোমার বাসাও চেঞ্জ হয়েছে, তুমি এখন কী করবা? কিছু চিন্তা ভাবনা আছে? কোনো চিন্তা ভাবনা নাই। আমি তোমাকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে ব্যবস্থা করে দিব, তুমি ওখানে যাবা, তুমি তোমার মা ওনাকে নিয়ে যাবেন, তোমার কাছ থেকে এক পয়সাও নেবে না, ঠিক আছে? তুমি ওনার কাছে মন খুলে কথাবার্তা বলবা এবং উনি তোমাকে কাউন্সিলিং দেবে। আমি তোমাকে ব্যক্তিগতভাবেই এতটুকু হেল্প করব, কারণ আমি মনে করি এই আইন বলি, বিচার ব্যবস্থা বলি, এটা বলি ওটা বলি, এগুলো দীর্ঘসূত্রিতা আছে, মানুষ একসময় সব কিছু ভুলে যাবে, কিন্তু তোমার ভেতরে যে ঘটনাটা থেকে যাচ্ছে এটা তুমি সারা জীবন বয়ে বেড়াবা। এই জায়গাটার স্কুলিং আগে হওয়া উচিত, তোমার এই জায়গাটা ভুলতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে নিজে একজন সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করে দিব, এবং খুব ভালো একজন নামী সাইকিয়াট্রিস্ট, উনি তোমার কাছে কোনো পয়সা নেবে না। হ্যাঁ, এবং আমরা আপডেটে থাকবো তোমার ব্যাপারে, তুমি আবার লেখাপড়া করতেছো, তুমি ঠিকমতো ফিরে গেছো, তোমার সব কিছুর ব্যবস্থা হয়েছে, আমি আমার লিসনারদেরকে জানাবো যতদিন আমি রেডিওতে আছি। আমি কমিটেড করছি, যদি তোমাদের সাথে আমার যোগাযোগ রাখা সম্ভব হয় আমি মাঝে মাঝে জানাবো যে তুমি কী করছো, তোমার পরীক্ষা কেমন হয়েছে, তুমি কী অবস্থায় আছো না আছো, তুমি সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করবো আজকের পর থেকে। আর ইফ এনি কাইন্ড অফ প্রবলেম, আমার নাম্বার তোমার কাছে থাকবে, তুমি আমার সাথে কথা বলবা, ঠিক আছে? ওকে, তোমার কিছু বলার আছে আমাদের যারা লক্ষ লক্ষ মানুষ এখানে যারা শুনছে রেডিওতে, তুমি তাদেরকে কিছু বলতে চাও? শেষে এসে কিছু বলতে চাও? কিছু বলতে চাও না? ও মাথা নাড়াচ্ছে এবং ওর চোখে পানি। আজকে শেষ করছি প্রিয় শ্রোতা, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি জানি যিনি রেপ করেছেন তিনি এই অনুষ্ঠানটা শুনছেন, কারণ তার ভয় থেকে হয়তোবা তিনি শুনছেন। আপনাকে একটা কথা বলে শেষ করতে চাই, যদি এই দুনিয়ায় বিচার না হয়, আপনি তো মানুষ এবং আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, আপনার একটা ধর্ম আছে, আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো আল্লাহ আপনার জন্য কী রেডি করে রাখছে। ধিক্কার, আর কিছুই বলার নেই।
অনেক সুন্দর আসিল তো, এরম আসিল লাগতো, তিন মাস এরম হয়েছে, ছবি দেখা মনে দেখলো কবি এরম আসিল।
শেষ করছি প্রিয় শ্রোতা, ভালো থাকুন, এই মায়ের বিলাপ কোনোদিন শেষ হবে না।
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.